exclusively on FusionBD.com.
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি আরজে কিবরিয়া বলছি ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেল থেকে। আমাদের চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। যেই অরিজিনাল চ্যানেলে এই মুহূর্তে আপনারা আছেন, তো সবাইকে অনুষ্ঠান শোনার আগে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে, প্লিজ ক্লিক করবেন। পাশে একটা বেল বাটন আছে, বাটনটি অন করে নেবেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকছে, থ্যাংক ইউ ভেরি মাচ।
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
জীবন গল্প, জীবন গল্প শুনছেন আরজি কিবরিয়ার সাথে। মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প অনুষ্ঠানে। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন ঢাকা FM 90.4। এখন থেকে শুরু করে রাত দুটো অবধি আপনার সঙ্গে আমি থাকব এবং আপনি নিশ্চয়ই জানেন যে জীবন গল্প এখানে এমন সব জীবন গল্প তুলে ধরা হয় যেগুলো আপনার বিবেককে নাড়িয়ে দেয়, যেগুলো আপনার ইমোশনকে অনেকখানি টাচ করে কিংবা আপনার জীবন চলার পথে অনেকখানি সহায়ক হয়। জীবন গল্পের এই অনুষ্ঠান থেকে আপনি কি নেবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়, তবে আমরা এমন কোন গল্প প্রচার করি না যে গল্পে কোনো মেসেজ নেই। তো আজকে নিশ্চয়ই তেমন একজন আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, যিনি আসলে তার জীবন গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। তার সঙ্গে পরিচিত হওয়ার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, এই অনুষ্ঠানে যদি আপনি অংশগ্রহণ করতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904, 09611904904। ঠিক আছে, তো চলুন আমার সঙ্গে যিনি রয়েছেন তার সঙ্গে একটু পরিচিত হই। জি, আপনার নামটা একটু বলেন প্রথমে।
নাম সুলতানা চৌধুরী। হ্যাপি।
সুলতানা চৌধুরী,
হ্যাপি।
হ্যাপি, আচ্ছা হ্যাপি। আমার মনে হয় যে দর্শকরা কিছুটা হলেও বুঝতে পারলো যে আপনার গলাটা ভেঙে গেছে বা আপনার গলার স্বরে সমস্যা। কি সমস্যা আপনি প্রথমে আগে একটু আমাকে বলেন।
সমস্যা বলতে আমি একটু অসুস্থ ছিলাম, আইসিইউতে ছিলাম। ওই আইসিইউতে থাকার কারণে গলাতে টিউব বসানো ছিল, ওই টিউবটা নাড়াচাড়া হয়, তিন চারবার খোলা হয়, তারপর আমার গলায় এই সমস্যাটা দেখা দেয়।
আচ্ছা, প্রিয় শ্রোতা বুঝতেই পাচ্ছেন যে গল্প শোনার জায়গাটা থেকে একটু ধৈর্য ধরে আপনাকে শুনতে হবে। কিছুটা শ্রুতিকটু হলেও সিচুয়েশনটা আমি আগেই পরিষ্কার করে নিয়েছি যাতে করে আপনার সেই সিম্প্যাথিটা আজকের তাকে শোনার ক্ষেত্রে কাজ করে। শেষ পর্যন্ত শুনবেন, আমি সেই আহ্বান জানিয়ে আজকে এই জীবন গল্প শুরু করছি। এবং বাকি যে বিষয়গুলো আছে, আপনার বর্তমান বয়স কত?
27
বছর। আমি জন্ম জেলা, কোথায় জন্মগ্রহণ করেছেন?
মৌলভীবাজার জেলা।
আচ্ছা, শ্রীমঙ্গলের মৌলভীবাজার জেলা। তো শুরু করুন আপনি, আপনি যেখান থেকে বলতে চান আমি পুরো গল্পটাই শুনবো। আর এই গল্প বলার আগে আমি আরেকটু বলে নিই আমার শ্রোতা যারা আছেন তাদেরকে, এই ভদ্রমহিলা আরেকদিন এসেছিলেন আমাদের স্টুডিওতে জীবন গল্প বলার জন্য। ওনার একটা ছোট্ট বাচ্চা আছে, উনি ওনাকে সাথে করে নিয়ে এসেছিলেন। তো আজকে যারা এই ভিডিও ফুটেজটি দেখবেন আমার চ্যানেলে গিয়ে, তারা ওই বাচ্চাটিকে দেখতে পারবেন না। কারণটা হচ্ছে যে বাচ্চাটিকে আমরা আজকে নিয়ে আসতে না করেছি, কারণ ওকে পাশে রেখে গল্পটা বলা খুব মুশকিল, কারণ ছোট বাচ্চারা আসলে বুঝতে চায় না, অনেক বেশি ডিস্টার্ব করে। তো সেই জায়গাটা থেকে ওকে আজকে বাসায় কারো কাছে রেখে তারপরে ওর জীবন, ওনার জীবন গল্প বলার জন্য এখানে আসতে হয়েছে। সো আপনারা কনসিডার করবেন আশা করছি। আর যারা ভিডিও ফুটেজ দেখতে চান এই অনুষ্ঠানে উনি কিভাবে কথা বলছেন, আমাদের একেবারে পুরো অনুষ্ঠানের ভিডিও দেখতে চান, চলে আসবেন আমার পার্সোনাল যে ইউটিউব চ্যানেলটি আছে www.youtube.com/RJKebriaFM RJKEBRIAFM আমি আবারও বলছি www.youtube.com/RJKEBRIAFM দ্যাট ইজ RJKebriaFM। অবশ্যই চ্যানেলটিতে গিয়ে সাবস্ক্রাইব করে ডান পাশের বেল বাটনটি নোটিফিকেশন বাটনটি অন করে নেবেন। এবং আপনাদের সবার জন্য গুড নিউজ, সেটা হচ্ছে আমরা হয়তো আজকের পর্ব থেকে, হ্যাঁ আজকের পর্ব থেকে শুরু করছি ইনফ্যাক্ট, এখন থেকে ঢাকা এফএম এ যেই মুহূর্তে আপনারা গল্পটা শুনতে পাচ্ছেন, আমাদের ইউটিউবের নিয়মিত শ্রোতা যারা তারা একই সময়ে আমাদের এই অনুষ্ঠানটি আমরা প্রিমিয়ার করব, সেখানে একই সময়ে আপনারা আমাদের ইউটিউবেও শুনতে পারবেন একই সাথে একই সময়ে। তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদের ঢাকা এফএম এর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে www.youtube.com/DFM904 আমি আবারও বলছি youtube.com/DFM904 বা ঢাকা এফএম 90.4 নামে সার্চ দিলেই আপনি চ্যানেলটি পাবেন। সাবস্ক্রাইব মাস্ট, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আমার কথা শেষ, এবার শুধুই আপনার কথা আমি শুনবো, শুরু করুন আপনি যেখান থেকে বলতে চান।
আমি শ্রীমঙ্গলে বড় হয়েছি, শ্রীমঙ্গলে আমার জন্ম, আমরা দুই ভাই এক বোন, আমি বড়, আমার দুই ভাই ছোট, আমার বাবা একজন ব্যবসায়ী, আমরা যৌথ ফ্যামিলিতে বড় হয়েছি। তো সেখানে আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন থেকে আমার খুব একটা ইচ্ছে যে আমি মুসলমান হব, ইসলাম ধর্ম গ্রহণ করব, কিন্তু তখন তো আমি ছোট, তখন তো আমার দ্বারা এটা সম্ভব না।
আমি একটু থামাচ্ছি আপনাকে, আপনি তার মানে আপনি অন্য ধর্মের ছিলেন?
হ্যাঁ আমি হিন্দু ছিলাম।
আচ্ছা, তো আপনার এরকম একটা ইচ্ছা কেন মনের মধ্যে আসলো?
বলতে গেলে আমি মানে যখন পড়ালেখা করতাম তো ইসলাম ধর্মের বই আনে আনে পড়তাম, দেখা যেত ওইগুলোতে আমার মানে ভালোই আছিল, মানে ওটা আমার ভালো লাগতো পড়তে। তো ওইরকম একটা ইচ্ছা থাকার কারণে আমি বলতেছি যে আমাদের ধর্মতে তো কিছু নেই। আর আমি ছাত্র হিসেবে খুব ভালো ছিলাম, ফাইভ ট্যালেন্ট বৃত্তি পেয়েছি, এইটো এরকম বৃত্তি পেয়েছি, তো মানে কিন্তু আমার ধর্মতে মার্ক সবসময় কমাত, আমি ইসলাম ধর্মটা ভালো বুঝতাম, আমাদের হিন্দু ধর্মটা বুঝতামই না। তখন থেকে আমার একটা ইচ্ছা ছিল, যখন আজান আজান হইতো তখন আমার অজান্তেই মাথায় কাপড় উঠে দিত, তো আমার মা বকা দিত যে তোমরা হিন্দু ছিলাম, মা বকা দিত তুই কি মুসলমান, তুই মুসলমানদের মতো মাথায় কাপড় দেশ, এটা সেটা নানান ধরনের কথা বলতো ফ্যামিলি থেকে। তো এরকম যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো।
একা একাই
চিন্তা করতেছি, কিন্তু মানে মাথায় যে কখন আমার কাপড় উঠে বা আমি যখন আজান দেয় তখন মানে অন্য মানুষকে হয়ে যেতাম, আমি এরকম করতাম, তো মাথায় কাপড় উঠলে পরে মানে সবাই আমাকে ফলো করত, মানে আমার মারা বেশিরভাগ আমাকে বকা দিত। তো এরকম করতাম, তো নাইনে উঠলাম আমি পুরো ডিসিশন নিলাম যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো। তো আমি একদিন আমার বাবাকে বললাম, তো মা বিচার দিল বাবার কাছে যে তোমার মেয়ে দেখো মুসলমানদের মতো আজান দিলে মাথায় কাপড় দেয়। তো বাবা বললো সমস্যা কি, মাথায় কাপড় দিয়ে সমস্যা, স্কুলে যায় মাথায় কাপড় দিয়ে এরকম কোন লোকজন কানা ঘোষা করে? তো বাবা বলে দেখো ধর্ম যার যার, কিন্তু মানুষ তো সব সমান, মাথায় কাপড় দেওয়ার সাথে ওর ইসলাম ধর্ম নেওয়ার কি? তো এরকম কথাবার্তা হয়। তো যখন আমি নাইনে পড়ি তখন ডিসিশন নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবো। তো আস্তে আস্তে আমি যখন ম্যাট্রিক পাশ করলাম, ইন্টারভিউ ভর্তি হলাম, তখন আমার বাবা অসুস্থ হয়ে যায়। ম্যাট্রিক পাশ করলাম, ইন্টার ভর্তি হলাম, তখন আমার বাবা অসুস্থ হয়ে যান, মানে হঠাৎ করে অসুস্থ, বলতে জন্ডিস হয়ে গেছিল। তারপরে মানে যখন ট্রিটমেন্ট করানো হলো, করার পরে ধরা পড়লো যে জন্ডিস কমতেছে না তিন মাস ট্রিটমেন্ট করার পরও, তখন ধরা পড়লো যে পিত্তশূলতে পাথর হয়ে গেছে, সেই পাথরের জন্য জন্ডিস কমতেছে না। তো জন্ডিসের জন্য যেটা ছিল কবিরাজি চিকিৎসা করলে ভালো হয়, তো আমার চাচা ছিল একজন, ওনার নাম বলার দরকার নেই, তো উনি কি করলো, উনি শুধু মানে অ্যালোপ্যাথিক চিকিৎসা দিল, শুধু স্যালাইন দিল, প্রতিদিন দুইটা তিনটা করে স্যালাইন দিত। আমার বাবার অবস্থা এতটাই, কন্ডিশন এতটাই খারাপ হয়ে যায়, পেটে পানি চলে আসে। তারপরে এরকম করতে তিন মাস পরে আমার বাবা মারা গেলেন, মারা গেলেন পরে আমাদের ফ্যামিলিটা একদম মানে ভাঙ্গা চোরার মধ্যে পড়ে গেল,
পথে বসার মতো অবস্থা হয়ে গেল।
হ্যাঁ, যেহেতু বাবা চলে গেলেন, মাথার উপর থেকে ছাতাটা চলে গেল, তো মা তো অবশ্যই ভেঙে পড়ছে। আর আমাদের ধর্মের একটা নিয়মিত খুব খারাপ, যেটা আমার কাছে মনে কষ্ট দেখ, নিজের মাকে যখন দেখছি এই অবস্থায় এইটুকু বয়সে, মাত্র তখন আমি ইন্টার পড়ি, মাকে যখন দেখছি এই সাথে এক মাস যখন নিচে শুইতে হয়, কলা এগুলো তো ফল ফ্রুট খেয়ে থাকতে হয়, আমার বড় আমার ছোট যে ভাইটা সেটা আর আমার মা, অবস্থা খুব খারাপ হয়ে যায়। এসব দেখলাম, তারপরে আমার চাচাদের,
আমি একটু জানতে চাচ্ছি কোনটা আপনার কাছে খারাপ লেগেছিল, মানে কোন বিষয়গুলো আপনার কাছে, আপনার বাবা মারা যাওয়ার পরে আপনার মার কোন বিষয়গুলো আপনার কাছে খারাপ লেগেছে?
আমার মা যখন কান্নাকাটি
কিছু আচার 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 অনুষ্ঠান আছে, এটা প্রত্যেকটা ধর্মেতেই আছে, তো ওই বিষয়গুলো আপনার কাছে আপনি মানতে পারছিলেন না?
হ্যাঁ, মানে ওই যে আচার অনুষ্ঠান আরেকটা ছিল, আমি ওটা একটু কষ্ট, মানে ওটা আমার খুব কষ্টের জায়গা ছিল, এটা মানে আমার ফ্যামিলির উপরে আমার রাগ ছিল ওইটাই। আমার বাবা যখন অসুস্থ হয়ে 3 মাস তো অসুস্থ ছিলেন, লাস্ট পর্যায়ে যখন আমার বাবা 22 দিন তখন মানে পুরো অসুস্থ, খাওয়া টাওয়া বন্ধ, শুধু মানে উনি একটু ফলের ইয়া একটা মিস করে মালটার রস আঙ্গুরের রস এগুলা খাইতেন। তখন 22 দিন আমি কলেজ থেকে আইসে আমার তখন ফার্স্ট টার্মিনাল পরীক্ষা চলতেছে, আমার হাত ডানাতের উপরে আমার বাবার মাথাটা, তো 22 দিন যদি একটা মানুষ না খায় তার অবস্থা এমনিতেই খারাপ হয়ে যায়। কিন্তু আমি যখন হাত দিয়ে যেহেতু একটু পড়ালেখা করতাম, একটু বুঝতাম যে আমার বাবা এখনো বেঁচে আছে, বুকে হাত দিলাম বাবার মানে হৃৎপিণ্ড ইয়া করতেছে, হাতে হাত দিলাম হার্টবিট ইয়া করতেছে, তখন আমার চাচা বলতেছে তোর বাপ মরিয়া গেছে নামাই দে। এখন আমিও ছাড়তেছি না, আমার মাও ছাড়তেছে না, কিন্তু উনি বলতেছে আমার বাবা মারা গেছে। উনি একাই টাইম না ধরে আমার বাবাকে বাইরে নিয়ে গেল, মানে আমাদের তো মরার পরে হিন্দুদের একটা কি মরার পরে ঘরে রাখেন এক মুহূর্ত, ওকে বাইরে নিয়ে তুলসী তলায় নিয়ে রাখে উঠানে। তখন আমি বারবার কান্না করতেছি দেখো আমার বাবা আছে তুমি নিয়ে যাও না নিয়ে যাও না। তখন ওই জিনিসটা খুব খারাপ লাগছিল, আমি মেয়ে যদি ছেলে হইতাম হয়তো তখন আমার হাতে কি উঠতো, আমার চাচাকে হয়তো আমি সামনে রাখতাম, কিন্তু মেয়ে হয়ে অনেক কিছু মাইনা নিতে হয়েছে, মানুষ বলে না মেয়ে হয়ে জন্ম নেওয়াটা খুব সহজ, বেঁচে থাকাটা খুব কঠিন। তখন যখন বাবাকে উঠানে নিয়ে গেল, ভাদ্র মাস ছিল, তখন উঠানে অল্প অল্প ঠান্ডা ছিল, তখন তো ঠান্ডা পড়ে আমাদের শ্রীমঙ্গলটা পাহাড়ি এলাকা, তো ওইখানে নিয়ে আধা ঘন্টা রাখার পরে বাবা জুড়ে এরকম একটা নিঃশ্বাস দিল। নিঃশ্বাস দেওয়ার পর আমার ভাই যে মেজটা মানে আমার ছোট যেটা ওইটা আবার একটু ঠান্ডা পড়ে যায়, আর কিন্তু ওর খুব রাগ বেশি, মানে সহজে রাগে না, ও আবার কি করলো আমার চাচাকে মারার জন্য দাঁড়িয়ে বেরোইছে যে আমার বাবা বেঁচে আছে, আমার বোন আর মা এইভাবে কাঁদতেছে, তুই কেন আমার বাবার খাটের উপর থেকে টাইনা আসছে নামাই নিলি, ঘর থেকে উঠানে নিয়ে গেছে টাইনা একা একাই। আর আমার বাবা তখন এতটাই অসুস্থ ছিল, পেটে পানি আইসা মানে পুরা ইয়ে গেছে, 3-4 জন মানুষ লাগতো উঠাইতে, সেই জায়গাতে উনি খাট থেকে নামে টাইনা উঠানে নিয়ে গেছে, মানে সেই জিনিসটা আমার খুব খারাপ লাগছিল। তারপরে এইভাবে ইয়া করার পরে আরো 5 দিন পরে বাবা মারা গেল, রাত 10টা বাজে, তখন আমার হাতের উপরে আমার বাবার মাথাটা, এভাবে করে বাবা মারা গেল। কিন্তু মারা যাওয়ার সময় একটাই বলতো আমার মাকে যে দেখো আমি কখনো ভাবি নাই যে আমি এখনই তোমার কাঁধে এত দায়িত্ব এত কিছু দিয়ে যাবো, ছেলে মেয়ে গুলো ছোট ছোট, এখন আমার ছোট ভাইটা তখন 6-এ পড়তো, আর আমার ছোট যেটা সেটা সবার ছোটটা 6-এ পড়তো, আর আমার মেজ ভাইটা তখন 9-এ পড়তো, আমি ইন্টার পড়ি। তারপরে বাবা মারা গেল, তারপরে আমার বাবা বললো যে হ্যাপি পড়ালেখাটা কোনোভাবেই বন্ধ করো না, মাকে বললো, আমাকে বললো পড়ালেখাটা কোনোভাবেই বন্ধ করো না। সেরকম করে বাবা শ্রাদ্ধ শ্রাদ্ধ হলো, যেভাবে হোক হইলো অনেক কিছু, হওয়ার পরে ওরা আমাকে মানে বিয়ে দিবে। তখন আমি কথা বলি যে আমি যে ছেলেটার সাথে কথা বলতাম ও ছিল মুসলমান, তখন আমি জানতাম না, এমনিতে তো রং নাম্বারে পরিচয় হয়েছে,
মানে পরিচয়টা কিভাবে হলো আমি একটু ডিটেইল জানতে চাই আপনার।
পরিচয়টা হয়েছে আমার তো বোন নেই, আমার জ্যাঠা তো বোন আছে, ওর এক জায়গায় বিয়ে ঠিক হয়েছে, তো বিয়ে ঠিক হলে স্বাভাবিকভাবে ছেলেরা এখন যুগে যেটা হয় ছেলেরা নাম্বার চায়, তো ওর নাম্বার দিছে, তো আমি আর ওই ছেলের নাম্বারটা নিয়ে আসছে, যারা দেখতে গেছিল ওনার নাম্বার নিয়ে আসছে, তো আমি ফোন দিছি দিয়ে মানে বোনের জামাই যেতে হবে তো একটু কথা বলতে পারি, আমি যেতে শালি তো নাম্বার নিয়ে কথা বলতে পারছি, তো ওনার থেকে আবার ওনার ভাই একজন নাম্বার নিছে, যেহেতু আমি বিয়ে নয় যে কথা বলবে, তো আবার কথা বলছে ওর থেকে, আবার ও আবার অনেক কিছু আমাকে প্রপোজ করছিল, তো আমি আবার তখন পড়ালেখা করতাম, আমার বাবা মারা গেছে, আমার মন মানুষ সাথে ভালো নেই, তো আমি আবার ওকে তেমন একটা পাত্তা দিতাম না।
তো কি মানে ওই এসএসসি পাস করার পরের ঘটনা?
তখন আমি ইন্টারমিডিয়েট পড়ি, ফার্স্ট টার্মিনালে ফাইনাল পরীক্ষা দিছি, ওই বাবা যখন অসুস্থ ছিল তখন আমার পরীক্ষা চলতেছে, পরীক্ষা দিতাম আইসা আবার বাবার কাছে বসে থাকতাম, এতটা অবস্থা খারাপ ছিল। আমরা মা মেয়ে মানে রাতে ঘুম নেই কিছু নেই, 3 মাস বাবার পাশে বসেছিলাম, বাবার একা মেয়ে ছিলাম, তো খুব আদরের মেয়ে ছিলাম বাবার। তারপরে এইভাবে ইয়া হইল, বাবা মারা যাওয়ার পর আমি একটু খুব ইয়াতে ভেঙে পড়ি, তখন মানে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়, মানে কথা বলতাম এরকম ফ্রেন্ডশিপের মতো, মানে ও আমাকে তুই বলতো আমি ওকে তুই বলতাম, এরকমই কথাবার্তা হইতেছে।
কি নাম ছিল ছেলেটা?
ছেলেটার নাম ছিল রামিম,
রামিম,
রামিম চৌধুরী। তো ওর সাথে কথা হইতো, তখন কথা হইতেছে এরকম তুই তুই ফ্রেন্ডশিপ, তো ও আমাকে তুই বলতো আমি ওকে তুই বলতাম, ওই রকমই কথা হচ্ছে। তো 3-4 মাস কথা হওয়ার পরে ফ্রেন্ডশিপের মধ্যে ও একদিন আমাকে বলে উঠলো কি যে আমি তোমাকে ভালোবাসি।
এটা কি ওই বাবা মারা যাওয়ার পরের ঘটনা?
হ্যাঁ, পরের ঘটনা।
আর বিয়ে বাড়ি কেন্দ্রিক যে ছেলেটার সঙ্গে আপনার পরিচয় হলো সেই ছেলেটাই?
ওই ছেলের সাথে আমার দেখা হয় না, শুধু রং নাম্বারে পরিচয় যে আমার বোনের।
এই রামিমটাই সেই ছেলে?
হ্যাঁ, সেই ছেলে। তো ওর সাথে কথা বলা, তারপরে একদিন ও আমাকে মানে 3-4 মাস কথা বলার পরে তো একদিন আমাকে হঠাৎ প্রপোজ করে আমি তোমাকে ভালোবাসি। তো আমি বলছি ফ্রেন্ডদের মধ্যে তো এরকম হয়, ফ্রেন্ড তো ফ্রেন্ডকে ভালোবাসতে পারে, তো আমি আবার ও যখন আই লাভ ইউ বলছে তখন আমি আবার আই লাভ ইউ টু বলে দিছি, কিন্তু আমি ততটা সিরিয়াস ভাবে নেই না যে যতটা সিরিয়াস ভাবে সে বলছে। তো এরকম বলার পরে তো আমি আবার আই লাভ ইউ টু বলে দিছি।
রমিম অন্য ধর্মের ছিল সেটা আপনি জানতেন না?
না, জানতাম না।
এবং আপনিও যে রমিমের ধর্মের না সেটাও রমিম জানতো না?
ওর নাম রামিম।
রমিম, রামিম সেটা জানতো না?
না, জানতো না।
আচ্ছা,
তো এই সময় মানে ওই রকমই কথা যে ফ্রেন্ডশিপ আর এত কিছু জানবো কি জানতো। ও মাঝে মাঝে দেখা করতে চাইতো, তো আমি বলতাম দেখো দেখ তো আমি তো আমাদের যৌথ ফ্যামিলি, আমি তো কোথাও থেকে বের হইতে পারি না, আমাকে কলেজে নিয়ে যায় আবার নিয়ে আসে। আর ওখানে কিছু ছেলে ছিল আমাকে ডিস্টার্ব করতো, যার কারণে আমার তাদের ভয় ছিল সবসময় একটা যে মেয়েকে একা ছাড়া যাবে না। তো নিয়ে যায় তো নিয়ে আসতো, তো আমি ওকে বলছি দেখ তোর সাথে আমার দেখা করা সম্ভব না, আমরা যেভাবে এভাবে কথা বলতেছি এভাবে কথা বলি। তো এভাবে তিন চার মাস কথা হওয়ার পরে ও আমাকে একদিন প্রপোজ করলো, তো আমি আবার ওকে লাভ ইউ টু বললাম, ও আবার ওটা সিরিয়াস ভাবে নিছে। তখন আমি কিন্তু সিরিয়াস না, আমার মধ্যে ওই রকম কিছু নেই, মানে আমার বাবা যে মারা গেছে সেই জিনিসটা আমি তখনও কাটিয়ে উঠতে পারি না। জাস্ট একটু ফ্রি থাকার জন্য একটু ভালো মুডে থাকা, মানে আমি কষ্ট দেখলাম আমার মা আরো বেশি ভেঙে পড়বে। মা তো অলরেডি এক মাসে ভেঙেই পড়ছে, মা ভাইরা।
এখানে একটা কথা বলি প্রিয় শ্রোতা, আজকের এই জীবন গল্পটা একটু অন্যরকম আবেদনময়ী একটা গল্প, এবং প্রথম পর্যায়ে আপনারা কিছুটা হলেও টাচ পেয়েছেন। এই মেয়েটা ভয়ানকভাবে একটা চ্যালেঞ্জিং লাইফ বেছে নিয়েছে, এবং নট অনলি দ্যাট, ওর জীবন গল্পে শুরু হয়েছে মাত্র। এবং আমি রিকোয়েস্ট করব যে আজকের এই জীবন গল্পটা আপনারা শেষ পর্যন্ত শুনবেন, কিছুটা হলেও আপনারা হয়তো বা আজ করতে পেরেছেন বা পারছেন যে আজকের এই জীবন গল্পটা কোন দিকে যাবে। বাট আমরা সবসময় যে কথাটা বলি যে নেভার অ্যাজিউম, কোনো সময় আপনি কল্পনা করবেন না যে একটা বিরতির পর আরেকটা বিরতির অ্যাঙ্গেলে এসে জীবন গল্পটা কোথায় যেতে পারে। এবং এই জন্যই আমরা বলি যে লাইফ ইজ মোর দ্যান ড্রামা, জীবন নাটকের চেয়েও নাটকীয়। আরও একবার মনে করিয়ে দেব, আজকের এই জীবন গল্পের ভিডিও ফুটেজ আপনি দেখতে পাবেন আমার পার্সোনাল যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে। চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/rjkibriafm। চ্যানেলটিতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশন বাটন, বেল বাটনটি যেটা আছে সেটা অন করে নেবেন। এবং এই চ্যানেলটি, এই অনুষ্ঠানটি আপনি এখনই শুনতে পাচ্ছেন আমাদের ইউটিউব ঢাকা এফএম এর যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে, ঢাকা এফএম নামে সার্চ করলে আপনি চ্যানেলটি পাবেন। ছোট্ট একটা বিরতি, বিরতিতে যাওয়ার আগে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন খুব কড়া, মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, ছোট্ট একটা বিরতি। শুনছেন আরজি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
শুনছেন আরজি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আরজি কিব্রিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং আমাদের এই অনুষ্ঠানটি আপনারা অ্যাজ লাইভ শুনতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে। ঢাকা এফএম এর যে ইউটিউব চ্যানেলটি আছে ঢাকা এফএম নামে, আমাদের ইউটিউবে গিয়ে সার্চ করলে আপনি চ্যানেলটি পেয়ে যাবেন, ওখানে প্রিমিয়ার হচ্ছে, অর্থাৎ আপনি একই সঙ্গে শুনতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে। ফাইন, আমি কথা না বাড়িয়ে সুলতানা আপনার কাছে আবারও যাই, তারপর কি হলো?
তারপরে এরকম পাঁচ ছ দিন যাওয়ার পরে ওর ফ্রেন্ডদের সবাইকে বলছে ওই মেয়ে তো আমাকে ভালোবাসে। তো ওর একটা ফ্রেন্ড ছিল, তিনজন ফ্রেন্ড ছিল, ওরা তিনজন খুব ফ্রি ছিল, তো ওদের দুইজনের সাথে আমার আগে বন্ধুত্ব ছিল।
একটু বলবেন যে রামিম আসলে কোথায় থাকতো আপনাদের বাড়ি থেকে ওদের বাড়ির ডিস্টেন্সটা?
ডিস্টেন্স ও সিলেটে থাকতো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়তো।
আচ্ছা,
মেট পাস করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছে, বড় ভাইয়ের সাথে।
আর আপনি থাকতেন হচ্ছে সিলেটের কোথায়? শ্রীমঙ্গলে।
শ্রীমঙ্গলে থাকতাম, মানে ওদের এখান থেকে আমাদের এখানে যেতে দুই ঘন্টা লাগে বাসে।
আচ্ছা,
দূরত্ব
ঠিক আছে। হ্যাঁ, তারপরে তিন ফ্রেন্ডকে বলেছে?
হ্যাঁ, তিন ফ্রেন্ডকে বলছে। তো ওরা আমাকে ফোন দিছে, তো দেওয়া কিরে এপি তুই যদি ওরা ভালোবাসোস বন্ধুত্ব পর্যন্ত থাকতো ভালোবাসাতে কেন, আমি কে বলছে এরকম কথা?
আপনার ডাক নাম হ্যাপি?
হ্যাঁ। তো বলছে যে কিরে তুই নাকি আরে ভালোবাসাস, আমাকে কে কইছে? আমাকে দেখ ওইটা মজা করে বলছে, আমিও জাস্ট মজা করি, কত সিরিয়াস ভাবে বলছে। যখন আমি এটা বলছি যে না আমি তোর ভালোবাসিনি, জাস্ট বন্ধু, আমার বাবা মারা গেছে, আমি তো একদম ব্যাংকে পড়ছি এমনিতে, এখন আর আমার মাথায় এসব নেই। তারপর আমি যখন এসব বললাম, ও আবার যাইয়া ওকে বললো যে মেয়ে তো তোকে ভালোবাসে না, তো তুই শুধু শুধু কেন ইয়া করতেছিস। তখন ও মানে খুব, ওর জীবনে কোনো সময় কোনো মেয়েদের সাথে কথা বলে, আমি প্রথম ছিলাম, তো ও খুব ব্যাঙ্গে পড়ছে, ও ঠিক মতো খায় না ঘুমায় না, একদিন যে একটা ইঞ্জেকশন নিছে। তো এভাবে নেওয়ার পরে একদিন কি হলো, মানে খুব অসুস্থ হবে, তোর ফক্স বাইরেছে অনেক, প্রচুর পরিমাণে ফক্স বাইরেছে। তো ফক্স বাইরানোর পরে ও মানে খুব অসুস্থ, তখন মানে ওষুধও খাচ্ছে না, সব মানে ইয়া করতেছে, তখন বলতেছে যে আমি ওষুধ খাবো না, ও যদি আমাকে ভালো না বাসে। ও আমাকে সেদিন বলছে ভালোবাসে, এখন কেন না করলো?
রামিম আপনাকে দেখেছিল?
না আমাকে দেখেনি, ও আমাকে দেখেনি, আমি ওকে দেখিনি।
না দেখি দুজনের মধ্যে এরকম সম্পর্ক?
হ্যাঁ, সম্পর্ক তো ফ্রেন্ডশিপই ছিল, মানে ও একটু ইমোশনাল হয়ে পড়ছে বেশি। তারপর ও খুব মানে ব্যাঙ্গে পড়ছে, তখন ওর বন্ধুরা বললো যে এখন তো অসুস্থ শরীর পুরো ফক্স বেছে, সে ওষুধগুলো না খায় তাহলে পুরো শরীর ভরে যাবে ফক্সে। তখন আমি কি করলাম, ওর সাথে একটু কথা বললাম, মানে ফোনে ট্রাই করলাম, ওর ফোন বন্ধ ছিল, তো মিস কল অ্যালার্ট চালু ছিল। তখন আমি ট্রাই করছি, পরে একটা মেসেজ আসছে, তো আমাকে কল ব্যাক করছে। কিছুক্ষণ পরে আমি কলেজ থেকে বাসায় আসছি, খাইতে বসবো, তখন ফোন দিছে। তো আমি কথা বলতেছি, কথা বললাম, আমি তখন একটা ব্রাকের স্কুলে মাস্টারি করতাম, তো স্কুলে যাচ্ছি, তো ফোন দিচ্ছে আমাকে, দিয়ে বলতেছে কি ব্যাপার, আমাকে যে এরকম পাগলামি করার কি দরকার, ভালোবাসা থেকে তো বন্ধুত্বটা আরো বেশি। তো বলতেছে না আমি তোমাকে ভালোবাসি। তখন আমি বলছি দেখ তোকে আমার পক্ষে ভালোবাসা সম্ভব না, ভালোবাসলে আমি আমার জীবনে মানে ওই রকম একটা টার্গেট ছিল যে আমি যাকে ভালো, যদিও কোনদিন কাউকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করবো, আর কোন মুসলমান ছেলেকে বিয়ে করবো, যেহেতু আমি মুসলমান হয়ে যাই, হিন্দু ছেলেকে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। তাই যত প্রস্তাব আসতো বিয়ের, যেহেতু মেয়ে ছিলাম, 8-9 উঠলে মেয়েদের বিয়ের প্রস্তাব আসলে আমি লুকিয়ে চুড়ে বিয়ে ভেঙে দিতাম ফোন দিয়ে।
মানে আপনার টার্গেটই ছিল যে আপনি যে কোনো একটা মুসলিম ছেলেকে বিয়ে করবেন?
হ্যাঁ, বিয়ে করবো,
আপনি মুসলমান হয়ে যাবেন?
হ্যাঁ, মুসলমান হয়ে যাবো। তখন যদি আমি একটা হিন্দু ছেলেকে বিয়ে করি, তো ওইখান থেকে আইসা আসার পরে যদি আমি মুসলমান হই, তাহলে ওই জিনিসটা অন্যরকম, আর একটা ছেলের লাইফ নষ্ট। তো আমার মেমোরি তো সবসময় ছিল আমি যদি মুসলমান হবো, আমি একটা মুসলমান ছেলেকে বিয়ে করবো। তো তখন আমি জানতাম যে ও হিন্দু, এরকমই জানতাম। তারপরে একদিন কি হলো, ও আমাকে বললো আমি তোকে ভালোবাসি, তোকেই বিয়ে করবো, আনলে এমনি থাকবো, আমার তুই এমনি থাক, বিয়ে করতে হবে না, আর আমার পক্ষে তোকে বিয়ে করা সম্ভব না। তো অনেকদিন আমাকে জানতে চাইলো, আমি তো তোর বন্ধু, ওই বন্ধু হিসেবে বল আমাকে বিয়ে করবি না কেন, কারণটা কি? আমাকে দেখ তুই তো আমার বন্ধু, আমি যা সত্যি তাই বলি, আমি কোনো হিন্দু ছেলেকে বিয়ে করতে পারবো না, কারণ আমার খুব ইচ্ছা আমি মুসলমান হবো, আমি একটা মুসলমান ছেলেকে বিয়ে করবো, আর এখন আমার বাবা মারা গেছে, এখন আমার মাথায় এসব নেই, আমি অনার্স কমপ্লিট করবো, তারপর আমি বিয়ে সাথে ওইসব নিয়ে ভাববো, আমার ভাই দুইটা ছোট, আমাকে ওদের দেখতে হবে, আমার শুধু নিজের সুখটা চিন্তা করলে হবে না। আমি ওকে এটা বললাম, তখন ও বলতেছে কি তুই মুসলমান না, আমাকে মানে ও মানে চমকাই উঠলো। তখন ও জানে না আমি হিন্দু না মুসলমান, আমিও জানি না ওটা, ও চমকাই উঠলো, কি বললি তুই মুসলমান না? তখন আমি বললাম না। তো বলতেছে সত্যি? আমি কইছি হ্যাঁ আমি হিন্দু। কি বলিস? কয় আমি মুসলমান, তো আমি তো আমার বিশ্বাসও না। তারপর ওর ফ্রেন্ড সার্কেল সবাইকে দিকে সবাই বললো যে হ্যাঁ ও মুসলমান। তারপর মানে আমার আগ্রহটা একটু বাড়লো। তারপর আমি বললাম যে দেখ এখন তোমার বাবা মারা গেছে, এখন এখন আমার ফ্যামিলির কন্ডিশনটা খুবই খারাপ, আমার মা এক মাস খাওয়া টাওয়া বাদ দিয়ে মানে নিচে শুইতে হয়, কিছু কিছুতে শুইতে হয় না, মারা গেলে পরে, স্বামী মারা গেলে পরে ছেলেকে আর ইয়াকে একটা শ্রাদ্ধ পর্যন্ত এক মাস নিচে ঘুমাইতে হয়, মানে একদম যে খের আছে গ্রামের খের যেটা বলে ওইটা ওইটা বিছাইয়া বা একটা খেতা বিছাইয়া ওইটাতে ঘুমাইতে, ফল ফুট খাইতে ভাত খাইতে পারবে না এক মাস। তো আমার মা এমনি অসুস্থ ছিল বাবা মারা যাওয়ার পরে, যেহেতু স্বামী মারা গেছে, এত রস আমার মা মানে দাঁড়ানোর ক্ষমতা ছিল না ওই রকম। তো নিজে তো একটা মেয়ে, আমি এই জিনিসটা বুঝতাম মা যেহেতু। তো আমি বলতাম যে এখন তখন ও বলতো যে আমারও তো ইঞ্জিনিয়ারিং পড়া মাত্র 2 বছর, তো আমিও ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করি, তুই ইন্টারটা ইয়া করো, অনার্সটা কমপ্লিট করো, তারপর আমরা বিয়ে শাদী করবো। তো ওই রকমই কথা হইলো। তারপরে কথা হইতো রেগুলার, কথা হইতে হইতে এরকম 9 মাস পার হইলো। মানে আমাদের একটা মানে হিন্দুদের একটা বার্ষিক শ্রাদ্ধ আছে যেটাকে বলে, মানে বছর ঘুরে আসতে শ্রাদ্ধ করলে পরে মানে সে আবার কোনো বিয়েতে ইয়াতে যাইতে পারবে, আমার মা বাবা বা আমার ভাই। তো তার মধ্যে মানে আমার ফ্যামিলিতে জানাজানি হইলো যে আমি কোন একটা ছেলের সাথে কথা বলি। জানাজানি হওয়ার পরে আমার কাকা একদিন, আমার 6 নম্বর কাকা, উনি হেলথে চাকরি করে, উনি আমাকে একদিন ডাইকা নিয়ে গেল, এদিকে আয়। আমি বললাম কি? তুই ফোনে কার সাথে কথা বলিস? আমি কই কারোর সাথে কথা বলি না, ফ্রেন্ড থাকতে পারে না, মোবাইল যেহেতু আছে ফ্রেন্ড তো থাকতে পারে, ফ্রেন্ডের সাথে কথা বলি। তখন আর কিছু বলে না, ভাবছে যে মেয়ে কলেজে পড়ে কিছু যদি বলি তো আমাকে ফলো করতো, প্রতিদিন কলেজে নিয়ে দিয়ে আসতো, তখন মানে আমার উপর ইয়াটা তাদের আরো বাইরে যায়। তারপর তারা ঠিক করে যে আমাকে বিয়ে দিবে, মানে ওরকম কানাঘোষা চলতেছে বিয়ে দিবে আমাকে। তো আমি তো শুনে ফেলি, তখন আমি আমার মানে কাকার পায়ে ধরে বলি যে দেখো আমি এমন কোনো কাজ করবো না যেটাতে তোমাদের মান সম্মানের হানি হবে বা কিছু হবে, আমাকে তোমরা এখন বিয়ে দিও না। আর এখন যে আমাকে তোমরা বিয়ে দিবা, আমার মা আমার ভাই আমার বিয়েতে আসতে পারবে না, মানে আমাদের ওইটাকে বলে কালো সুচ, ওই কালো সুচটা না পার পার হওয়া পর্যন্ত আমার মা কোনো বিয়েতে যেতে পারবে না। আমার মেয়ে যে আমি মানুষ তো মেয়ে বিয়ে দিলে বিয়ের শাড়িটা ইয়ে করে দেখে, মেয়েকে দেখে আমার ভাইরা এসে দেখবে, তো ওইরকম কোনো কিছু করতে পারবে না, তারা শুনে নাই, তারপরে ওইরকম ইয়ে করতেছে। তো আমার খুব কষ্ট লাগছে যে কোনো হিন্দু ছেলেকে আমি বিয়ে করবোই না, সে জায়গাতে আমার মা ভাইরা কেউ থাকবে না বিয়েতে, আমি কার জন্য বিয়ে করবো, কার জন্য আমি বসাবো কি, মানে ওইরকম আমার কষ্ট গেছে খুব ভিতরে। আমি অনেক কান্নাকাটি করলাম, মানে কেউ আমার কথা শুনতে চাচ্ছে না, আর আমার মা কি বলবে, যেহেতু যৌথ ফ্যামিলি চাচাদের কথাই কথা, আমার ভাই দুইটা ছোট। তারপর আমার ছোট ভাইটা খুব ইয়ে করছে যে দিদি যেহেতু চায় না বিয়ে করতে, ওকে বিয়ে দেওয়ার দরকার নেই, বাদ দাও এটা, তো গায়ে তুই ছোট তুই কি বুঝোস, মানে খুব ঝাড়ি দিল ওকে। তারপরে আমি সেদিন আমার অর্থনীতি পরীক্ষা ছিল, তো আমি অর্থনীতি পরীক্ষা দিয়ে বাসায় গেলাম, তখন থেকে মানে বাসায় অনেক লোকজন নেওয়া, সবাই বলতেছে, আমি সবাইকে জিজ্ঞেস কি ব্যাপার বাসায় এত লোকজন উঠ করে, কি হয়েছে কি হয়েছে, তো কেউ আমাকে কিছু বলে না, সবাই এড়িয়ে চলতেছে, আমার কাকিরা সবাই এড়িয়ে চলতেছে। আমি বুঝতে পারলাম যে ওরা আমাকে কিছু একটা করবে, মানে যেটা মুসলমানদের মধ্যে কাবিন বলে আর আমাদের মধ্যে মঙ্গলাচরণ বলে, যেটাতে মানে সাকাশিদের পড়ায় রাখে অত 15-20 দিন পরে বিয়ে, ওই রকম একটা কিছু করার চিন্তাধারা তাদের। তো আমি যেটা বুঝতে পারি বুঝতে পারা, তো আমি খুব কান্না করি, কলেজ থেকে আইসা খাই দেয় না, পরীক্ষা দিয়ে আইসা খুব কান্না করি। তখন আবার যেটা আমি যাও আমাকে ফোন দেয় বলে, কি হয়েছে তোর কান্না করতেছিস কেন, আমি কই কিছু হয় নাই, মানে লুকিয়ে গেলাম কথাটা, ফোনটা কেটে দিলাম। সে ও 4টা থেকে ফোন দিচ্ছে, 8টা পর্যন্ত ফোন দিল একটা না, 8টার পরে 9টার দিকে আমি ফোনটা রিসিভ করছি, রিসিভ করার পরে আমাকে বলতেছে, কি হয়েছে আমাকে বল, না বললে সলিউশন হবে কিভাবে, আমাকে বল কানতেছিস কি জন্য। তো আমি বললাম, দেখ এরকম এরকম বাবা মারা গেল, এখন ওরা আমাকে বিয়ে দিচ্ছে, আমি এখন কি করবো। তখন বলে, তুই কি করবি, তুই কি বিয়ে করবি, আমি তো বিয়ে করবো না কখনোই বলছি, যে হিন্দু কোনো ছেলেকে আমি বিয়ে করবো না, আমি মুসলমান কোনো ছেলেকে বিয়ে করবো। তখন বলতেছে, তুই মুসলমান হয়ে ভালো কথা, আমার আমিও তখন বিয়ের জন্য প্রস্তুত না, তুইও তো বিয়ের জন্য প্রস্তুত।
আচ্ছা সুলতানা বা হ্যাপি যাই বলি না কেন, আপনাকে এই প্রশ্নটা আমি এখানে করতে চাই, সেটা হলো যে ধর্মান্তরিত হওয়া, সেটা যে ধর্মই হোক না কেন, এক ধর্ম থেকে অন্য ধর্মে যাওয়া, সেটা মানে তো একটা ভয়ানক রকমের পরিবর্তন নিজের মধ্যে আনা। ভয়ানক রকমের বলছি এই কারণে, প্রিয় শ্রোতা যারা শুনছেন মাফ করবেন আমাকে, আপনারা বিষয়টা ইসলাম এবং হিন্দু এই জায়গাটা থেকে দেখবেন না, আমি বরং একটা সামাজিক সাংস্কৃতিক জায়গাটা থেকে বিষয়টা আইডেন্টিফাই করার চেষ্টা করছি, যেটা একটা সাধারণ মানুষের মধ্যে চিন্তা আসাটাই স্বাভাবিক সেই জায়গাটা থেকে। কেউ যদি ধর্মান্তরিত হয়, মানে একটা ধর্ম থেকে অন্য ধর্মে যায়, সে শুধুমাত্র ওই ধর্মটাই ত্যাগ করতে হয় না তাকে, তার সঙ্গে তার পরিবারকে ত্যাগ করতে হয়, তার সঙ্গে তার আচার আচরণ সামাজিকতা সংস্কৃতি অনেক কিছুই ত্যাগ করতে হয়। তো এগুলো কি আপনি জানতেন, নাকি শুধু খালি মনে করেছেন ঠিক আছে মুসলিম কালচার ভাল লাগে জন্য মুসলমান হয়ে যাবো, নাকি এগুলো জেনে শুনে আপনি?
আমি জানতাম বলতে, আমার একটা বান্ধবী ছিল, আমি বেশিরভাগ আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল বান্ধবী, আমি গার্লস স্কুলে পড়তাম আর মহিলা কলেজে পড়তাম, শুধু আমার ছেলে কোনো ফ্রেন্ড ছিল না, সব মেয়ে ছিল, তারা আমি মুসলমানদের সাথে বেশি মিশতাম, মানে তোকে মুসলমানের মতোই লাগে দেখতে, আমি সবসময় ঘুমটা দিয়ে থাকতাম, তো মাথায় উন্না দিয়ে যাইতাম, কলেজে যাইতাম উন্না দিয়ে, যখন স্কুলে যাইতাম তখন উন্না দিতাম মাথায়। তো আমার একটা বান্ধবী ছিল, আমাকে অনেকবার প্রপোজ করতেছে, তুই আমার ভাইকে বিয়ে করে নে, তুই মুসলমান হয়ে যা আমার ভাইকে বিয়ে, দূর যা, তোদের এখানে কিভাবে হয়, মানে ওইরকম বলতাম। এরকম বলতে বলতে তো একদিন মানে
তামিমের সাথে কথোপকথন হচ্ছিল, হ্যাঁ বলেন তারপর,
তখন ওর সাথে কথা হইলো, তো ও বলতেছে, তুই কি আমাকে বিয়ে করবি, আমাকে দেখ তুই তখন কিছু করস না, তুইও পড়ালেখা করস আমিও পড়ালেখা, বিয়ে করে কিভাবে কি করবো, তাহলে তো তোর ওই ছেলেকে বিয়ে করতে হবে হিন্দু ছেলেকে, আমাকে আমি ওটা বিয়ে করবো না ওকে, এখন ওকে বিয়ে করা মানে আমার জীবনটা তো নষ্ট, ওর জীবনটাও নষ্ট, কারণ আমি ওকে কোনোদিনও মেনে নিতে পারবো না, যেটা আমার মাথায় সেভেনে যখন পড়ি তখন থেকে আমার ওই চিন্তা যে আমি মুসলমান হবো, তো ওই ছেলের সাথে আমি কিভাবে সংসার করবো, ওই ছেলেটার জীবনটা নষ্ট হবে আমার জীবনটা তো নষ্ট হবে, আমি এখন। তখন ও বলতেছে, একটা কথা বলি তোকে, তুই চলে আয়, যা থাকে হবে আমি তোকে বিয়ে করবো। এরকম বলার পর আমি সারা রাত চিন্তা করলাম, আমাকে আমি একটা চিন্তা করি যে কি করবো। তখন রাত 4টা বাজে আমি ডিসাইড করলাম যে আমি ওর সাথে চলে আসবো।
আপনি তখন কিসে পড়েন?
ইন্টার সেকেন্ড ইয়ারে
পড়েন। রামিম তখন কি করছে, পেশায় কোনো কিছু করছে?
না কিছু করেন, তখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তেছে, দুই বছরে করছে, তিন বছর রানিং।
তার মানে ও তেমন একটা কিছু করে না, পড়াশোনা করছে। তো ওই বয়সে কি একটু চিন্তা ভাবনা আসলো মাথায় যে এরকম একটা ছেলের সঙ্গে আমি হাত ধরে পালিয়ে যাব, সেক্ষেত্রে সে নিজেও কিছু রোজগার করে না এবং তার ফ্যামিলিতে যদি সে জানে যে মেয়েটা হিন্দু থেকে মুসলিম হওয়ার চিন্তা করছে, এরকম একটা অবস্থায় কি ধরনের অবস্থা হতে পারে? এগুলো নিয়ে কোনো কথোপকথন হচ্ছিল আপনাদের মধ্যে?
কিন্তু মানে সারা রাত কথা বলছে ওইগুলো নিয়ে, যে আমি তো বলছি ওকে যে তুইও কিছু করিস না, আমিও কিছু করি না, তখন কিভাবে কি করবি? তখন ও বলছে যে তাহলে তুই কি করবি, তাহলে তুই ওই ছেলেকে বিয়ে কর। এছাড়া তার কিছু করার নেই আমাদের কাছে, তখন কোনো ওয়ে ছিল না। ওই দিন চিন্তা করে ভাবলাম যে থাক, আমার ভাগ্যে যা আছে তাই হবে। পরে ও বলল চলে আয়। পরের দিন সকালবেলা আমাকে ঘর থেকে বের হতে দিবে না, তো আমি বাসায় মিথ্যা কথা বললাম যে আমার আজকে কোচিং আছে, আমাকে যাইতে হবে, তোমার কাকুরা বাবারা কেউ যাইতে দিবে না। তো অনেক কিছু বুঝাইতে রাজি করলাম। আমার কাছে ছিল মাত্র তখন 180 টাকা। 180 টাকা নিয়ে তার ঘর থেকে বের হয়ে আসা যায় না। তো আমার ছোট চাচি, উনি আবার আমার বাবা, তার 7 ভাই। তো আমার সবার ছোট চাচা যিনি আমার ছোট খালাকে বিয়ে করেন। তো এক সম্পর্কে আমার চাচি, এক সম্পর্কে আমার ছোট খালা। তো আমার ছোট মাসির কাছে যাই, বলি মাসি আমাকে 500 টাকা দাও। তো বলে তুই 500 টাকা দিয়ে কি করবি? আমাকে কলেজে যাবো, ওই যে আমাদের পিকনিকে যাবে সামনে মাসে, তো পিকনিকে চাঁদা দিতে হবে। তো বললাম আমার মাসির কাছ থেকে, মাসির রুম থেকে 500 টাকা নিয়ে আসি। পরে মার কাছে আসি, মা প্রতিদিন ভাড়া দেয় কলেজে আসা যাওয়ার 100 টাকা। তো 100 টাকা, 500 টাকা, 600 টাকা, আর আমার আরেক চাচি আছে 6 নম্বর, ওনার কাছ থেকে নিয়ে আর 300-400 টাকা, এরকম করে 1200 টাকা মিল করি। ব্যাগের ভিতরে সাধারণভাবে বই ঢুকাই, বই না ঢুকাই, দুইটা ড্রেস ঢুকাই, ও সেই নিয়ে বের হয়ে আসি।
আপনি রামিমকে দেখেছেন তখন পর্যন্ত?
না, তখনও দেখি না। ও আমাকে দেখে নাই, আমি ওকে দেখি নাই।
হোয়াট আ স্টোরি! এই স্টোরির মাঝখানে আপনি স্টুপিড শব্দটা লাগাবেন কিনা এটা আপনার ব্যক্তিগত বিষয়, বাট আমি খুব অবাক হচ্ছি। আচ্ছা, এটা তো ছেলে খেলা না, আপনি তো ছেলেটাকে দেখেননি, মানে সে তো আপনার সঙ্গে চিটিংও করতে পারে, ফ্রডও করতে পারে, যে কোনো ভয়ানক একটা ঘটনাও ঘটতে পারে, আপনি তার সম্পর্কে ডিটেইল কিছু জানেন না, আপনি এই ধরনের একটা সিদ্ধান্ত নিচ্ছেন?
না জানি বলতে, মানে ওই যে ওর যে আরো ফ্রেন্ড সার্কেল ছিল না, দুইটা ছেলে সে হিন্দু, ওরা আবার আমার আত্মীয় হয়, রিলেটিভ হয়, তো ওদের মাধ্যমে জানছে যে ওর বাবা হসপিটালে চাকরি, যেখানে ওর বাবা চাকরি করে সেখানে আমার অনেক আত্মীয় স্বজন আছে, ওই হিসাবে খোঁজ খবর।
আপনি যে ছেলেটার সঙ্গে সংসার করবেন তাকে একটু দেখার ইচ্ছা হয় নাই, বা ছেলেটা দেখতে কেমন, দেখলে পছন্দ হবে কিনা?
না, তার আগে জিজ্ঞেস করছে যে তুমি দেখতে কেমন বা কিরকম, ওইসব বলছে। আর একটা একদিন ওই যে তখন MMS এ ছবি পাঠানো যেত, তখন তো ফেসবুক 2010 সালের কথা সেটা, তখন MMS এ ছবি পাঠানো যেত। ও একদিন আমাকে ছবি পাঠাইছে, তখন আমি ওকে একটু দেখছি, তারপর মাকে একদিন নিয়ে দেখাইছে, মানে তখন বলি না যে ও মুসলমান এসব কিছু, আমি মাকে বলছি যে মা দেখো তো ছেলেটা কেমন, মনে হচ্ছে ভালোই তো। আমার ভিতরে মানে ওই ছেলে নিয়ে কোনো মাথা ব্যথা ছিল, আমার মুসলমান হওয়া নিয়ে মাথা ব্যথাটা ছিল বেশি। তো এরকম আসার তো কথা বলছিলাম, দেখো আমি যদি মুসলমান হই, আমার একটা ইচ্ছে আছে, সেই ইচ্ছাটা তুমি পূরণ করবা, আমার আর কোনো কিছু চাওয়ার নেই। কয় ভালো, আমি কোথাও ফ্যামিলিতে আমাকে মেনে নিবে, নিবে না কেন, মানে ওইরকম কথা হইলো। তারপরে আমি বললাম দেখো আমার খুব ইচ্ছে আছে, আল্লাহ যদি আমাদের ইচ্ছা পড়ায় তাহলে আমার খুব ইচ্ছে আমি হজ করতে যাবো, তুমি আমাকে হজ করতে নিয়ে যাবা, আমাকে ভালো খাওয়াইতে হবে না, পড়াইতে হবে না, কিছু কথা আমাকে হজ করতে নিয়ে যাবা তুমি। তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো, যদি আমার কোনোদিন সামর্থ্য হয় ওরকম আমি তোমাকে ঠিকই হজ করতে নিয়ে যাবো। আর একটা কথা ছিল যে তুমি যদি পড়ালেখাটা ভালো করে শেষ করতে পারো, আমি যদি শেষ করতে পারি, তাহলে আমরা আর কিছু করবো না, বাড়ি গাড়ি কোনো কিছু করবো না, একটা মসজিদ বানাবো, যদি আমি মারাও যাই তুমি একটা মসজিদ বানাইও। মানে আমার খুব ইচ্ছে, মানে আমি যখন মুসলমান তখন থেকে আমার ওই চিন্তা, আমি হজ করবো আর আমি একটা মসজিদ বানাবো। তখন ও বলতেছে ঠিক আছে। আমি বাসায় তখন রাত্রে 4টা বাজে উঠে যখন ওর সাথে ডিসিশন নিয়েছি, ডিসাইড করছি যে আমি চলে আসবো, তখন আমি বাসায় আমার কাকার কাছে গেছি, দেখো আমি এখনো তোমাদের পায়ে ধরে বলতেছি আমাকে বিয়ে দিও না, আমি এমন কোনো কাজ করব না এখনো যে তোমাদের মান সম্মান ইয়া হয়। পরে এটা বলার পরে ওরা তো শুনতে রাজি না, তারপরে বললাম দেখি তোমরা আমাকে কিভাবে বিয়ে দাও।
আমরা আরেকটা বিরতি নেব প্রিয় শ্রোতা, গল্পের শুরু হয়েছে মাত্র, এই গল্প চলবে রাত 2টো পর্যন্ত। আর ইন দ্য মিনটাইম আমাদের অনুষ্ঠানটা যদি আপনারা দেখতে চান ভিডিও আকারে, চলে আসবেন আমার পার্সোনাল যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে www.youtube.com/rjkebriaefm rjkebriaefm দ্যাট ইজ rjkebriaefm। অ্যাড্রেস বারে এভাবেই লিখতে হবে, নইলে আপনি চ্যানেলটি খুঁজে পাবেন না, কারণ চ্যানেলটি এখনো শিশু পর্যায়ে আছে। www.youtube.com/rjkebriaefm আমার বানানটা কিন্তু KEB দিয়ে, KEBRIAFM আরজি কিবরিয়া FM। ওকে, এই চ্যানেলটি আছে কিবরিয়া আরজে নামে, ওখানে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটি অন করে নেবেন। আমাদের আজকের যিনি গেস্ট, ডাক নাম হচ্ছেন হ্যাপি সুলতানা, তো তাকে যদি আপনি দেখতে চান ওখানে ভিডিও ফুটেজ দেওয়া আছে। সুলতানা, আপনার পারমিশন নিয়েই কিন্তু আমরা ভিডিও ফুটেজটা ওখানে দিচ্ছি, তো আপনার কোনো আপত্তি নেই?
না না, আপত্তি নেই।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব, আর বিরতি নেবার আগে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন খুব কড়া মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, ছোট্ট একটা বিরতি।
শুনছেন আর জি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
শুনছেন আর জি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
স্বাগত জানাচ্ছি আরো একবার প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি কথা না বাড়িয়ে সুলতানার কাছে আবারও ফিরছি। তো সুলতানা, কি হলো যে আপনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে দেখি কিভাবে তোমরা আমাকে বিয়ে দাও? ওকে, তারপর
মানে ওরা যখন আমার কথা শুনতেছে না, আমি পায়ে ধরে কান্নাকাটি করার পরে শুনতেছে না, মানে আমার কোনো ইমোশন, আমার কোনো ইয়ার কোনো দাম নেই তখন। তখন আমার একটা জিদ ঢুকলো ভিতরে যে দেখি তোমরা আমাকে কিভাবে বিয়ে দাও। আসলাম বাসা থেকে বের হয়ে, ওকে তখন আসতে পারি শ্রীমঙ্গলে, আমাদের মহিলা কলেজের সামনে হবিগঞ্জ রোডে ছিল ওইটা মহিলা কলেজ, ওইখানে আয় তুই, আমি ওইখানে বেরোচ্ছি। তো 6টা বাজে বের হয়েছে, আমার তো কলেজ ছিল 9টা থেকে, তো আমি 8টার দিকে ঘর থেকে বের হই, 8:15 বের হই, 6টা বাজে বের হয়েছে সিলেট থেকে, 8টায় এসে পৌঁছাইছে ওইখানে। ওর চাচা তো ভাই ছিল একটা সাথে, ওকে নিয়ে আসতে, পরে ওইখানে আসার পরে ওই তখন আমি ওকে দেখি ফার্স্ট, দেখার পরে তারপরে যখন আমি বলছি শ্রীমঙ্গলে বেশিক্ষণ থাকা যাবে না, আমার কাকারা দেখলে ধরে নিয়ে যাবে আমাকে, যেহেতু আমাদের এলাকা ওইটা সবার এলাকায় সবাই একটা ইয়া থাকে।
আপনার বয়স তখন কত সার্টিফিকেট অনুযায়ী?
সার্টিফিকেট অনুযায়ী তখন
18 বছর হয়েছে।
তারপরে ওখান থেকে চলে আসি, আমরা শেরপুরে আসি, যাওয়ার পরে মানে কোথায় যাবো কোথায় যাবো, তো আমার একটা ফ্রেন্ড ছিল আজমেরিতে, ওকে ফোন দিই যে রিয়াদ আমি তো একটা প্রবলেম পড়ছেন কি করবো, তখন বলছে তুমি চিন্তা করো না, তুমি আমার এখানে আসো আমি দেখতেছি কি। তো আমরা সেখানে যাই, তো আমি বললাম যে কিভাবে যাবো, তো বলতেছে রিয়াদ আমাকে বললো যে লঞ্চে আসো, দেখো ওই যে শেরপুরে লঞ্চ আছে সেই লঞ্চে আসো। 12টা বাজে লঞ্চে ওঠার কথা, সে লঞ্চ পাই না, আরেকবার লঞ্চ আসবে 4টায়। তখন এত গাড়ি ঘোড়ার ইয়া ছিল না, পানি ছিল বর্ষাকাল। তারপরে 4টা লঞ্চে উঠলাম, রাত 11টা বাজে আমাদেরকে নিয়ে আজমেরি নামাই দিল, নামাই দিল। আমার ফ্রেন্ড ওইখানে ছিল, ও ছিল, ওর সাথে দেখা হইলো। এখন ও কোথায় নিয়ে যাবে, রাত 11টা 12টা বাজে গেছে, তো প্রথমে বাসায় নিয়ে যেতে বললো। তখন বাসায় নিয়ে ও কি বলবে, একটা কালার না, তো আমি বললাম না বাসায় যাবো না, অন্য কোথাও যাই। তো ওর একটা ফুফাতো ভাইয়ের হোটেল ছিল, ওইখানে নিয়ে গেল, 2টা রুম বুক করলো। সে 2টা রুমে, ও এক রুমে থাকলো, আমি এক রুমে থাকলাম। তো আমাদের গ্রামের বাড়ি আবার হবিগঞ্জ, সেখান থেকে আমাদের থানা পড়ে আজমিরি, সেখান থেকে ওরা খবর পায় রাইতে রাইতে। তখন আমি মোবাইল নেটওয়ার্কে ইয়া করে, আর আমাদের অনেক লোক আছে ইয়াতে, তো তাড়াতাড়ি মানে খবরটা পেয়ে আমরা আজমিরিতে আসি। তো আমরা রাত্রে 12টায় ওই হোটেলে উঠি, তো ও এক রুমে আমি এক রুমে, রিয়াদ অনেকক্ষণ কথা টথা বলে রাত 3টা বাজে হোটেল থেকে আসে যে তোমরা এখানে থাকো, খাওয়া দাওয়া করে এখানে রাখলো, তো সকালবেলা কোটমিস করাতে নিয়ে যাবো। এখন আমাদের কারোই মাথায় নেই যে আমরা যেদিন চলে আসছি সেদিন বৃহস্পতি, পরের দিন শুক্রবার কোর্ট বন্ধ, শনিবার কোর্ট বন্ধ, ওইটা মাথায় আর ছিল না। তো বলতে কালকে যেটা হোক, কালকে আজকে রাতে তখন কিছু করা যাবে না, 12টা বাজে, তো আমি যাই তোমরা থাকো, 3টা বাজে চলে আসে। সেই 6টা বাজে ওর কাছে ফোন যায়, ওর ফুফাতো ভাই যেহেতু হোটেলের ম্যানেজার ছিল, ফোন যায় রিয়াদ ওই মেয়ের বাড়ির লোকজন তো আইসা পুলিশ টুলিশ নিয়ে পুরা হোটেল ঘেরাও করে রাখছে, মেয়েকে নিয়ে যাবে, কি করবো এখন। এখন ও বলতেছে যে কিছুতে হোটেলে ঢুকতে দিও না, আমি আসতেছি। ও 6টা বাজে মোটর সাইকেল নিয়ে 4-5 জনকে নিয়ে 3টা মোটর সাইকেল নিয়ে আসে, এসে ও তাড়াতাড়ি উপরে উঠে, উঠে বলতেছে হ্যাপি তোমার কাকারা পুলিশ নিয়ে আসা হোটেল ঘেরাও করে রাখেন, কি করবো। তখন আমি বলতেছি সামনে দিয়ে কোনোভাবে বেরোন, সামনে পুলিশ, কোনোভাবে বেরোন, বেরোলে তো তোমাকে নিয়ে যাবো। আমি বলছি আমি যাবো না, কয় এখন তো বলবেন যে বিয়ে হয় না, কিছু হয় না, তোমাকে নিয়ে যাবে জোর করে, বাধ্য নিয়ে যেতে। তারপরে কি করবো, তখন ওই হোটেলের পিছনে একটা জানালা ছিল, বলে সেই জানালা দিয়ে নিচে নামতে পারবা রশি দিয়ে। আমি বলছি হ্যাঁ পারবো। তখন তো পাহাড়ি এলাকার মেয়ে ছিলাম, দৌড় ঝাঁপ বেশি করতে পারতাম, তাই নামতে পারবো তো আমাকে, আরে পারবো না পাহাড়ি এলাকার মেয়ে পারবো। তো কি করলো যে ওরে বললো রামিন যে ওকে বললো যে তুমি উপরে থাকো ও আগে নামুক আর আমি পিছনে আগে পিছনে যাই, তো ও যদি নামতে পারে তারপর তুমি নামবা। তো সেরকম করে আমি রশিদে নিচে নামলাম, তারপর ও নামলো।
কয়তলা থেকে?
তিনতলা থেকে।
তিনতলা থেকে রশিদে নেমেছেন?
হ্যাঁ রশিদে নেমেছি, হাঁটুতে ছিঁড়ে গেছিল। পরে তিনতলাতে প্রথমে দুইতলায় নামি, নামার পরে তারপরে মানে একসাথে তো এইভাবে নামা যাবে না, তো গ্রিল ছিল এরকম দেয়ালের উপরে গ্রিল ছিল, সেই গ্রিল ধরে নামছি দুইতলায়। দুইতলায় নামার পরে দুইতলা থেকে নামলাম নিচে, নামার পর মোটরসাইকেল তুলে ও টান দিয়ে আগে আমাকে নিয়ে গেছে। ওকে পাইলে তো ছেলেকে তো আর চিনে না ওরা, আমাকে তো চিনে, আমাকে পাইলে তো প্রবলেম নিয়ে যাবে। আর তখন ওর বাড়ির লোকজন মানে জানে, খোঁজাখুঁজি করে, কিন্তু ওই সেটা আমাদের এলাকা তো আমাকে খোঁজাটা বেশি শুরু করছে। তারপরে ওখান থেকে চলে আসলাম, আসার পরে হবিগঞ্জ আসলাম, ও আবার ফোন করে একটা হবিগঞ্জ একটা হোটেল ঠিক করে দিল যে ওইখানে যাও তোমরা, আমি আসতেছি। তারপরে ওইখানে আসলাম, পুলিশ পিছনে গাড়ি নিয়ে আসতেছে, তো ধরতে পারে নাই আমরা আগে। ও মোটরসাইকেল যেহেতু ছেলেরা চালাইলো ওদের সাথে, তো পুলিশরা গাড়ি নিয়ে পারে না, ছয়টা মোটরসাইকেল নিয়ে গেছিল। পরে এভাবে কইটা আমরা হবিগঞ্জে আসলাম, আসার পরে একটা হোটেলে উঠলাম। ওঠার পরে সেই রাত শুক্রবার রাতে একজন উকিলে অ্যাডভোকেটের বাসায় নিয়ে গেল আমার ফ্রেন্ড, আরও আমার একজন ইয়া ছিল বিআই ছিল, উনিও ভার্সিটিতে পড়ালেখা করতো, ওনাকে ফোন দিলাম যে আপনি একটু আসেন আমি একটু প্রবলেমে আছি। তো ওকে আসলো কি হয়েছে, আমাকে আমি তো এরকম বাড়ি থেকে চলছি, তোমার না বিয়ে, আমাকে আমি বিয়ে করবো না ওই ছেলেকে, এই জন্য তো চলে আসতি। তা বলার পরে ওনারা ওই অ্যাডভোকেটের কাছে নিয়ে গেল, তো বললো যে তোমাদের তো এফিডেভিট করতে হবে, যেহেতু তুমি মুসলমান হবে আগে তো এফিডেভিট করতে, পরে বিয়ে হবে তাহলে তোমাদের বিয়েটা গ্রান্টেড হবে না। তখন কি করা যায়, তখন বলতে আজকে তো কিছু হবে না, শুক্রবার আমি তো কোর্ট থেকে কোর্টের কাগজ আনতে হবে, তো শনিবারের রাতে আমি সব প্রিওরিটি করে রাখবো, রবিবার ইয়ে হবে, তোমরা এই দুই দিন অন্তত লুকিয়ে থাকো। তো শুক্রবার রাত এইভাবে পার হইলো, শনিবার গেল মানে হোটেল থেকে বের হইতে পারি না, পুলিশ প্রতিদিন এসে ইনকোয়ারি করে মানে আমার থামাতে ইয়ে হয়েছে হবিগঞ্জে। তো ওই হোটেল ম্যানেজার প্রতিদিন হোটেলের একটা কাগজ দিতে হয় ইয়াতে, যে হোটেলে কে থাকে, তখন প্রতিদিন ওর নাম দিত, আমার নাম দিত না।
হোটেল ম্যানেজার কি জানতো বিষয়টা?
হ্যাঁ জানতো, বলছে মেয়েটা লোকটা মুসলমান ছিল তাই আমাদের একটু সাপোর্ট দিয়েছে।
ও আচ্ছা, তো মেয়েটা মুসলিম হবে এই কারণে সে সাপোর্টটা দিয়েছে?
হ্যাঁ সাপোর্ট দিয়েছে, তো অনেকখান থেকে অনেক সাপোর্ট পাইছি অনেকের কাছ থেকে। তো ওনাদের সাপোর্ট হয়তো না পাইলে হয়তো তখন আমাকে নিয়ে যেত, আমার হয়তো ইয়ে হয়তো না। তারপর উনি বলছে তো ভালো একটা কাজ করবে, আচ্ছা ঠিক আছে আমি হেল্প করবো। তো উনি প্রতিদিন ওই যে দুই দিন আমরা ছিলাম হোটেলে, সেই দুই দিন থানাতে কাগজ জমা দিত ওর নাম দিয়ে, আমার নামটা দিত না, সে কারণে আর ওই পুলিশ আমাদেরকে খুঁজে পায়নি। না পাওয়ার ফলে তো দুই দিন পরে শনিবার রাতে আবার অ্যাডভোকেটের কাছে গেলাম, ওনার কাছে যাইয়া এফিডেভিট করা হইলো, ইয়া করা হইলো, করা হইলো পরে। তখন তো বাড়িতে কেউ জানে না, টাকা পয়সা তেমন ছিল না, দুই দিন তিন দিন না খায় থাকতে হইতো হোটেলে, হোটেল থেকে বের হয়ে যায় খাবার আনতে, তবে ওইরকম সিচুয়েশনে ছিল না, এতটা খারাপ পরিস্থিতি। হবিগঞ্জ আমার মামার বাড়ি, সেখানে অনেক লোকজন আমাকে চিনে, প্লাস ওকে আন ইয়া দেখলে ইয়া করবে, তো বের হইতাম না। হোটেলে একটা ছেলে ছিল ছোট, ও মাঝে মধ্যে খাবার এনে দিত, ওই খাবারই খাইতাম। এফিডেভিট ওই অ্যাডভোকেটের কাছে গেলাম, তো উনি হিন্দু থেকে মুসলমান, আগে এফিডেভিট করা ইয়া করলো, তারপর একদম কাজিয়ান
মানে কাগজে কলমেই হলো নাকি আপনি মুসলিম ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করলেন?
গ্রহণ করলাম, মানে কাজিয়ান ছিলেন, কালিমা পড়াইলেন, ইয়া পড়াইলেন, নামাজ পড়াইলেন, আবার কাগজে কলম, একটা কাগজ তো দরকার, মানুষ তার মুখের কথা বিশ্বাস করে, কাগজ তো একটা দরকার, সে এফিডেভিট করা।
মানে কাজী আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন? আচ্ছা,
কাজী ইয়া করলো মানে পাঁচটা কালিমা পড়াইলেন, তারপরে ইয়া করাইলেন, নামাজ পড়াইলেন, অজু করে নামাজ পড়াইলেন, তারপরে ওই যে অ্যাডভোকেট যিনি ছিলেন উনি আবার কাগজে কলমে এফিডেভিট করাইয়া পরে কোর্ট ম্যারেজ করাই দিলেন। তারপরে ওইখান থেকে আসলাম, আসার পরে আমরা আবার হোটেলে আসি, হোটেলে আসার পরে আমরা যাবো কোথায়, হোটেলে কিছুদিন থাকতে হবে, ও বাড়িতে কিছু টাকা নাই আমার শ্বশুরের কাছ থেকে, আমার শ্বশুরকে তখন বলে না যে আমি বিয়ে করছি ওরকম কিছু, ও বলে যে আমি এখানে আছি সেখানে আছি, ওইটা বলে, হঠাৎ করে তার বলা যায় না এটা। তো ওইখান থেকে আবার বেরো হতে পারতেছি না, বেরো যে কোথাও যাবো সেই সুযোগও নেই, চারিদিকে পুলিশ ইয়া করতেছে, আবার আমার মামার আরো যেখানে খুব দাপট, খুব খোঁজাখুঁজি করতেছে। তো দশ পনেরো দিন এখানে থাকলাম, থাকার পর দশ পনেরো দিন পরে আমার শ্বশুর একসময় বুঝতে পারে, বুঝার পরে বলে তোমরা এখানে আসো। তো তার মধ্যে আবার একদিন আমাকে শ্রীমঙ্গলে আসতে হয়, মানে টাকা না, টাকার জন্য, টাকা ছিল না তখন, মাত্র পাঁচশো টাকা ছিল। তখন আমি কি করবো কি করবো, তখন আমার ওখানে অনেক ফ্রেন্ডরা আছে, তো ওদেরকে ফোন দিলাম, ওরা কয় আমরা কিছু টাকা ইয়া করে রাখছি, তো তুই আয় তো ওই টাকাগুলো নিয়ে যা আর আমাদের সাথে দেখা করে যাবি। তখন মানে ওই কাগজ টাগজ সহ এফিডেভিটের কোর্ট মেসে কাগজ সহ ওইখানে যাই। তো যাওয়ার পরে যে মানে টাকা টুকা নিয়ে শ্রীমঙ্গল থেকে বের হয়ে আসি, বের হওয়ার রাস্তার মধ্যে একজন দেখে ফেলে, আমার রিলেটিভ একজন দেখে ফেলে, দেখে ফেলার পরে এমন ভাবে মানে পিছু তাড়া করে বাধ্য হয়ে ব্যাগ ট্যাগ সব ফেলাইয়া মানে যান নিয়ে বের হয়ে আসতে হয়, মানে এফিডেভিটের কাগজ সব ফেলে চলে আসি, মানে ওইগুলো নিয়ে আসতে পারিনি ব্যাগ ট্যাগ, শুধু টাকাগুলো হাতে ছিল, ব্যাগ ট্যাগ ফেলে যে সিএনজিতে উঠছে ওরা ভাই সিএনজি ফলো করতেছে, সিএনজির নাম্বার টাম্বার নিয়ে সিএনজি ফলো। তো আমরা মানে শ্রীমঙ্গল থেকে বেরোয় হবিগঞ্জ আসতে হলে মিরপুরে আইসাই আমরা সিএনজিটা ছেড়ে দিই, মানে ভয়েতে সিএনজিটা ছেড়ে দিই, যে আমাকে ধরে ফেলে সিএনজিটা ছেড়ে দিয়ে, আর ওই যে মানে ভয় পাইয়া আমার ব্যাগটা তো এখানে ছিল, কাগজপত্র এখানে ছিল, ভুলে গেছিলাম, ওই ব্যাগটা ওইখানে রেখা যায়। আমরা দুজন বাসে ওইটা হবিগঞ্জ এসে পড়ি, হবিগঞ্জ আসছি রাত দুইটা বাজে, হোটেল ম্যানেজার জাগনা ছিল। আসার পরে তখন ওইখানে আসলাম, আসার পরে আমার শ্বশুর সাথে কথা হইলো, আমার শ্বশুর বলতেছে কয়দিন এভাবে থাকবা, বিয়ে করছো যাই করছো বাড়িতে চলে আসো, বাইরে বাইরে কয়দিন লুকিয়ে লুকিয়ে থাকবা বাড়িতে চলে আসো।
মানে আপনার শ্বশুর পক্ষের লোকজন সবাই জানতো যে আপনি মুসলমান ধর্ম গ্রহণ করেছেন?
না, তখন আমার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মানে তখন আমার শ্বশুর কিছু মানে জানে না, আমি হিন্দু ছিলাম বা ওরকম জানে,
কিছুই জানে না, মানে শুধু জানে তার ছেলে বিয়ে করেছে,
বিয়ে করেছে সেটা শুধু জানে, আর ও তার কিছু বলেও নাই।
ওরা কয় ভাই বোন ছিল?
ওরা আমার শ্বশুরের দুই বিয়ে, তো আমার বড় শাশুড়ি মারা যাওয়ার 20 বছর পরে আমার শাশুড়িকে বিয়ে করেন উনি শ্বশুর। তো আমার বড় ওই ঘরে আমার দুই ননাস আর আমার এক ভাসুর আছেন, আর আমার স্বামীরা ওরা দুই ভাই, আমার স্বামী বড় আর ছোট একটা দেবর আছে।
ঠিক আছে, হ্যাঁ বলেন।
তো ওই আমার আবার আমার স্বামী আমার ওই ভাসুরের কাছে থেকে পড়ালেখা করতো, ওইখান থেকেই চলে আসতো, তো আমার শ্বশুর যেখানে চাকরি করতো ওই জন্য আমার শ্বশুর জানতো না এই ব্যাপারটা। তো এখান থেকে চলে আসার পরে তো আমার শ্বশুর বললো যে বিয়ে করছো যাই করছো বাড়িতে আসো, আমার এখানে আসো। তখন আমার শ্বশুর সুনামগঞ্জের দিরাই উপজেলাতে চাকরি।
আচ্ছা, তো আপনার জীবনের একটা অন্যতম স্বপ্ন ছিল যেটা আপনি বলছেন কেউ আপনাকে অনুপ্রাণিত করেনি, আপনি নিজে নিজেই জিনিসটা বিভিন্ন পরিবেশের মাধ্যমে পেয়েছেন, সেটা হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করা। তো আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন আলহামদুলিল্লাহ, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কি হলো, মানে যে নামাজ কালাম পড়ার যে বিষয়টা বা ক্রিস্টি কালচার করার যে বিষয়টা, এগুলো কি ওই মানে একটা যেটা হচ্ছে আপনার জীবনের উপর দিয়ে তো বড় রকমের একটা ঝড় যাচ্ছে বুঝতে খুব স্বাভাবিক, এবং সেটা আপনি জানতেন যে এরকম একটা ঝড় যাবে, ঝড়টা শুরু হয়ে গেছে, কিন্তু সেই অর্থে কি আপনি খুশি হতে পেরেছিলেন যে ইসলাম ধর্ম গ্রহণ করে?
খুশি হতে পারছি সেদিন, মানে ওই কয়েকটা সুরা তো আমি আগে শিখছিলাম, মালাম সুরা ফাতিয়া ওইগুলা কালিমা ওইগুলা শিখছিলাম আগে, তারপর নামাজ পড়াটা তো তখন জানতাম না। তো আমার হাজব্যান্ড আমাকে বিয়ে করে, তো ও আমাকে নামাজ পড়াটা শিখায় তখন কিভাবে নামাজ পড়ে, তখন তো হোটেলও তার কোনো মেয়েও নেই কিছু নেই, ওই মেয়েরা কিভাবে নামাজ পড়ে ওইগুলো শিখায় আমাকে। তো ওইখানে নামাজ টামাজ পড়ি, পরে যখন আমার শ্বশুর মেনে নিল, তারপরে এখানে আসলাম। মানে শ্বশুর যেখানে চাকরি করে সেটা হচ্ছে সুনামগঞ্জের শাল্লা উপজেলা জায়গাটার নাম, সেখানে আসলাম। আসার পরে যখন এখান থেকে নামি, মানে বলে মানুষ যখন একটা পালিয়ে বিয়ে করে বা কিছু একটা হয় ওই কথাগুলো কিন্তু বাতাসের আগে ছড়ায়, আমি যে এখানে নৌকা থেকে এসে নামছি সেখানে মনে হয় আপনার 500 থেকে 1,000 মানুষ দাঁড়ানো, মানে দেখবে এই ছেলে হিন্দু মেয়ে নিয়ে আসছে, মানে তখন তো আমার শ্বশুর শুধু জানে আর কেউ জানে না, কিন্তু এত মানুষ যে কিভাবে জানলো সেটা আমরাও জানি না, মানে এত লোক। আর তখন মানে আমি ইন্টারমিডিয়েট পড়তাম, মানে খুব ছোট দেখা যেত, কেউ বিশ্বাস করতো না আমি ইন্টার পড়ি, সবাই ভাবতো আমি 7-8 পড়ি এরকম। তো যখন এখানে এসে নামি এত লোকজন, তো আমার শ্বশুরের কোয়ার্টারে নিয়ে গেল, উনি সরকারি চাকরি করতেন।
আচ্ছা, আমরা এখানে একটা বিরতি নেব। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমরা আজকে পেয়েছি সুলতানাকে, সুলতানার ডাক নাম হচ্ছে হ্যাপি, এবং হ্যাপি হ্যাপি নামে আপনি তাকে বলতে পারেন। আমরা ঠিক রাত 12:00 ফিরে আসছি, আমি আর জি কিবরি আপনার সঙ্গে রয়েছি, আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4 সারা দেশব্যাপী। আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি বুধবার রাত 11:00। এই অনুষ্ঠানটি আমরা ইউটিউবেও প্রিমিয়ার করছি আজকের এপিসোড থেকে, আপনারা ইউটিউবেও সেম টাইমে আপনারা শুনতে পাবেন। ইনফ্যাক্ট রেডিওতে এই মুহূর্তে যারা শুনছেন তাদের থেকে ইউটিউবে যারা শুনছেন তারা হয়তো 10 মিনিট এগিয়ে আছেন। আর এই কাজটি যদি আপনি করতে চান, আমাদের ঢাকা এফএম এর যে ইউটিউব চ্যানেলটি আছে সেটা সাবস্ক্রাইব করতে হবে। আমাদের ঢাকা এফএম এর চ্যানেলটি হচ্ছে, সার্চ করবেন আপনি যেভাবে, সার্চ অপশনে গিয়ে আপনি লিখবেন ঢাকা এফএম 90.4, সেখানে দেখবেন যে ঢাকা এফএম চ্যানেলটি চলে এসেছে, আপনি ওখানে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ডান পাশের বেল বাটনটি অন করে নেবেন। আর আজকের অনুষ্ঠানে যিনি গেস্ট তাকে যদি আপনারা দেখতে চান, এই অনুষ্ঠানটিকে যদি ভিডিও আকারে দেখতে চান, তাহলে চলে আসতে হবে আমার পার্সোনাল চ্যানেলে, চ্যানেলটি হচ্ছে www.youtube.com/RJKEBRIAFM নামে খোঁজ করলেই আপনি চ্যানেলটি পাবেন, এবং এই চ্যানেলে গিয়ে আপনি অবশ্যই যেটা করতে পারেন সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বাটনটি অ্যাজ ইউজুয়াল অন করে নেবেন। আর বিরতি নেবার আগে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন খুব কড়া, মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরব ঠিক রাত 12:00।
শুনছেন আর জি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ,
motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
শুনছেন আর জি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
স্বাগত জানাচ্ছি আরো একবার প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। আমি আর জি কিব্রিয়া আপনার সঙ্গে রয়েছি। আমি কথা না বাড়িয়ে আমাদের যিনি গেস্ট আজকে এখানে আছেন সুলতানা, তার কাছে আমি আবার যাচ্ছি। সো যেটা বলছিলেন যে অসংখ্য মানুষ আপনাকে ভেঙে চুরে দেখতে এসছে, হ্যাঁ, তারপরে কি হলো? কোয়ার্টারে উঠলেন?
তারপরে কোয়ার্টারে উঠলাম, আমার শ্বশুরের কোয়ার্টারে গেলাম। যাওয়ার পরে সেখানে সবাই পায়েটায় ধরাইলো, যেহেতু এটা তো একটা ভুলই না জানিয়ে বিয়ে করা, তো পায়েটায় ধরাইলো। আমি আমার শ্বশুরের পায়েটায় ধরলাম, সালাম টালাম করলাম। করার পরে ওখানে তাদেরও কোনো ছিল না, উনি চাকরি সুবাদে ওখানে থাকতেন। আমার শ্বশুর ওখানে কোনো আত্মীয় স্বজন ছিল না। তো আমার শাশুড়ি তো মেয়ে ছিল না, ওনার খুব শখ ছিল মেয়ের। তো উনি একজন ধর্মের মেয়ে বানিয়েছিলেন একজনকে। তো ওনার হাজবেন্ড আবার ভালো ইয়াতে ছিল, শিক্ষিত ছিল। তো ওনাকে ফোন দিয়ে আনা হয় যে রামিম তো এরকম একটা হিন্দু মেয়ে নিয়ে আসতে, এখন কিভাবে কি করবো। তখন ওই দুলাভাই আসেন। তো আসার পরে আমি ওনাকে সালাম টালাম করি, তো কথাবার্তা হয় ওনার সাথে। কথাবার্তা হওয়ার মধ্যে যে বলতেছে যে তোমরা কি বিয়ে শাদী করছো? তো আমি বলছি হ্যাঁ বিয়ে করছি। কাগজপত্র কই? এখন তো ব্যাগ খুঁজে কাগজপত্র পাচ্ছি না। ওই যে কাগজে পুলিশের দৌড়ানি খেয়ে ফেলে আসছি, সেই কাগজ তো আর আনি নেই, কাগজ নেই। তার মধ্যে আবার পুলিশ বাসায় পুলিশ চলে আসছে। তো আমার শ্বশুর যে জায়গাতে চাকরি করতো আমি জানতাম না, সেই থানার এসআই ছিলেন আমার এক চাচা, মানে আপনি বলা যায়। তো আমি তখন জানতাম না যে উনি বদলি হয়ে, উনি তখন আয়ের আগে রাঙ্গামাটিতে ছিলেন, ওইখান থেকে বদলি হয়ে ওই জায়গাতে গেছেন, আমি আবার সেই জায়গাতেই গেছি। তো যাওয়ার পরে কি হয়েছে, উনি আরো দুজন পুলিশ আসছে এক পাশে। তো আমি তো ওনাকে দেখা অবাক। তো আরেকজন পুলিশ ছিলেন অনুপম ওনার নাম, উনি আমাকে বলতেছে আমার কাকাকে দেখে বলতেছে ওনারে চিনো। আমি কই হ্যাঁ চিনি। কই তোমার কি হয়? কাকা কয় যাই হোক ওই ছেলের হাত ধরে আইসা, তো নিজের বাপ কাকাকে তো ভুলো নাই। তো বলার পরে বলে থানায় চলো। আমি থানায় মানে খাওয়া দাওয়া কিছু হয় না, খালি এখানে নামছে আধা ঘন্টা হয় নাই। এখন আমি করলাম কি যে একটু ভয় পাই, একটু যেহেতু আমার কাকা আমাকে চিনতো যে কিরকম। তখন আমার কাকা বলতেছে দেখো ভয় পাইও না, চলো আমি তো আসি, যাওয়ার হবে চলো। তো আমার কাকা এই কথা বলার পর আমি গেলাম। তো আমার ওই যে দুলা ভাই উনি বলতেছে চলো আমি আসি চলো যাই। পরে আমার শ্বশুর শাশুড়ি আমার ওই দুলা ভাই মানে আমার ননাসের হাজবেন্ড উনি আর ও আর আমি গেলাম থানাতে। তো থানাতে যাওয়ার পরে থানাতে বেশিরভাগ লোকই হিন্দু, ওরা তো মেয়ে নিয়ে যাবে। আমাদের বাড়ি থেকে খুব প্রেশার ক্রিয়েট করতেছে মেয়ে এনে দাও, যে ছেলে বিয়ে করবে সেই ছেলে বলতেছে মেয়ে এনে দাও। তো অনেকে বলতেছে মেয়ে তো 15 দিন অনেক ছেলের সাথে থাকছে মুসলমান, এই ছেলে এই মেয়েকে তুমি নিবা? কয় মেয়েকে আমি অনেক আগে থেকে ভালোবাসি, ও 15 দিন থাকতেছে, 15টা বাচ্চার মা হইলো, আমি ওকে মেনে নিব, ওকে এনে দাও। ওই ছেলের কথা ছিল এটা। তো পুলিশকে অনেক কিছু বলতেছে এনে দেওয়ার জন্য। তো পুলিশরা ওখানে যাওয়ার পরে আমাকে অনেক হুমকি ধুমকি দিচ্ছে, ছেলের সাথে পরিচয় কতদিনের, তো এটা সেটা অনেক কিছু বলতেছে। তো অনেক পর্যায়ে এরকম বলতে গেলে পুরো থানা মানুষে ভরে গেছে, মানে থানার গাছ ছাদ দেয়াল টেয়াল সব, তার সামনে একটা মাঠ ছিল, প্রচুর মানুষ। তো এত মানুষ, তখন সবাই খালি ওর ফ্রেন্ড সার্কেল যারা ওরা ছাদের উপরে উঠিয়া দেয়ালের পাশে উঠিয়া খালি মানে হাত জোর করে বলতেছে তুই কান্দিস না আর মানে কিছু মানে বলিস না, বললে ও একদম জেলে যাবে।
মানে আপনাকে বলছে?
আপনি আমাকে বলতেছে। আর ওকে নিয়ে পুলিশে নেওয়ার পরে ওকে সাথে সাথে লকআপের ভিতরে ঢুকিয়ে দিছে।
আচ্ছা,
লকআপে তো আমাকে শুধু রুমে বসাইয়া জিজ্ঞাসাবাদ করতেছে যে সবার ইচ্ছা, সবার ধারণা যে আমাকে পটাইয়া নিয়ে আসছে, ভুলভাল ভুলিয়ে নিয়ে আসছে, আমাকে তাবিজ করে নিয়ে আসছে, ওই রকম ধরনের প্রশ্ন করতেছে। তো আমি কি আমি বলতেছি যে আমি কি আপনাদের কাছে কমপ্লেন করছি যে আমাকে ইয়া ধরে নিয়ে আসছে? তখন একজন আমাকে এখান থেকে জিজ্ঞেস করতেছে তুমি কিসে পড়ো? আমি কই ইন্টার সেকেন্ড ইয়ার। কই এটুকু মেয়ে ইন্টার পরে ক্লাস সেভেনে পড়ে, কলেজের বারিন্দাতে কখনো গেছো? মানে ওই রকম আমাকে ইয়া করতেছে। আমাকে দেখেন আমার সাথে কলেজের আইডি কার্ড আছে, আমি ইন্টার পড়ি। তখন আসলাম তো ইন্টার পরে তাহলে তো মেয়ে অ্যাডাল্ট কিছুটা তো বুঝি এরকম ইয়া করছে। তখন নাই মেয়ে সেভেনে পড়ে, ধরো ছোট পিচ্ছি মেয়ে ওরকম বলতেছে। তো বলার পরে ওইখানে অনেক ওরা এক ঘন্টা আমাকে খুব ধমকি ধামকি দিল। তো এক ঘন্টা দেড় ঘন্টা পরে আমাকে ওসি স্যারের চেম্বারে নিয়ে গেল। ওসি স্যার তো উনি লাঞ্চে ছিলেন, তো লাঞ্চ থেকে আসার পরে ওনার চেম্বারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাকে নিয়ে গেল, তো বললো মা বসো। তো ওই যে পুলিশ যত স্বাভাবিকভাবে এখানে নাম লেখা থাকে তাদের নাম, তো নাম দেখলে তো বোঝা যায় কে হিন্দু কে মুসলমান। তো ওনার নামটা দেখার পর আমি একটু বসে যাবো, উনি আমাকে একটু সাপোর্ট দিবে। ওইখানে যারা ছিল সব হিন্দু ছিল, সবাই আমাকে হুমকি দিবে আমি যদি কান্না করি তাহলে ওদের মেয়েকে পটাই নিয়ে আসছি যে মেয়ে কান্না করতেছে, তাদের ধারণা ছিল এটা। তো আমি যখন হুমকি ধুমকি দিচ্ছে যে আমি কান্না করবো, তখন আমি চুপ করে বসেছিলাম, আমি কথা বলবো না কান্না করবো না, আমি চুপ করে বসেছিলাম। তখন ওসি স্যার রুমে নিয়ে আসলো, তো ওসি স্যার জিজ্ঞেস করলো মা বসো, তো আমি বসলাম। তো বললো কি হয়েছে আমাকে বলো, তো আমাকে দেখেন আমার খুব ইচ্ছে ছিল মুসলমান হওয়ার, তাই জন্য আমি ওই ছেলেকে পছন্দ করি, তারপরে আমি ওর হাতেও আমাকে পুষলে নিয়ে আসে নাই বা কিছু করো নিয়ে আসে নাই, আপনার এখানে লোকজন আমাকে হুমকি ধুমকি দিচ্ছে, তা আমাদের অন্যায়টা কোথায়? আমি সেটা ওনাকে বললাম। বলার পরে বললো দেখো এটা আমাদের সিস্টেম, এটা যেহেতু একটা ছেলে যখন একটা মেয়েকে নিয়ে আসে ওইটা সিস্টেম অনুযায়ী করতে, যখন তোমার জবানবন্দি বোঝা যাবে ছেলের জবানবন্দি নেওয়া হবে, বোঝা যাবে তোমরা নিরাপরাধ, তখন তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, উনি আমাকে এটা বুঝাইলো। তাই বললাম তা আসার পরে ওকে কেন লকআপের ভিতরে ঢুকাইলো? তো বলে এটা এখানে সিস্টেম, ওকে তোমার জবানবন্দি নেওয়ার পর ওকে ছেড়ে দেওয়া হবে, তুমি কিসে পড়ো, কোন কোন ক্লাসে পড়ো? তাই আমি বললাম ইন্টার সেকেন্ডারি পড়ি। তো আরেক যে পাশে থেকে আরেকজন পুলিশ অফিসার বলতেছে না না স্যার ও সেভেনে পড়ে। তখন বললো তোমার কাছে কোনো প্রমাণ আছে তুমি ইন্টার পড়ো? আমি কিছু আমার কলেজ আইডি কার্ড আছে, আমি সে আইডি কার্ড নিয়ে আসছিলাম সাথে করে। তো কলেজ আইডি কার্ড দেখাইলাম, তখন বলছে হ্যাঁ আপনি ওই ওসি স্যারের সামনে ওই পুলিশ অফিসার আমাকে ধমক দিল একটা। তো ওসি স্যার বলে তুমি মেয়েকে ধমক দাও কি জন্য? মেয়ে তো ইন্টার পড়ে ঠিকই, তো এই যে কলেজ আইডি কার্ড দেখাইছে ওর ছবি এখানে সবকিছু আছে, ধমক দাও কেন? মেয়ে তো একটা ভালো ডিসিশন, তুমি হিন্দু এই জন্য ওই মেয়েকে নিয়ে যাবো টানে টানে, মেয়ে তো ইচ্ছা করে আসছে, তো তুমি ধমক দাও আমি মেয়ের সাথে কথা বলবো। তো আমার সাথে কথা বললো, তো আমি বললো তোমরা যে 15 দিন ছিল বিয়ে শাদী করো নাই? আমি বলছি হ্যাঁ করছি। তো আমরা একদিন বাড়িতে গেছিলাম, আমি যা সত্যি তাই বলছি, আসার সময় কাগজগুলা ভয়েতে ওখানে ফেলে চলেছে, তখন মানে দৌড়ানি খাবো মাইর খাবো না কি খাবো কাগজটাই বড় নাই, আর কাগজ এখানে ছিল ওটা মনেও ছিল না, কাগজ রেখে চলে আসছি। তখন স্যার বললো আচ্ছা ঠিক আছে তোমাদের দুইজনের তো ইয়ে আছে, তো যেভাবে যেটা হোক এখানে আবার বিয়ে হবে, এফিডেভিট হবে, কোর্টমিরিজ হবে, ইয়া হবে। তো আমার ননা শের জামাই যিনি ছিলেন ওনাকে ডাকা হইল যে গাপ্পার তুমি ওদেরকে কালকে সোনামগঞ্জে নিয়ে যাও, এফিডেভিট করে আবার বিয়ে পড়াও, আমাদের সামনে বিয়ে হবে, মেয়ের পক্ষে সাক্ষী থাকবো আমি, আর এখানে উপজেলা নির্বাহী অফিসার ছিলেন ওনাকে আনা হইল, যেহেতু একটা থানা ভিত্তিক গ্যাঞ্জাম হিন্দু মুসলমানের ব্যাপার, তো এটা কড়াকড়ি করে ইয়া করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার আসলো, চেয়ারম্যান আসলো, অনেকজন আসার পরে তো সবাই মিলে আবার ওখানে আমাদের বিয়ে করানো হলো।
আচ্ছা পরের দিন মানে এখানে উনি যেটা বললেন যে আপনার কথা অনুযায়ী যে এই মানে শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তি যারা ছিলেন থানার কেন্দ্রিক তারা সবাই আপনাদের জন্য এই বিয়েতে সাক্ষী হয়েছে, তাই কি? মানে আপনার কাবিনে কি ওনাদের সাইন আছে?
না ওনাদের সাইন নেই কাবিনে, বলতে মানে কোর্ট মিস হয়েছে, কোর্টে গিয়ে শুধু গাপ্পার ভাই সাথে গেল, আর এখানে কাজের
গাপ্পারটা কে ছিল?
গাপ্পার ছিল যে আমার ওই আমার মেয়ে, আমার শাশু যে মেয়ে বানাইছে ওনার মানে মেয়ের জামাই।
আচ্ছা ওকে,
উনিও একদম ভালো লোকই ওইখানে।
কোর্ট ম্যারেজ হলো ওখানে,
সুনামগঞ্জ কোর্টে নিয়ে যাওয়া হলো, তারপর এখানে কোর্ট ম্যারেজ করা হলো, এফিডেভিট করা হলো, কোর্ট ম্যারেজ করা হলো, কোর্ট ম্যারেজ করার ফলে নিয়ে আসা হলো এখানে। তারপরে এখানে আইন না ওসি স্যার আবার কাজে টাজে ডেকে বিয়ে পড়ানো হলো, পড়ানোর পরে আমার শ্বশুরের বাসায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওইখানে নিয়ে যাওয়ার পরে মানে ওইখানে এত পরিমাণে মানে হিন্দুদের ইয়া ছিল বেশি, ওইখানে মুসলমান হাতে গোনা কয়েকজন ছিল, হিন্দু ছিল বেশি। ওইখানে আমাকে যেদিন নিয়ে গেল সেদিন আমাকে রাখতে পারতো না, ওইখানে চালে ঢিল দিয়ে রাত্রেবেলা এসে দরজা ধাক্কায় মানে আমাকে নিয়ে যাবে।
কোথায় এটা করে?
ওইটা আমাদের বাড়িতে মানে আমার শ্বশুরের কোয়ার্টারে।
না কিন্তু আপনার ওখানে ওসি সাহেব যেটা বলছিল যে আপনার বিয়েতে ওনারা সাক্ষী হবেন বা দেখবেন উপজেলার, ওনারা কি সেটা হয়েছিল?
সাক্ষী ছিল এরকম, কিন্তু মানে ওই কাবিনে মানে যারা মুরব্বী মানে আত্মীয় স্বজন তাদের যাতে আত্মীয় স্বজন ওনারা ইয়া ছিল মানে ওদের সামনেই বিয়েটা হয়েছে আর কি, ওসি তারপরে উপজেলা নির্বাচন ওনারা।
আচ্ছা ওনারা ওনারা দেখেছেন বিষয়টা, অবজার্ভ করেছেন? আচ্ছা
ওনাদের সামনেই হয়েছে। তারপরে আমার শ্বশুরকে যখন হাতে তুলে দিবে যে বলে দেখেন আপনার ছেলে তো কিছু করে না বেকার, যেহেতু একটা মেয়ে আসছে একজন সেখানে তার কোনোদিন বাপের বাড়িতে যেতে পারবে না, তার ভালো মন্দ সুখ দুঃখ সবকিছু এখন আপনারা, তার মা বাবা তারা যদি মারেন আপনারা মারবেন, কাটলে আপনারা আদর করলে আপনারা আদর করবেন। ওসি স্যার ওখানে একটা বঞ্চই নিলেন আমার শ্বশুরের যে ছেলে যতদিন পর্যন্ত চাকরি বাকরি কিছু না পাবে, পড়ালেখা শেষ না হবে, আর মেয়ে তো ইন্টার ফাইনাল পরীক্ষা দিবে সামনে, পরীক্ষা আমার 2011 সালে আমি ফাইনাল পরীক্ষা দিব, এটা 2010-এর ঘটনা, তো আপনি মেয়েকে ইন্টার পরীক্ষা দিতে দিবেন, আর যতদিন ছেলে চাকরি না করে ততদিন মেয়ের সব দায়িত্ব আপনার।
এটা আপনার শ্বশুরকে একটা বঞ্চই নেওয়া হলো,
বঞ্চই নেওয়া হলো, বঞ্চই একটা কাগজে
পুলিশ থেকে।
হ্যাঁ পুলিশ অফিসাররা নিলেন, আপনার ছেলে তো ছেলেরও বয়স কম মেয়েরও বয়স কম, ছেলে হুটার একটা ডিসিশন নিতে পারে, কিন্তু যেহেতু সবার মধ্যস্থতা তো এটা হচ্ছে, তখন সে একটা ডিসিশন নিতে হলে সবাইকে নিয়ে নিতে হবে, ভবিষ্যতে যদি কোনো ছেলে কোনো খারাপ আচরণ করে মেয়ের সাথে এটার জন্য আপনি দায়ভার নেবেন, আপনি রাজি আছেন সেটার জন্য, তাইলে মেয়ে আমরা আপনার হাতে তুলে দিব, নয়তো আমরা দিব না মেয়ে আপনার হাতে তুলে। তখন বললো তখন আমার শ্বশুর বললো না আমি দায়ভার নিতে রাজি আছি, বলে বঞ্চই দিল। দেওয়ার পর বঞ্চয় দিয়ে তারপর আমার শ্বশুরের হাতে আমাকে উঠাই দিল। সেখানে হিন্দুদের ইয়াতে মানে আমাকে ওখানে রাখা যাচ্ছিল না। আমি একটা দিন যাওয়াচ্ছিলাম খুব কষ্ট করে, আমার এই আত্মীয় স্বজন ওইখান থেকে এ আসে ও আসে মানে আমাকে নিয়ে যাবে, ওখানে থাকতেই দিবে না।
এই দুদিনটা কি আপনার মা বা চাচা কেউ আপনার সঙ্গে যোগাযোগ করেছে এই সময়?
আমার চাচা যোগাযোগ করছিল, বলছে যে কি তুই আসবি না আসবি না, বলছে না আমি আসবো। আর আমার মা একটা কথাই বলছে, গেছো ওইখানেই থাকো, মেয়েদের জীবনে বিয়ে একটাই, তুমি এখন যতই আসো তোমার তুমি যেটা বুঝে গেছো সেটা বুঝেই থাকো, আর আসার দরকার নেই, তুমি ওইখানেই থাকো। তুমি এখন যদি আসো তোমাকে এখন নানান ধরনের কথা বলতে অনেক কিছু অপমান তোমাকে সহ্য হবে, তুমি মেয়ে 15 দিন তুমি ওই ছেলের সাথে থাকছো, তোমাকে অনেক কিছু মানে তুমি যদি মুসলমান হওয়ার জন্য তুমি ওইখানে থাকো, তোমার আসার দরকার নেই।
এটা আপনার মা আপনাকে বলেছে?
ফোন দিয়ে তোমার কথা বলাইছে। আমার কাকা ছিলেন ওইখানে যে পুলিশ অফিসার, তাই বলে আমি তো তোমার থেকে ফিরে যাবো, ওই আসা তো আমি ওর হাত ধরে আসিনি, আমি আসবো না বিদায় ওর হাত ধরে আসছি।
কয়েকটা পয়েন্ট খেয়াল করবেন প্রিয় শ্রোতা, গল্পটা আমি জানি অত্যন্ত রোমাঞ্চকর শোনার দিক থেকে, অনেকে শুনছেন, ভেরি সেন্সিটিভ স্টোরি। এখানে আমি আমার জায়গাটা থেকে গল্পটা যেভাবে প্রচার করছি আপনাদের স্বার্থে একটু বলে নেই, সেটা হচ্ছে ইটস আ লাইফ স্টোরি। এই আমাদের জীবনে অনেক কিছুই ঘটে, সেটা ধর্মের দিক থেকে হোক, সংস্কৃতির দিক থেকে হোক, সামাজিকতার জায়গা থেকে হোক, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম এই জিনিসগুলো যেভাবে আমাদেরকে আমাদের জীবনটা সুন্দর করার জন্য একটা সাপোর্ট দেয়, ঠিক একইভাবে এই জিনিসগুলোর থেকেও আমরা আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য বিভিন্ন উপাদান নেই ছেড়ে দেই, সেগুলো অন্য প্রসঙ্গে, সে প্রসঙ্গে আমি যেতে চাই না। আমি বরং আজকের এই জীবন গল্পটাকে আমার যে জীবন গল্প প্রতি বুধবারে প্রচারিত হয় সেই জীবন গল্পের মতো করেই একটা গল্প হিসেবে দেখছি, কিন্তু গল্পটা খুব সেন্সিটিভ একটা স্টোরি সামাজিকতার জায়গা থেকে, ধর্মীয় অনুভূতির জায়গাটা থেকে। এখানে আমি একটা বিষয় আপনাকে লক্ষ্য করার জন্য বলবো, সেটা হচ্ছে ও কিন্তু সাবালক, আমরা যেটা বলি যে 18 বছর বয়স তার উপরে, এবং ও বর্তমানে আপনার বয়স কত চলছে?
27।
এবং ও যেটা বলছে সেটা এখানে স্বেচ্ছাই বলছে, আমাদের অনুষ্ঠানের একটা ডিসক্লেমার থাকে শুরুতেই, এবং দিস ইজ নট ইনভেস্টিগেটিভ শো, আমরা সবসময় বলি এই অনুষ্ঠানগুলো ইনভেস্টিগেট করার ওইভাবে সুযোগ হয় না। হ্যাঁ, হয়তো কিছু প্রপার কাগজপত্র আমরা দেখবো, যেটা হয়তো উনি কাবিন নামার কথা বলছেন বা অন্যান্য যে বিষয়গুলোর কথা বলছেন সেগুলো হয়তো আমরা দেখবো, কিন্তু খুব বেশি প্রাসঙ্গিক না হলে সেটারও প্রয়োজন হয় না। আমরা শুধু দেখি যে আমাদের এই জীবন গল্প থেকে কোনো মেসেজ আছে কিনা, নাম্বার ওয়ান। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এখানে যারা গল্প বলেন তারা স্বেচ্ছায় এসে বলেন, তারা তাদের সামাজিকতা সবকিছু চিন্তাভাবনা করে এসেই বলেন, তো সেদিক থেকে রেডিওর দায়ের জায়গাটাও কিন্তু অনেক বেশি স্পষ্ট। তো আমি যে কথাটা বলার জন্যই বলছি যে এই মেয়েটি ক্লাস 7-8 থেকেই মূলত যে কোনোভাবেই হোক না কেন উনি ইসলাম ধর্মের দ্বারা অনেক বেশি ইন্সপায়ার্ড, এবং সেটা উনি করার জন্য চেষ্টা করেছেন, এবং সেটার জন্য উনি বড় ধরনের স্যাক্রিফাইসও করতে রাজি ছিলেন, এবং সেগুলো উনি কিন্তু খুব সহজভাবে গল্পটা বলে যাচ্ছেন, কিন্তু নোটিস করার মতো। দেখুন, একটা ছেলেকে উনি বিয়ে করলেন, মুসলিম ছেলে, ওই ছেলেটাকে তার ভালো লাগত না, বন্ধু হিসেবেই সে দেখত, কিন্তু যখন সে জানল ছেলেটা হচ্ছে মুসলমান তখন তার প্রতি তার আগ্রহ জন্মেছে, এবং সেই ছেলেটাকে আপনি সে অর্থে বলা গেলে সেই ছেলেটাকে সে দেখে উনি তেমন ভাবে, সে ছেলেটার সঙ্গে সে মেশে উনি বিয়ের আগে, এবং বিয়ের জন্যই সে ছেলেটার সঙ্গে তিনি বের হলেন, এবং বের হওয়ার পরে যে ধরনের প্রবলেম তার ফেস করার কথা সেগুলো সে ফেস করা শুরু করল, এবং শুরু করতে গিয়েও কিন্তু সে তার জায়গাটায় অনেক বেশি বলিষ্ঠ, এই কারণে যে সে ইসলাম ধর্মকে ভালোবাসে, এবং এটা তার একেবারেই ব্যক্তিগত অনুভূতি। সেই ব্যক্তিগত অনুভূতির জায়গায় যারা আজকে শুনছেন, ধর্ম জায়গাটাকে অনেক বড় এমফাসিস না দিয়ে বরং তার ব্যক্তি অনুভূতিটাকে আমরা রেসপেক্টের জায়গাটা থেকে দেখি। ওকে, হ্যাঁ বলুন, আপনি যেটা বলছিলেন।
তারপরে
ঢিল দিত, বাসায় থাকতে দিত না, দুইটা পরিবার অন্যরকম
তো এরকম হইল। হওয়ার পরে তো মানে আমার ননাসের জামাই যে গাপ্পার ভাই, উনি বলল যে আমার শ্বশুর বলছে চাচা এখানে তো রাখতে পারবো না মেয়েকে, ওর আত্মীয় স্বজন মানে আমার আত্মীয় স্বজনটা ওখানে খুব প্রভাবশালী, তো এখানে রাখতে পারবো না মেয়েকে, ওরা যেভাবে ওকে এভাবে নিয়ে যাবে, কারণ আপনি এখানে চাকরি করেন, আপনার কোনো আত্মীয় স্বজন নেই, মানুষে বলে না জোর যার মূল্য তার, তো আপনি এখানে মেয়েটাকে রাখতে পারবেন না, ওরা ওর যে ফ্যামিলি থেকে আসছে সেই ফ্যামিলিতে আর এই ফ্যামিলিতে অনেক ইয়া, আর মেয়ে একা মেয়ে, আর ওদের বাড়ির মানে একরকম, আমি আসার পর আমার বাড়ির মানে সবার মেরুদণ্ডটা একরকম ভেঙে গেছে ওইরকম। তারপরে তারপর পর আমাদের বাড়িতে নিয়ে যাই, মানে ওদের গ্রামটা পুরাটাই মুসলমান, এখানে কোনো হিন্দু নেই, আশেপাশে 10 গ্রাম কোনো
মানে শ্বশুরের কোয়ার্টারের জায়গাটাই অনেক বেশি হিন্দু অধ্যুষিত এলাকা আছে,
এখনো অনেক হিন্দু ওইখানে।
আচ্ছা, তো তারপরে উনি গাফার সাহেব আপনাকে নিয়ে গেলেন
ওনাদের বাড়িতে?
আচ্ছা,
তো ওনাদের বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওনাদের বাড়িতে আমি 10
হাজবেন্ড কি করছে ওই সময়টাতে, রামিম কি করছে?
তো ওইখানে এখন
আপনার সঙ্গেই ওখানে গাফার সাহেবের সঙ্গে ওখানে
ওইখানে তো এখানে তো বললো যে যাবা দুলা ভাইয়ের বাড়িতে, এখানে তো থাকতে প্রবলেম হচ্ছে, তো কি করবি? আমি বলছি চল যাই।
তখন তুই তো গাড়ি আছে,
তখন তুই তো গাড়ি, তখন আমি তুই করেই বলি, মানে ওই যে 6 মাসে কথা বলছি তুই তুই, তখন তুই তুই, তখন ও একদিন আমার বলতেছে যে দেখ তো আমি বউকে তো অনেকে তুই করে বলে, তুই কি আমি তখন তোর স্বামী, তো এতদিন বন্ধু ছিলাম তো আমি তোর স্বামী, তো তুই এখন আমাকে তুই করে বলিস না, মানুষের সামনে আমার তো লজ্জা লাগে। তো আমি বললাম যে তো হঠাৎ করে তো চেঞ্জ করা যায় না, আমাকে তুমি করে বল, তা আমিও তোরে তুমি করে বলবো, তো ওরকম বললাম। তো বলার পরে তা আমার এটা চেঞ্জ করতে একটু সময় লাগবে, তা আমাকে আমারও চেঞ্জ করলো, আমি তার হঠাৎ করে চেঞ্জ করতে পারবো না। তারপর আমি আস্তে আস্তে দুই দিনই মানে চেঞ্জ করে ফেলি ওকে, তুমি বলি এটা সবার সামনে আমার সংসার, এটা আমার ওই ধরে মেনে নিতে হবে। তখন আমি আস্তে আস্তে ওকে তুমি বলা শুরু করি, ও তুই বলে। তারপরে ওই আমার ওই গাপ্পার ভাইয়ের বাসায় বাড়িতে যাই, ওনাদের এখানে যাওয়ার পরে 12 দিন থাকি। থাকার পরে ওখানে একটু প্রবলেম হয়, আমি সাঁতার জানি না, ওদের মানে নদীতে গোসল করতে হয় ওইরকম। আর আমাদের ওখানে তো শ্রীমঙ্গলতে এক কথায় পানি নেই, পাহাড়ি এলাকা, পানি নেই, আমি সাঁতার জানতাম না, তো খুব ভয় পাইতাম। তো মানে ওখানে 10-12 দিন থাকার পরে কিছু সমস্যা ছিল, তো ওইগুলা আমি এখানে বলতে চাই না। তখন আমার নাক ছিদ্র ছিল, তো বিয়ের পরে তো মুসলমানদের একটা নিয়ম নাক ছিদ্র করতে হয়। তো ওইখানে যখন নিয়ে যাওয়ার পরে আমার ওই ননাজ বলতেছে যে হ্যাপির নাকে তো ছিদ্র নেই, তো নাকটা ছিদ্র করে দাও। তো আমার শাশুড়ি নাক ফুল নিয়ে দেয়, তখন নাক ফুল পরাইয়া দেয় ওখানে। তারপরের দিন মানে একটা ঘটনা ঘটে একটু খারাপ, তারপরে বলি বলা দরকার যেহেতু বলতে আসছে এখানে। ওই ওইখানে আমার একজন রিলেটিভই, আমার কাপ্পার ভাইয়ের একজন আত্মীয়, ওই ছেলে আবার ওইখানে যাওয়ার পরে আমাকে পছন্দ করে। আমার বাড়ির জন্য মন খারাপ একটু, মানে চুপচাপ আমি সবসময় কথা একটু কম বলি, তো চুপচাপ ছিলাম। তো আমি ওইটা এসে আমার হাজবেন্ড কে বলি, দেখো তো আমার সাথে এমন এমন করে।
গল্পটা কিন্তু এখন অন্যরকম ভাবে অন্যদিকে টার্ন নিচ্ছে। দেখেন গল্পটা এখন পর্যন্ত যে জায়গাটাই ছিল, একটা কথা হচ্ছে যে আমরা একটা মেয়ের জীবনে তিনটা স্তর, কন্যা, জায়া, জননী। পিতৃ মানে পিতার আলয় বা পিতার আশ্রয়ে যখন তিনি থাকেন তখন তিনি কন্যা, এবং তারপরে হচ্ছে জায়া, যেটা হচ্ছে বৈবাহিক স্তর, এবং একটা পর্যায়ে যখন তিনি মা হন তিনি হচ্ছেন জননী। এই তিনটা ফেসই তিনজন নারী একজন নারীর জীবনে, বরং বিষয়টাকে এভাবে যদি দেখা যায়, এবং ও কিন্তু কন্যা থেকে জায়া, এবং যেই ট্রান্সফরমেশনটা এখন ঘটছে সেখানে আর ধর্ম বিষয়টা নেই, সেখানে সাংসারিক টানা পড়েন, এবং গল্পটা পুরোটাই ঘুরে যাবে। আমি ডেফিনেটলি শিওর যারা শুনছেন রাত 2 পর্যন্ত থাকলে যে জার্নিটা শুরু হয়েছে সেটা আপনাকে কোথায় নিয়ে দাঁড় করাবে সেটাই হচ্ছে ফ্যাক্ট। আমরা ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, আর বিরতি নেবার আগে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন খুব কড়া, মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের সাথে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি। আপনারা সবাই শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প উইথ মি আরজে কিবরিয়া।
শুনছেন আরজে কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kibria, only on Dhaka FM 90.4. শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
স্বাগত আরো একবার, শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। আমি কথা না বাড়িয়ে আবারও ফিরছি হ্যাপির কাছে। হ্যাঁ, তো তারপর আপনি ফ্যামিলির সঙ্গে বললেন বিষয়টা,
তারপরে আর কারোর কাছে বলিনি, আমার হাজবেন্ডের কাছে রাত্রে এসে বলতেছি, দেখো ও তোমার সাথে এমন এমন করে, তো কি করব। তো আমাকে বলে না, তার মধ্যে একটা ঘটনা হয়, আমার ননাস আমার মন খারাপ দেখে, যে আমি বাড়ি ঘর সব কিছু ছেড়ে আসছি, তো মন খারাপ দেখে ওকে বলতেছে যে রামিম হেপির তো অনেক মন খারাপ, ওকে নিয়ে একটু ঘুরে আসো, যাই একটু আমি নৌকা ভাড়া করে দিই, ওদের নিজেদের নৌকা ছিলাম, নৌকাটা ভাড়া করে দিই, চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি। তো ওনাদের আমার ননাসের এক আত্মীয়র বাড়িতে বেড়াইতে নিয়ে যায়, তখন আবার ওই ছেলেটা আমাদের সাথে যায়। যাওয়ার পরে ওই যে আমি তো কোনোদিন পানি দেখি নাই, তো পানিতে এরকম হাত ইয়ে করতেছি, তখন আমাকে বলতেছে যে তোমাকে না আমার অনেক ভালো লাগে, ওদের বাড়িতে তো আমি বিয়ে হয়ে সবকিছু ছেড়ে ওকে বিয়ে করলাম, মাত্র 15 দিন হইলো, ওদের বাড়িতে গেলাম, যেহেতু একটা ছেলের হাত ধরে আমি চলে আসছি, ওর তো এসব বলা আমাকে ঠিক না। তারপরে আমাকে বললো, তখন আমি ওর দিকে তাকাইলাম, খুব গরম করেই তাকাইলাম, যে তোর রিলেটিভ, আমি ওই বাড়িতে নতুন বউ, তখন আমি অনেক কিছু বলতে চাইলেও ওকে আমি বলতে পারতেছি না। আমার তাকানোর ভাব দেখে বুঝতে পারছে যে অত রাগ হয়েছে খুব। তখন কথা ঘুরিয়ে বলতে তোমার হাতগুলো অনেক সুন্দর। তো সেটা বলার পরে আমি বলতাম আপনি যা বলছেন বলছেন, চুপ করে থাকবেন, এতদিন হয়তো মানে আপনি দুলাভের কিছু হন এজন কিছু বলেন, আরেকদিন কিছু বলেন ঠাস করে গালে চড় দিব। সেটা বলার পর ও চলে আসে, নৌকার মাথায় চলে যায় একদম। আমার হাজবেন্ড তখন আমার মনটা খারাপ দেখে আমার কাছে আসে যে কি হয়েছে, আমি কই তেমন কিছু না। তখন তো যা পারা সবাই ছিল ওদের সামনে, তুমি কি বলবো। তখন আমি আর কিছু বলি না। বাসায় আসার পরে আমি বললাম দেখো ও তো আমাকে এরকম এরকম বলছে। পরে আমাকে বলে যে আচ্ছা আমি ওকে জিজ্ঞেস করবো কেন এমন করে। তো সেই দিন ওর আবার ওইখান থেকে ঘুরে আসার পরে আমার হাজবেন্ডের অনেক মাথা ব্যথা। তো আমরা উঠানে, ওদের এখানে কারেন্ট নেই, তো উঠানে বসে আছি গরমের দিন, তো ও বসে আছে মাথা ব্যথা, তো আমিও পাশে বসে, ওই ছেলেটাও এসে বসে। তখন ওকে দেখে আবার আমার হাজবেন্ড উঠে চলে আসে ওইখানে। তো আমার হাজবেন্ড যেহেতু উঠে চলে আসে, আমার তো এখানে বসে থাকার কোনো ইস্যু নেই, আমি ওখান থেকে উঠে চলে আসি। তো ও আগে উঠে চলে আসে ব্রেঞ্চ থেকে উঠে, আমিও উঠি, তো আমার হাত ধরে
ওই ছেলেটা,
হ্যাঁ আমার হাত ধরে, হাত ধরার পরে আমাকে আজব তো আপনি আমার হাত ধরলেন কেন, তুমি বসো আর আমি চলে যাক, মাথা ব্যথা করে ও চলে যাক, তুমি বসো এখানে। তো আমার খুব রাগ হলো, আমি থাপ্পড় টাপ্পড় না দিয়ে একটা লাথি মারছি ওকে। লাথি মারার পরে ও পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আমার হাজবেন্ড পিছনে কি হয়েছে আমাকে দেখো না, ও আমাকে করছে, হাতও ধরছে, আমি আমাকে ওখানে বসতে বলে। তখন আমার হাজবেন্ড এসে ওকে মানে কলারে ধরে দুইটা থাপ্পড় মারে। মারার পরে ঘরে আসে, তো আমার নরাজ কইছে কি হয়েছে। তখন বলছে ওর এত বড় সাহস কেন, ও আমার বউয়ের হাত ধরবে কেন। তারপর ওনার অনেক বকা ধোকা করলো, উনারও তো এটা শ্বশুর বাড়ি, উনারও ইয়া, উনার তেমন কিছু বলতে। আর ওই যে দুলা ভাই গাফর ভাই, উনি তখন আশাতে চাকরি করে, উনি অন্য জায়গায় থাকে চাকরি করে, উনি এসব বিষয়ে জানতো না। আমি রাত্রে খুব কান্নাকাটি করছি যে কোথায় এসে পড়লাম। আর আমি খুব কান্নাকাটি বলতেছি দেখো কান্না করো না, আমি কালকে চলে যাবো এখান থেকে, আমি আব্বারে ফোন দিতেছি কালকে এখান থেকে যাবো।
তখন কি আপনি নামাজ পড়ছিলেন?
আর তখন রোজাও তো চলতেছিল সেই বছর, আমি প্রথম ২৭টা রোজা।
মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যে ধর্মের কারণে এত বড় সিদ্ধান্ত নিলেন, সেই ধর্মীয় আচার আচরণ মেনে চলছিলেন কিনা।
হ্যাঁ, তো তারপরের দিন
আমি বলছিলাম যে চলে যাবেন বাসা থেকে, চলে যাবেন আপনার হাজবেন্ড নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে।
আমার হাজবেন্ড যেখানে আমি থাকবো না চলে যাবো, মানে ওর যখন ভাবভঙ্গি দেখলাম অন্যরকম। ও আমাকে বলতেছে ওর মধ্যে কি আছে আমার মধ্যে তা নেই, এটা সেটা, ও সুন্দর, আমিও তো দেখতে সুন্দর। আমাকে দেখো আপনি যেটা ভাবতেছেন সেটা না, আমি কিন্তু ওকে সুন্দর, কালো বা ওর কি আছে কি নেই এগুলো দেখে আমি ওকে বিয়ে করি নাই, ওকে আমি বিয়ের আগে দেখি নাই। তারপরে আমি একটা দিন কথা মানে শুধু কথা বলছে, তাছাড়া তো কিছু কোনো রিলেশন ছিল না সাথে। আমি শুধু ইসলাম ধর্ম গ্রহণ করবো, পবিত্র শান্ত, আমি চাইছি যে আমি যাকে ভালোবাসবো তার সাথে আমার বন্ধনটা পবিত্র থাকবে। আমি ওর সাথে দেখা করি, ওর দেখা করতে চাইছে, আমি ভাবছি দেখা করলে আমার হাত ধরবে। আমি ওই জিনিসগুলো জানতাম, স্বামী ব্যতীত অন্য কেউ হাতটা ধরলে আমার ওই হাতটা ওইটুকু জায়গা আমার ব্যস্ত যাবে না। তো আমি বললাম যে আপনি যেটা ভাবতেছেন, আপনি যে কোয়ালিটির মেয়ে আমাকে ভাবতেছেন, আমি সেই কোয়ালিটির মেয়ে না। ওই ননাস সকালবেলা ঘুম থেকে উঠে আমার ওই যে ননাসের শ্বশুর, উনি খুব ভালো মানুষ ছিলেন, উনি মারা গেছেন, আল্লাহ তাকে বেশ নসিব করুক। তো উনি খুব ভালো মানুষ, তো উনি আমাকে ডাইকে নিয়ে গেছে কাছে মায়ের দিকে আয়তো। তো উনি আবার আমাকে ওই হ্যাপি নামে ডাকছেন, যখন আমার নাম এফিডেভিটের পর আমার নাম পরিবর্তন করে সুলতানা রাখা হয়েছে, উনি সুলতানা নামেই ডাকতেন। তো সুলতানা এদিকে আয়। তো আমাকে নিয়ে গেল কাছে, এখানে বস। তো আমি বসলাম, তোর কি হয়েছে, তুই আমার বাসায় এসে এরকম কান্নাকাটি, আমার তো গুণা হবে মা, তুই তো সবকিছু সেরে আসছিস, তুই যে এইভাবে কান্নাকাটি কেন করছিস আমার উপর। তো উনি মুরব্বী মানুষ, ওনাকে আমি
জিজ্ঞেস করছি আপনাকে,
ওই আমার ননাসের শ্বশুর, তখন আমি ওনাকে সাহস পাইনি বলতে, মানে এত ভালো মানুষ ছিলেন উনি, ওনাকে আমি বলতে সাহস পাইনি যে যে আমি চলে যাবো, ওই জিনিসটা বলতে পারিনি, আমার বিবেকে বাধা দিছিল যে হয়তো ও খারাপ কিন্তু ওদের বাড়ির আর যে প্রত্যেকটা মানুষ সব মানুষগুলো খারাপ। উনি যখন আমাকে হাত দিয়ে বলছে তুই কেন চলে যাবি, তুই আমাকে বললা যা আমি কোন অপরাধে, আমি অপরাধী যে তুই আমার বাড়ির থেকে চলে যাবি, এইভাবে কান্না করিলাম। আমি না তাহলে কিছু হয় না, আমার মার কথা মনে হয়েছে, আমি সেই কথার পরে পাঁচটা কাটাই আসি। তা আসার পরে পরে আমার ননাস বলতেছে যে আমি নৌকা ভাড়া করে দেই, আমাদের নৌকাটা দিয়ে তেল ভরে দেয়, তুমি এপিকে নিয়ে একা একটু ঘুরে আসো। আর আমার ননাসের ছেলে ছিল নাইম, অতক্ষণ ফাইভে পড়তো, তোর নাইম তোর মামার সাথে যা, তোর মামার মামিকে নিয়ে আমাদের এই জায়গাটা ঘুরাই নিয়ে আস নৌকা দিয়ে, তাহলে তোর মামির একটু ভালো লাগবে।
গ্রামাঞ্চল,
হ্যাঁ গ্রামাঞ্চল, অনেক পানি, তোমার ননার মধ্যে একটু ঘুরলে হয়তো ভালো লাগবে, মনটা ফ্রেশ হবে। তো আমরা ডিসিশন নিয়ে ঘুরতে যাবো, তো বলছে যাবা ঘুরতে, তো আমি বলছি আচ্ছা যাবো। তো আমি খুব চুপচাপ থাকতাম, এখানে বসে থাকতাম, ওইখানে বসে, মানে বাড়ির জন্য খুব মন খারাপ তো, হঠাৎ করে তো এক জায়গায় এসে মানিয়ে
আমার সঙ্গে তখন যোগাযোগ নাই,
না কথা নেই, কারণ খুব মনে পড়তো সবার কথা, ইয়ার কথা কে কে করতেছে।
আমার তো নাম্বার ছিল, ফোন নাম্বার ছিল, আপনি চাইলে ফোনে কথা বলতে পারতেন,
নাম্বার ছিল, কিন্তু আমার চাচারা তো সেই নাম্বারে কথা বলতে দিচ্ছিল, তোমার মেয়ে মুসলমান হয়ে গেছে কথা বলেন, পারিবার্ষিক হিন্দুদের ধর্মটা তো আলাদা, তোমার মেয়ে মুসলমান হয়ে গেছে, তোমার কথা দিন, তুমি কেন ওই মেয়ের সাথে যেন কান্না করবো, কেন কথা বলবো, তো কথা বলতে দেয় না। তারপরে নাইম বলতেছে মামি চলেন ঘুরতে, ঘুরতে নিয়ে যাই, দেখবেন আমাদের পানি তো দেখেন নাই, অনেক পানি, অনেক ভালো লাগবে। আমরা যখন রেডি হয়েছে যাওয়ার জন্য, বোরকা টোকা পড়ছি আমি, তখন ও রেডি হয়েছে, ওই ছেলেটাও রেডি হয়েছে আমাদের সাথে যাবে। তখন অলরেডি আমিও যাবো তোমাদের সাথে। তখন আমার হাজবেন্ড আগের দিন রাত্রেবেলা বলে দিছে, কালকে যদি ও এমন কোনো কাজ করে তোমার হাতে দেয় তুমি ওরা গাল পাতা ঠাস করে চড় দিবা, দশজন মানুষ দশজনের মেসের সামনে চড় দিবা। আমাকে আগের দিন তো আমি লাফিয়ে দিছি ওকে, তো ওর তো পরের দিন বোঝা উচিত ছিল যে যে মেয়ে আমাকে আগের দিন লাফিয়ে দিছে সেই মেয়ে আরো বড় কিছু করতে পারে। তো সে এরকম আমার ননা সেখানে দাঁড়ানো, আমার ননা সে শাশুড়ি এখানে আর আমি এখানে, ও আইসা আমার পাশে দাঁড়াইছে আর আমার হাজবেন্ড আমার পাশে দাঁড়ানো, আর যে আমার ননাসের ননদ উনি আবার দাঁড়ানো ননদের জামাই, মানে ওদের ফ্যামিলির সবাই।
ওনার কি কোনো মানসিক সমস্যা ছিল, মানে মেন্টাল ডিফেক্ট ছিল, মানে কোন ধরনের, নাকি উনি সুস্থ ছিল? যে লোকটাকে আপনি কথা বলছেন সে লোকটার পরিচয় তো আমি এখানে আপনি দিতে চাচ্ছেন না, আমিও নিতে চাচ্ছি না, তার সামাজিকতা সমস্যা
ছিল। ইয়াং বয়সে একটা ছেলে ছিল, মানে আমি তাদের গ্রামে,
কারণ এটা একটা একটা নিজের একটা ব্যক্তিত্বের বিষয় আছে, কারণ যেখানে হাজবেন্ডের হাতে মার খাচ্ছে, যেখানে আপনার হাতে মার খাচ্ছে, স্বাভাবিকভাবে তার যদি মানসিক কোনো সমস্যা না থাকে তাহলে তো এই ধরনের আচরণ করার কথা।
তারপরে ওর কি হয়েছিল, মানে ওদের গ্রামে কিরকম একটা জিনিস ছিল, আমি যে 15-12 দিন ওদের বাড়িতে ছিলাম, ওদের বাড়িতে আমি ঠিকমতো ভাত খেতে পারিনি, এত পরিমাণের লোক আসতো আমাকে দেখার,
শুধু আপনাকে দেখার জন্য,
দেখার জন্য। মানে ওদের বেড়ার ঘর ছিল, ঘরটাতে এতটুকু ফাঁক ছিল, সেই ফাঁকটাকে এত বড় ফাঁক বানাইছে,
ওই বেড়া দিয়ে সরাই ফেলছে,
সরাই ফেলছে, মানে আমাকে দেখার জন্য। ওদের সবার ধারণা, দেখ শহর থেকে একটা মেয়ে নিয়ে আসে, কি সুন্দর পুতুলের মতো, চল দেখে আসি, চল দেখে আসি। তার ওরও মানে ওই রকম ছিল, মানে ওদের গ্রামের মেয়েদের তুলনায় আমরা শহর থেকে মেয়েরা গেলে একটু অন্যরকম থাকে,
আগ্রহ থাকে,
আগ্রহটা একটু বেশি থাকে, তো ওই তুলনা থেকে ওর আগ্রহটা বেশি ছিল। তো ও আসে, তো আসার পরে ওই রকম সবার সামনে আমাকে বলে আমিও যাবো করতে। তখন আমার হাজবেন্ড বলে আমি যাবো না, তখন আমার হাজবেন্ড যাবো না, আমি কেন ওর সাথে যাবো, আমার কাছে আমিও যাবো না, তাইলে আমিও সরে চলে আসতে, ও আবার সবার সামনে আমার হাতে ধরছে। তো সবার সামনে আমার ননাস পুরা, মানে আমার হাজবেন্ড এমনি খুব ভালো, খুব শান্ত সৃষ্ট, কিন্তু মানে রাগ উঠলে পুরো একদম ইয়ে হয়ে যায়, কিন্তু ও তো বুঝতে পারছে যে কালকে তো আমি মেয়ের ছাত্রের কলারে ধরছে, আমি ফিরে হেঁটে এনে আসছি, আজকে জানি কি করে। তোর ও মানে আমার দিকে তাকাইতেছে, আমাকে যে বলছে ও যদি হাতে ধরে সামনে যদি 100 মানুষ থাকে তুমি ওকে চড় দিবা, আমাকে রাত্রে বলে দিছে। কিন্তু আমি তাকাই দেখি ওর বোন, ওর মা, ওর আত্মীয় স্বজন, মানে সব ওর, আমি নতুন বউ এখানে, আমি কিভাবে ওকে চড়টা দিই তখন? মানে আমার তখন ওই যে বিবেকটা বা মানবতা যে জিনিসটা বলে ওই জিনিসটা আমার ভিতরে কাজ করে। আমি ভাবছি যে আমার স্বামীকে তো আমি মেনটেন করতে পারবো, পরে আমি বোঝাবো যে ওদের রিলেটিভদের সামনে আমি ওই বাড়ির নতুন বউ, আমি কিভাবে কি করি সেটা আমি বোঝাইতে পারবো। আমি কিছু করি না, ও 5 মিনিট আমার দিকে তাকায় থাকে, খুব রাগ হয়। আমার হাজবেন্ড ওই জায়গার থেকে ও আয়সা 5 মিনিট যখন দেখলো, আমি ওকে কিছু বলি না, ও আয়সা আমাকে একটা চড় মেরে দিল। আমার হাজবেন্ড ওর কথা হলো যে আমি কেন ওকে চড় মারলাম না, আর তার আগের দিন আমার নাক পরানো হয়, তো যখন চড়টা দেয় এত বিয়াতে ওই নাক ফুলটা ছিটকে পড়ে যায়, নাকটা কাঁচা ছিল, তখন ব্লিডিং শুরু হয়ে যায়,
সবার সামনে চড়টা মারে,
হ্যাঁ সবার সামনে চড়টা মারে, তো ব্লিডিং শুরু হয়ে যায়। তখন আমার খুব কষ্ট হয়, মানে খুব কান্নাকাটি করি,
খুব স্বাভাবিক
যে কার হাত ধরে আসলাম, যে অন্যের জন্য আমাকে মারে, আমার গায়ে হাত তুলে। তো ওদের বাড়ির থেকে, আমার ননাসদের বাড়ির থেকে, ওই আমার শ্বশুর যেখানে চাকরি করে সেখানে মাত্র 5 মিনিট লাগে নৌকাতে যাইতে, নৌকাতে যাইতে।
তো আপনাকে যখন গায়ে হাত তুলো, তখন আপনার আত্মীয় স্বজন যারা ছিল ওইখানে, ওনার আত্মীয় স্বজন তারা কিছু বললো না?
কিছু বলছে, সবাই বলছে আমার ননাস দেয় আর দুইটা চড় দিছে, তুমি এটা কি করলো, ও হাত ধরছে, আমরা ওর বিচার করতাম, তোমরা কেন বিচার করো, আমি তো ওকে রাত্রে বলে দিছি, ও যদি ওর হাত ধরে তাহলে ও যাতে চড় মারে, ও মারলো না কেন চোর। তখন আমার ননাস বুঝতে পারছে মেয়েদের একটা জায়গা আছে, যে এত সব মানুষ আমি কিভাবে চোরটা মারি।
তারপর ননাস এই কথাটা বলেছে, সাপোর্টটা দিয়েছে,
হ্যাঁ সাপোর্টটা দিয়েছে, দেখো রামি তুমি যেটা বলতেছো মেয়েটা তুমি সহজভাবে দিয়ে দিচ্ছ, একটা মেয়ে কিন্তু ততটা সহজভাবে নিতে পারে না, সে তো একটা মেয়ে না, সে তো একটা বউ, এখন আমাদের বাড়ির বউ, আমাদের বাড়ি তো আমাদের বাড়ি না, আমি তাদের বাড়ির মেহমান, তাদের বাড়িতে আমি মেহমান থাকো, তাদের ছেলেকে আমি তাদের সামনে কিভাবে মারি, সে যে একটা খারাপ কাজ করে সবাই তো বুঝতে পারছে, সবাই তো ওকে গালাগালি করছে, ইয়া করছে, এমনকি আমার তালোয় যিনি ছিলেন উনি ওকে বাড়ির থেকে বেরো করে দিয়েছে পরে। তারপরে আমি খুব কান্নাকাটি করছি, কান্নাকাটি আমার কাকাকে ফোন দিছি, আমি থাকবো না এখানে, আমি চলে যাবো।
আপনার আপন কাকাকে?
হ্যাঁ, ওই থানায় যে ছিলেন।
গল্পের কমপ্লেক্সিটি কিন্তু শুরু হলো, এবং আসলে খুব ডিফিকাল্ট, একটা মানুষ যখন একটা পরিবেশ থেকে অন্য একটা পরিবেশে যায়, তখন শুধু ওই মানুষটা যায় না, ওই মানুষটা তার সারা জীবনের বড় হওয়া, তার সারা জীবনের কালচার, তার সারা জীবনের বিশ্বাস সবকিছু ক্যারি করে সে অন্য একটা জায়গায় যায়। এবং এটা হয় হচ্ছে, মানে একটা মেয়ের ক্ষেত্রে এটা, এই জিনিসটা একেবারে অবধারিত আমাদের সমাজে, কারণ মেয়েরা বিয়ে হলে শ্বশুরবাড়িতে চলে যায়, এবং শ্বশুরবাড়ির লোকজন যদি সেই বিষয়টা না বুঝে যে যে মেয়েটা এসছে সে একটা নতুন পরিবেশে এসছে, তার আগের পরিবেশ এবং এই পরিবেশে মানানসই হতে তার সময় লাগবে, তাকে ওই রকমভাবে চারাগাছ যেভাবে বড় করতে হয় ওইভাবে সাপোর্টটা যদি সেভাবে না দেয়া হয়, তাহলে এটা এক শুরুতেই এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নষ্ট হয়ে যাওয়া মানে হচ্ছে সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমাদের বৈবাহিক বন্ধন যেহেতু অনেক শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে, আমরা যেহেতু আমাদের সামাজিকতায় বিয়ে মানে অনেক বড় একটা সিদ্ধান্ত, বিয়ে অনেক বড় একটা প্রতিষ্ঠান আমাদের জন্য, সুতরাং হয় কি সম্পর্কটা নষ্ট হয় না। বিয়ের সম্পর্কটা খুব এক্সট্রিম লেভেলে গেলে নষ্ট হয়ে যায়, না হলে নষ্ট হয় না, কিন্তু যে জিনিসগুলো নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে সামাজিক সম্পর্কগুলো। এই সামাজিক সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়, এদেরকে আলাদা করে দেওয়া হয় এবং বিভিন্ন রকমের কমপ্লেক্সিটি তৈরি হয়। আমরা সাধারণত এটাই দেখে থাকি, কিন্তু এই মেয়েটার ক্ষেত্রে কি হয়েছে সেটা একটা বড় প্রশ্ন। কারণ ও প্রথমত একটা ধর্ম থেকে আরেকটা ধর্মে এসছে, যেটা ওর জীবনের জন্য চ্যালেঞ্জ, এবং যে মানুষটার হাত ধরে সে একটা শান্তি খুঁজে নেওয়ার চেষ্টা করছে, ধর্মকর্ম করার কথা চেষ্টা করছে, সেও স্টেবল হতে পারছে না, কারণ সে নিজেও কোনো ইনকাম করে না, এবং যেখানেই যাচ্ছে সেখানে উৎসুক জনতার ভিড়, এবং সেখানে সে নিজেকে মানিয়ে নেওয়ার যে একটা ব্যাপারটা মানসিকভাবে, সেই সাপোর্টটাও ঠিকভাবে পাচ্ছে না। সো হোয়াট হ্যাপেনিং নেক্সট, এই জায়গাটায় আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, এবং আবারও মনে করিয়ে দিচ্ছি আজকে যদি আমার যিনি গেস্ট রয়েছেন তাকে আপনারা দেখতে চান এবং এই অনুষ্ঠানের ভিডিও দেখতে চান, তাহলে চলে আসবেন আমার ইউটিউব চ্যানেলে www.youtube.com/rjkibriaefm rjkibriaefm। এই অ্যাড্রেস বার এটা লিখলেই আপনি কিবরিয়া আরজে নামের চ্যানেলটি পাবেন এবং ওখানে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশন বাটনটি অন করে নেবেন। আর বিরতি নেবার আগে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন খুব কড়া, মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, ছোট্ট একটা বিরতি।
শুনছেন আরজে কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
শুনছেন আর জি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমি কথা না বাড়িয়ে আবারও ফিরছি আমার যিনি গেস্ট আজকে রয়েছেন, সুলতানা, হ্যাপি নামে তিনি পরিচিত তার কাছে। জি, তারপর কি হলো?
তারপর আমি অনেক কান্নাকাটি করে ওই যে আমার থানায় যে চাচা ছিলেন ওনাকে ফোন দিই,
এসপি সাহেব,
আসার পরে ঘাটে শুধু ভিড়ায় তো আমার তালে ওনাকে আর উঠতে দেয় না, উপরে উঠতে দেয় না। একটু ছোট ছোট ছেলে মেয়ে একটা নিয়ে এসে আমরা দেখি সমাধান করতে পারি কিনা, আপনি এখন ওইটা মেয়েটাকে নিয়ে যায় না, এবছর মেয়েটাকে কোথায় নিয়ে যাবেন, আর আমরা মেয়েটাকে নিতে দিব না, এখানে যদি ওর কিছু না হয় আমরা ওর করে দিব, মানে তাহলে অনেক বোঝায় আমার কাকা, আমার কাকা স্পিড বোটে বসে থাকে, পুলিশদের কার উপর উঠতে দেয় না, ওইখানে থাকে। ও তখন খুব কান্না করে আইসা, আমার হাজবেন্ড আমার বউ কোন একজন হাত ধরবে কেন, তাও আবার আমার সামনে, কালকে আবার এরকম একটা ঘটনা করছে, আজকে আবার এরকম ঘটনা করে, তখন আমি তোমাকে থাপ্পড় দিলাম, তুমি তখন ওকে একটা থাপ্পড় দিলে, তখন দেখতে ওরা আমি কেমনে পিটাই ওইখানে। তখন আমি বলছি যে দেখো আমি এখানে কিভাবে থাপ্পড় দিতাম, আমি তো এখানে বউ, ঠিক না, আমি যদি মেয়ে হইতাম তাহলে মেয়েরা যে কোনো রাস্তাঘাটে কাউকে পিটাইতে পারে, সেখানে আমি বউ রাস্তাঘাটে পিটাই দিতাম, তখন তো একটা ঘরের ভিতরে আমি কিভাবে কি করবো। তখন ও খুব পায়ে, আমার পায়ে পর্যন্ত ধরে কান্নাকাটি করে, ইয়া করে, তারপর অনেক লোকজন বোঝায় ইয়া বোঝায়। তখন আমি বলে যে দেখো আমি তো তোমাকে দেখে বা কিছু ইয়া করে আমি শুধু ইসলাম ধর্মটা গ্রহণ করি, তাই জন্য আমি তোমাকে বিয়ে করছি, তোমার কি আছে কি নেই বা তোমার চেহারা দেখে ইয়া করি না, যে ওই ছেলের কোনো কিছু দেখে আমি ওই ছেলের কাছে চলে যাবো, বাবার সাথে আমি স্যাক্রিফাইস করছি আমার হাত ধরছে বলে, আমার তো বিয়ের আগে কারোর সাথে রিলেশনই ছিল না, তো তুমি কোন সন্দেহতে আমাকে চট্টা মারলা, আমাকে একটা দোষ দেখাও, আমার যদি অন্যায় আমি তোমার কাছ থেকে জুতার বাড়ি নিতে রাজি, কিন্তু আমার যদি দোষ না হয় আমি কিঞ্চিৎ পরিমাণ কথা শুনতে রাজি না কারো থেকে, আমি আগের থেকে এরকম ছিলাম, একটু জিদি টাইপের ছিলাম। আর আমার বাবা সবসময় একটা জিনিস শিখাইতো, অন্যায়টা কখনই মেনে নিবে না। সে আমি তোমার বাবা, আমি যদি একটা অন্যায় করি সেটা তুমি সহজভাবে মেনে নিবে না। তো সেই তুলনায় ও যখন এটা বললো তো কান্নাকাটি করলো। তারপর আমি একটু ঘুরে দাঁড়ালাম, ঠিক আছে আমি যাবো না, কিন্তু আমি এখানে থাকবো না। যার জন্য আজকে তোমার আমার মধ্যে ওর এখানে থাকলে তোমার আমার মধ্যে আরো বড় কিছু হবে। তো আমি সবসময় চাইতাম, আমি যেহেতু এখানে আসছি, আমি নামাজ কালাম পড়বো, আমার সংসারটা আমি বড় করে দেখবো, সেখানে আমার অন্য কিছু থাকবে না, তৃতীয় কোনো ব্যক্তি আসবে না। তোমার আমার মধ্যে যা হবে, আমাদের মধ্যে একটা কথা ছিল, আমাদের কম বয়সে বিয়ে হয়েছে কিন্তু আমাদের মধ্যে ইয়াটা খুব বন্ডিংটা খুব ভালো ছিল। ও আমাকে বলতো, আমি যদি তোমাকে একটা কথা বলি আমার রাগ বেশি, আমি যদি তোমাকে একটা কথা বলি আমার রাগের সময় তুমি চুপ করে থাকবা, আর তোমার যখন রাগ উঠবে আমি চুপ করে থাকবো, ওরকম একটা ইয়া ছিল। যেটা আমার যদি কখনো রাগ উঠতো তাহলে ও ঘর থেকে বের হয়ে যেত, আর ওর রাগ হইলে আমি চুপ করে থাকতাম। তো তারপরে পরের দিন আমরা ওখান থেকে চলে আসি, আমার শ্বশুর যায় ওখান থেকে নিয়ে আসে। তার এই কয়েকদিনের মধ্যে আমরা যে 10-12 দিন এখানে ছিলাম, তার মধ্যে আমার এই যে ভাসুর আছে, উনি তো আমার সৎ ভাসুর, তো ওনার সাথে কথা হয় যে কি ব্যাপার রামিনকে বাড়িতে নিয়ে আসবো না। তো উনি আবার আমি একটু কথাবার্তা বলি সবার সাথে, আমার ভাসুর বলে, তো কথাবার্তা বলে তো সবার সাথে কথা সবাই মত দেয় না যে হিন্দু মেয়ে বিয়ে করলো কেন, ওকে বাড়িতে আনা যাবে না, এটা সেটা নানান ধরনের। আমার এক ফুফু, মানে ওর ফুফাতো ভাই, আমার হাজবেন্ডের ফুফাতো ভাই, উনি একজন মাওলানা, তো উনি বলে কে বলছে হিন্দু মেয়ে বিয়ে করলো, সব হিন্দু মেয়ে বিয়ে করছে, আমরা কাফের হয়ে গেছি, আমরা সাত ছেড়ে জাহান্নামে যাবে, নানান ধরনের কথা বলে। আমার
কে বলেছে?
ওই যে আমার হাজবেন্ডের ফুফাতো ভাই।
আচ্ছা,
উনি এইসব কথা বলছে আমার শ্বশুরকে, আমার শ্বশুর বল, আমার শ্বশুরকে বলছে, আর আমার যে সৎ ভাসুর যে উনাকে বলছে।
আচ্ছা,
তো ওনাকে বলছে যে কে মেয়ে ঘরে আনবি কেন। তো আমার সৎ ভাসুরের এটা ছিল যে আমরা বাড়িতে গেলে আমাকে সম্পত্তির ভাগ দিতে হবে। আমার শাশুড়ি কিন্তু একটু সরসর টাইপের, আর আমার ছোট দেবরটা যে ও একটু মানসিক বলতে হিসাব টিসাব কিছু জানে না, বোকা। তার মধ্যে আমার স্বামী একটু পড়ালেখা জানি, একটু চালাক, আর তার মধ্যে যখন আমাকে যখন নিয়ে যাবে তখন আমি তো সবকিছু হিসাব চাইবো, ইয়া করবো, তখন আমাদেরকে সম্পত্তির ভাগ, ওনার ইচ্ছা ছিল এটা সম্পত্তিটা উনি একাই ইয়া করবে। তাই জন্য মানে ওইটা একটা অজুহাত যে হিন্দু মেয়ে বিয়ে করছে, যেন ওকে বাড়িতে আনবো না।
আচ্ছা,
তো আমার ভাসুর বলে কি করবে, ওখান তো কোনো কাজ কাম নেই, কিছু না, বাড়িতে আসলে তো একটা ভালো, বাড়িতে থাকুক, মেয়েটা পরীক্ষা দেখ। তখন আমার শ্বশুর আবার আমার ভাসুরের কথা বেশি শুনতো, উনি না করছে না, আমরা কথাবার্তা বলি, সে বললা 5-6 মাস ঘুরাইলো আমাদের, বাড়িতে নিবে না, এটা সেটা নানা অজুহাত দেখায়, হিন্দু মেয়ে কেন বিয়ে করলো সেটাই ওর দোষ, ওকে বাড়িতে নিবেই না। তো ওরকম 3-4 মাস দেখার পরে আমরা বললাম যে কি করবো, এখানে থেকে চলো ঢাকা চলে যাই। তো ওর অত তখন ইঞ্জিনিয়ারিং পড়তো, তো ওই খরচটা আমার ভাসুর দিত। তখন আমার শ্বশুর এলপিআর এ চলে যায়। তো চলে যাওয়ার পর যে টাকাটা তখন আমাকে বিয়ে করেন আমার হাজবেন্ড, ওই টাকাটা আমার ভাসুরের কাছে দিয়ে দেয়। তখন আমার শ্বশুর যখন আমাদের চলার কষ্ট, তখন আমার শ্বশুর বলে যে স্বামী তুমি ওই টাকাটা আমাকে দিয়ে দাও, তো আমি ওদেরকে দিতে পারি, ও একটা ব্যবসা বাণিজ্য করুক কিছু।
মানে আর রাকিব নাকি যেন রামিমের বড় ভাইয়ের নাম স্বামী।
হ্যাঁ, বড় ভাইয়ের নাম স্বামী। তো ওনাকে বলতে স্বামী তুমি ওই টাকাটা আমাকে দিয়ে দাও, তো আমি ওই টাকাটা যদি ওরে দিয়ে একটা ব্যবসা বাণিজ্য করে বউ নিয়ে চলুক আলাদাই হওয়ার মতো। আর তখন আমার ভাসুর বলছে যে বাড়িতে ওকে আনবো না, ওকে আমি টাকা দিয়ে দিব, ওকে আলাদা বাড়ি বানিয়ে দাও, ওইখানে জায়গা কিনে দাও, ওইখানে থাকো করবো, আমি বাড়িতে আনবো না ওকে। তো সেটাও ভালো, সেটা আমাকে দিয়ে দাও, আমাদেরকে দিয়ে দাও। তো আর বড় মানে আমার হাজবেন্ড বলতেছে আমরা এখানে কেন থাকবো, আমাদের নিজের বাড়ি আছে, ইয়ে আছে, তো এখানে কেন থাকবো, আমি আমার বাড়িতেই যাবো। তখন আমার ভাসুর বলতেছে যে ওনার এক মামা আছে ওইখানের, মল্লিক চৌধুরীর নাম, উনি খুব প্রভাবশালী, ওনার বিয়াতে আর আমার ভাসুর ইয়া করে, ও যদি আমার পায়ে ধরে মাপ চায় তাহলে আমি ওকে বাড়িতে আনবো।
এটা কে বলেছে?
আমার ভাসুর। তখন আমার ওই মামা শ্বশুর, সৎ মামা শ্বশুর, উনি বলতেছে এই আমার শ্বশুরকে বলতেছে আপনার ছেলেকে বলেন ওর পায়ে ধরে মাপ চাইতে, ওর ভাবির পায়ে ধরে মাপ চাইতে, চাই ওর বোনে বাড়িতে উঠতে। আমার হাজবেন্ডের কথা আমি কে অন্যায় করছি যে পায়ে ধরে মাপ চাইব? তখন আমার হাজবেন্ডের খুব রাগ হয়েছে যে আমি কেন পায়ে ধরে মাপ চাইব, তা আমি ভাইয়ের পায়ে ধরে মাপ, ভাবির পায়ে ধরবো কেন? আমার হাজবেন্ডের কথা ওর পায়ে ধরে মাপ, মানে আমার বড় যা খুব মানে অন্যরকম টাইপের, উনি কিছুতে মেনে নেয় না, মেনে নেবে না। কই থেকে এক মাইয়া বিয়ে করছে এটা সেটা আমাকে নানান গালাগালি করে। তারপর একদিন আমার হাজবেন্ড, যেহেতু আমি তার ওয়াইফ, তখন স্বাভাবিক সে আমার পক্ষ একটু টানবে। তখন ও বলছে যে তোমার তোমার কোয়ালিটির মেয়ে বিয়ে করলে ভালো হইতো, যে তোমার তুমি তো
সেদিকে। আপনারা তখন ওই একই বাড়িতে থাকছেন, ওই সময়ের ঘটনা?
না, তখন আমি আমার শ্বশুর যেখানে চাকরি করে সেখানে, আর ওনারা সিলেটে থাকে। সিলেটে যে শাহজালালের মাজার আছে ওইখানে বাগবাড়িতে থাকে আমার শ্বশুর। আমার শ্বশুর যেখানে চাকরি করে আমরা থাকি ওখানে। তখন ফোনে ফোনে মানে কথা কাটাকাটি হয়, ঝগড়াঝাটি চলতেছে। তোমার ভাসুর কিছুতে নিবে না, প্রথমে বলছে এখানে জায়গা কিনে জায়গা টাকা কিনে দিবে, আর ব্যবসা বাণিজ্য করার লাগে টাকা দিবে। পরে আমার যাও জানি কি বলছে, পরে সবকিছু দেওয়া বন্ধ, মানে কিছুতেই ওকে আমি ভাই বলে স্বীকার করি না, এইসব নানান ধরনের কথা ওইসব বললে আমাদেরকে দূরেই রাখলো। তো আমরা 4-5 মাস এরকম দেখলাম কিছুই করে না, আমাদেরকে টাকা পয়সা দেয় না, কিছু না, উল্টো আমার শ্বশুর এলপিআরের 2,75,000 টাকা দিয়েছিল ওনার কাছে। আমার হাজবেন্ড নিজে গুণ না, বড় ভাই মানে সৎ ভাই হলো, অনেকটা বিশ্বাস করতো ওনাকে, ওনাকে ওই টাকা নিয়ে দেয়। যখন আমার শ্বশুর ওই টাকা চায় তখন উনি বলে যে ওই টাকা কিভাবে দিব, তোমার ছেলেকে যে ইঞ্জিনিয়ারিং পড়াইছি প্রাইভেট কলেজে ওইখানে খরচ লাগছে প্রতি মাসে 20-30,000-40,000 এরকম করে বাহানা দেখাইয়া টাকা সব শেষ বললো। এটা তো এটা বলার পরে ওইখান থেকে কোনো টাকা টোকা দিল না আমাদেরকে, তখন আমরা কি করবো, একটা তো কিছু করতে হবে, এখানে কতদিন থাকবো। তখন আমি রান্না টান্না তেমন একটা পারতাম না, পড়ালেখাতে ছিলাম, আমাদের যৌথ ফ্যামিলি মা কাকিরা মিলে রান্না বান্না করতো, আমরা টুকটাক কিছু কাজ করে দিতাম, আর ওদের এখানে আলাদা একটা পরিবেশ, রান্না বান্না তেমন একটা পারতাম না। তো একদিন ওই ভাত রান্না করতে যাওয়া আমার ভাতের পাতিল পড়ে যায়, হাত পা পুড়ে যায়, তারপর আমার শাশুড়ি আর আমাকে রান্না করতে দেয় না, আমি একটু গুছাই এটা সাই এটা সেটা করে দিই। তো এরকম করে 5-6 মাস গেল, যাওয়ার পরে আমি ওকে বললাম যে চলো এখান থেকে আমরা চলে যাই, এখান থেকে কি করবো, এটা বলো ওইটা বলো, তুমি কোনো কাজ কামার, ওইখানে ওর ফ্রেন্ড সার্কেল বেশি, ওর রাত্রে 12টা বাজে আমাকে ঘরে শুয়ে রেখে ও ফ্রেন্ডের সাথে বাইরে ঘুরতে চলে যায়। তো এরকম করো, তো আমি ভাবলাম যে এখানে তো ওকে রেখে কিছু হবে না, চাকরি বাকরি কিছু করবে না, চলো কিছু ইয়া করো। আর তখন আবার আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা ছিল, তো আমার শ্বশুর বলছিল ইন্টারমিডিয়েট পরীক্ষা আমাকে দিতে দিবে ফাইনাল পরীক্ষা। তো আমার হাজব্যান্ড বললো যে আব্বা তারপর তো টাকা দেন, এপির তো পরীক্ষা 4-5 দিন পরে তোকে পরীক্ষাটা দিতে হবে। তখন আমার শ্বশুর আর ওই টাকাটা দেয় নাই, টাকাটা দেয় পরে আমার পরীক্ষাটা দেওয়া হয় নাই। তো পরীক্ষা দেওয়া নাই, তখন আমি বুঝতে পারি তাদের মনোভাব কিছুটা, যে ওরা তো আমার জন্য কিছু করবে না, আমারটা আমাকেই বুঝে নিতে হবে। তো আমি ওখান থেকে চলে আসি, ওখান থেকে আমরা ঢাকা চলে আসি।
ঢাকা চলে আসলেন আপনার হাজব্যান্ডকে সহ?
আমার হাজব্যান্ডকে সহ।
হাজব্যান্ড তখন কোথায় থাকতো? ঢাকাতে থাকতো।
কে?
আপনার হাজব্যান্ড?
না, আমার সাথে ছিল। তো আমি ওকে বললাম যে চলো এখান থেকে তো কিছু হবে না, ওনা তোমাকে ব্যবসা করার জন্য টাকাও দিবে না, আর শুধু শুধু কথা শোনায় যে আমরা কেন টাকা দিব তোমার বাপের বাড়ি থেকে টাকা।
না, কিন্তু আপনারা ঢাকায় আসলেন কি মনে করে?
ও যে কোনো কিছু দেয় না, চাকরি বাকরি করবে, এই জন্য আমার পরীক্ষাটা দিতে দেয় নাই।
আপনার পরীক্ষা হচ্ছে না, এদিকে ও তো পড়াশোনা করছে।
পড়াশোনা বন্ধ করে দিচ্ছে, আমার বাসার টাকা দেয় না
ওকে। আচ্ছা, ও কিসে, ও কোথায় পড়তো তখন?
সিলেটে পড়তো, টেকনিক্যাল
পড়তো। তো আপনারা দুজন মিলে ঢাকায় আসলেন যে কিছু একটা করে জীবন যাতে চালাতে
পারি। হ্যাঁ, চালাতে পারি।
কত সালের দিকে?
2010-এর জানুয়ারিতে আসি।
আচ্ছা, তো
না 2010
বিয়ের কত মাস পরের ঘটনা এটা?
ঢাকায় আসছে ডিসেম্বরে, 2010-এর জুলাই মাসে আমাদের বিয়ে হয়।
আর ডিসেম্বরে আপনার, তার মানে 6 মাসের ঘটনা, আনুমানিক 6 মাস। এই 6 মাসের মধ্যে বাড়ির সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই?
বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমার মা বাবা মার কাছে 2 দিন ফোন দিয়েছিল, আমার কাকারা ফোন ধরে, আবার একদিন মার লোকে কথা বলছিল, তো আমার কাকারা খুব মার সাথে খুব ঝগড়া লাগছে, তারপর ওরকম আর ইয়ে হয়নি। পরে ঢাকায় আসলাম, ঢাকায় আসার পরে
কোথায় আসলেন?
ঢাকায় আসলাম মিরপুরে, 12 নম্বর আসলাম।
এটা কি ঠিক ছিল যে কোথায় এসে উঠবেন, কি করবেন?
না, ওরকম কিছু ছিল না, কাউকে চিন্তা নিতাম না। মিরপুরে আসি, ওইখানে ওদের ওই আমরা যেখানে থাকতাম শ্বশুর যেখানে, ওইখানে কয়েকজন লোক এখানে চাকরি করতো গার্মেন্টসে, তারা বলো ওইখানে যায় গার্মেন্টসে ঢুকে পড়। তো ওইখানে
দুজনই গার্মেন্টসে ঢুকে পড়ো?
না, আসছি, আসার পরে তখন কোথাও তো একটা বাসা তো আগে ঠিক করতে হবে, পরে এখানে এসে মিরপুর তো ম্যাক্সিমাম বাসা খালি থাকে, তো আমরা 2 ব্লক একটা রুম খালি পাই, তো সেখানে একটা রুম নেই, তখন ছিল 1200 টাকার মতো বাসা ভাড়া ছিল, সেখানে রুম নেই, ওইখানে উঠি। উঠার পরে 1 তারিখে বের হই চাকরির জন্য, তো চাকরি পাই। তখন
কোথায় গেলেন চাকরিতে?
চাকরিতে একটা গার্মেন্টস এ ঘুরলাম, তো একটু যখন রাস্তায় দাঁড়াইলাম পুরবি সামনে, তখন একজন লোক নিয়ে যায় আমাদেরকে, তো বলে চাকরি করবেন? দেশ থেকে আসছেন, নতুন আগে চাকরি করছেন? আমি বললাম না। পরে নিয়ে গেল ওইখানে, তখন সার্টিফিকেট চাইল, তো সার্টিফিকেট দিলাম। এখন আমাকে বোরকা পরা দেখতেছে, সার্টিফিকেটে অন্য নাম, তো জিজ্ঞেস করলো, তো আমি বললাম দেখেন আমার সার্টিফিকেট ভেজাল আছে, তো আমি হিন্দু ছিলাম মুসলিম হয়েছে, তো এটা বলে আর উনি আর কোনো কিছু ডাইরেক্ট নিয়ে চাকরিতে ঢুকাই দেয়।
জামাই তখন কোথায়?
আমার সাথে, তো আমার দুজনকে চাকরিতে ঢুকায়,
একই জায়গায়।
হ্যাঁ, একই জায়গায় একই ইয়াতে কোয়ালিটিতে ঢুকি, তখন ছিল বেতন 4200 টাকা ছিল
দুজনের।
হ্যাঁ, দুজন, তখন বেতন কম ছিল 2010 সালে। তো সেখানে ঢুকি, ঢুকার পরে চাকরি করি, 1 বছরের মতো চাকরি করি সেখানে। তো ভালোই, ওখানে চাকরি করতে করতে আস্তে আস্তে ঘরের জিনিস টিনিস করলাম, কিছু ইয়া হলো, তো সেই সময় ভালোই।
লেখাপড়া বন্ধ?
লেখাপড়া টোটালি বন্ধ। তারপরে
দুজনেই কাজ করতেন? কটার সময় বেরোতেন? সকালবেলা?
সকালে 7:30 বেরোতাম, আস্তে আস্তে 8-9
রাত
10 আবার 7
এসে বাসায় রান্না করতেন?
বাসায় না, আমি বাজার করতাম, রান্না করতাম, শপিং করতাম। পরে ওখানে ও বাজার করতে পারতো না, তো ওকে নিয়ে যেতাম বাজারে, বাজার সাট করতাম, ইয়ে করতাম, আর এসে পরে রান্না বান্না করতাম, এইভাবে চললো।
এর মধ্যে কি ধর্মকর্ম করতে পারতেন?
অফিসে নামাজ পড়তাম,
অফিসে নামাজ পড়তাম,
নামাজ পড়ার সময় দিতে আমি বলতাম আমি নামাজ পড়বো, তখন ওরা আবার বলতো যে মুসলমান মেয়েরা নামাজ পড়ে না, তুমি কেন নামাজ? আমাকে, আমি নামাজের জন্য মুসলমান হয়েছো, নামাজ পড়ার সময় না, যখন চাকরিতে ঢুকবো তখন, মানে যে যিনি আমাকে চাকরিতে নেয় ওনার নাম ছিল আকাশ, তো আকাশ স্যার ওনার বাড়ি নোয়াখালীতে, তো উনি আমি বলছি যে আমাকে নামাজ পড়ার সময় দিতে হবে, আচ্ছা ঠিক আছে দিব। তারপর এখানে যাই, তো নামাজ টামাজ পড়তাম, ওইখান থেকে আমাকে সুযোগ দিত নামাজ পড়ার, ইয়া করার, রোজা রাখতাম ওইখানে। এরকম করে 1 বছর আমি এখানে চাকরি করি। 1 বছর পরে একদিন দুপুরবেলা লাঞ্চ টাইম, এই আমি তো কি জানি কোয়ালিটিতে একটা হিসাব নিকাশ করতে, একটা কাগজ উড়ে চলে যায় দূরে, তো ওইটা আমি আনতে যাই, তো ওই গার্মেন্টসে সিলিন্ডার থাকে না আগুন নেবানোর সিলিন্ডার, সেই সিলিন্ডার আমার মাথায় লাগে পড়ে যায়, পড়ার পরে আমার ডান পাটা ভেঙে যায়, পায়ের পাতাতে পরে পাতার হাড্ডি আঙ্গুলের হাড্ডি ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আমি 3 মাস আমাকে বাসায় থাকতে হয়, 3 মাস বাসায় থাকতে হয়, ডাক্তার 3 মাসের ব্যাড রেস্ট দিয়ে দেয় যেহেতু পা হাড্ডি ভেঙে গেছে আঙ্গুলের আর পাতার। তারপরে আমাকে বাসায় থাকতে হয় 3 মাস, 3 মাস আমি থাকি না, 1.5 মাস থাকি বাসায়। 1.5 মাসে মানে ওর পক্ষে 4,200 টাকা, 3,000 টাকা রুম ভাড়া, এগুলা দিয়ে একা ওর পক্ষে সংসারটা না সম্ভব হয় নাই। তারপরে কি করলাম, পাটা ভাঙার পরে 1.5 মাস যখন বাসায় ছিলাম, থাকার পরে দেখলাম যে প্রচুর টাকা ঋণ হয়ে গেছে, 12,000-13,000 টাকার মতো ঋণ হয়ে গেছে। তখন আমি ভাবলাম আমাকে তো বসে থাকলে চলবে না, তো চাকরি করতে হবে। তো আমি ওই ভাঙ্গা পা নিয়েই, তখন মানে প্লাস্টার খুলে হয়েছে কিন্তু পাটা ভালো মতো ইয়ে হয়নি, আমি আবার চাকরি করতে গেলাম। তো যেদিন চাকরি করতে গেছি, হাইটে 6 তলায় ডিউটি করতাম, 5 তলায় ডিউটি করতাম, উঠে যখন গেছি উপরে আসছি, 2 ঘন্টা থাকার পরেই আমার পা ফুলে এত অনেক বড় হয়ে গেছে, মানে ওই যে নখটা মানে নখের উপর পরে নখটা পুরো ড্যামেজ হয়ে গেছিল। তো নখটা পঙ্গুতে যাওয়ার পর নখটা ফেলে দিছিল, তো নখটা যে গর্ত ছিল সেই গর্ততে মানে ইনফেকশন করে, আর ময়লা টালাতে গার্মেন্টস তো ডাস্ট বেশি, তো ময়লাতে আমার পা ইনফেকশনে পা ফুলে যায়।
আপনি জীবনে কখনো চিন্তা করেছিলেন যে আপনাকে গার্মেন্টসে কাজ করতে হবে?
আমি কখনো চিন্তা করি না এরকম যে আমার লাইফটা কখনো এমন ধাপে যাবে।
তো আপনি ওই সময়টাতে চিন্তা করতেন না যে আপনি জীবনে একটা ভুল সিদ্ধান্ত নিলেন বা এরকম কোনো কিছু?
চিন্তা করতাম, তো বলতাম যে আমি যে ওই যে মহিলাদের ওয়াদ ওইসব বই পড়তাম যে আমাদের নবীন আসুলরা কত কষ্ট করছে, তাই এই যে তো আমাদের এই জীবনে কোনো এই কষ্টটা আমি কষ্ট মনে করতাম। সংসার মানুষ কত কিছু করে, বিবি মানে আয়েশা, তারপরে আপনার নবীর মেয়ে ফাতেমা, উনি তো কত কষ্ট করছেন, না খেয়ে থাকছেন, চিরা কাপড় পরছেন, সেই তুলনায় আমাদের কষ্টটা কিছু না। আমি সবসময় ওই জিনিসটা চিন্তা করতাম। তো সেখান থেকে কাজ করলাম, তারপরে পা ফুলে যায়, তারপর স্যাররা বলে তুমি বাসায় চলে যাও, চাকরি করতে হবে না। বললাম না, চাকরি না করলে আমার সংসার চলবে না, আমাকে চাকরি করতে হবে। তো আমি জোর করে এক পড়া চাকরি করি, তো ওনারা আমাকে তখন আমাদের কোয়ালিটিতে দাঁড়ায় দাঁড়ায় কাজ করতো, ওনারা আমাকে টুল দেয়, ওখানে আমি বসে বসে কাজ করি, সেভাবে কাজ করি, কাজ করতে করতে তারপরে কিছুদিন পর ওই গার্মেন্টসে বেতন কম দেখে চলে আসি, অন্য একটা ইয়াতে ঢুকবো। পরে আমি অন্য আরেক জায়গায় একটা ভালো জায়গায়, আমি কম্পিউটার জানতাম, তো সেখানে একটা কম্পিউটারে চাকরি নেই, সেখানে ভালো টাকা স্যালারি। তো 3-4 মাস চাকরি করার পরে 2011 সালে আমার বাবু পেটে আসে।
আচ্ছা,
বাবু পেটে আসে তো 5-6 মাস যাওয়ার পরে, 6 মাস হলে তখন আমি ঢাকাতে কেউ নেই, কিভাবে কি করবো ভয় পাইছি, প্রথম বেবি যেহেতু, তো আমার শ্বশুরবাড়িতে জানানো হলো, ততদিনে ওরা আমাকে মেনে নেয়নি, বাড়িতে নেওয়ার কোনো কথাবার্তাই নেই। আমার ভাসুরের একই কথা, ও হিন্দু মেয়ে বাড়িতে উঠাবো না, উঠলে আমার লোকজন মানবে না, এটা সাথে নানান ধরনের অজুহাত দেখায়। তো নেয় নাই, তারপরে গেলাম বাড়িতে, যাওয়ার পরে তখন আমার বাবু 6 মাস ঢাকা থেকে বাড়িতে নিয়ে গেলাম, যাওয়ার পরে আমার শ্বশুর বলতেছে মানে ওনারা একটু রাফ বিহেভ করতেছে, তখন আমি মানে 6-7 মাস 1-2 মাস পরে তো তাদের এটা বুঝতে, তখন আমার শরীরের কন্ডিশন আরো খারাপ, তো আমি কিভাবে ওখান থেকে চলে আসি? তখন ওরা আব্বু বলে চলো আমরা আবার ঢাকা চলে, যা হবে ওইখানে আল্লাহ যা করবে ওইখানে করবে। আমি বলছি 7 মাস ওইখানে, ওইখানে আবার যাতায়াত ব্যবস্থা খারাপ, মোটরসাইকেলে যাইতে হইতো, ধান খেতের মধ্যে যা মোটরসাইকেল যায়, তো সেভাবে যাইতে হতো। আমি বললাম আচ্ছা না, থাকি থাক, কিছু হবে না, আমি যদি মেনে নিতে পারি তুমি পারবো না কেন, মানে আমাকে দেখো কাজ করে দেবে, ওইগুলো আর সহ্য হইতো না। তো একবার যে আমার শ্বশুর ওকে বলতেছে, দেখো স্বামী বলছে তোমাকে মেনে নিবে, তুমি ওকে ছেড়ে দাও, তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও, ছেড়ে দাও, তাহলে ও তোমাকে বাড়িতে তুলবে। তখন ও বলে ঠিক আছে, আমার একটা কন্ডিশন আছে, আমি ওকে ছাড়বো, আমার একটা কন্ডিশন আছে।
কি বলে এটা আপনার হাজবেন্ড বলে?
আমার হাজবেন্ড বলে আমার শ্বশুরকে বলতেছে, ঠিক আছে তোমরা তো আমাকে আজকে 2-3 বছর হচ্ছে ঘোরাচ্ছ, বাড়ি নিচ্ছ না, তোমার একটা কন্ডিশন আছে, আমি ওকে ছেড়ে দিবো, একটা কন্ডিশন আছে। তো আমার শ্বশুর বলছে কি, কয় তুমি তোমার বউ ছাড়বা, ভাই ভাইয়ের বউ ছাড়বে, তাহলে আমি আমার বউ ছাড়বো, আমার বউ যেহেতু থাকবে তাহলে কারো বউই থাকবে না। তাহলে এরকম তার বাপ ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। তারপরে আমার শ্বশুর কিছুদিন পরে বাড়ি যায়, আমার ভাসুরের এখানে যায় যে তুমি থাকো এখানে, আমি স্বামীর বাসাতে ঘুরে আসি।
আমরা আরেকটা বিরতি নেব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি, এবং বিরতির পর আজকের এই জীবন গল্পের আমরা যে শেষ ঘন্টা মানে রাত একটাই যে ফেরা সেটা আমরা ফিরব। তার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের সাথে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। বিরতিতে যাবার আগে আরেকবার যেটা বলবো সেটা হলো যে আজকের এই যে আমাদের যে সুলতানা, আমাদের যে হ্যাপি, তার একটা ভিডিও ফুটেজ আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে ওখানে আসতে পারেন দেখার জন্য। আমাদের চ্যানেলটি হচ্ছে www.youtube.com/RJKEBRIAFM, ওখানে গিয়ে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন। আর যারা জীবন গল্প বলার জন্য যোগাযোগ করতে চান তারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904, আমি আবারও বলছি 09611904904। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, ছোট্ট একটা বিরতি।
শুনছেন আর জি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
শুনছেন আর জি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। আমি কথনাবাড়ি আমার যিনি গেস্ট রয়েছেন তার কাছে ফিরছি। সুলতানা, যেখানটা আমরা ছিলাম,
তো এখানে যাওয়ার পরে ওনারা হয়তো ওনাকে একটা কিছু বোঝায় যে ওকে তো আমরা এখন বাড়িতে উঠাচ্ছি না, মেনে নিচ্ছি না, যখন ওর বাচ্চা হবে তাহলে বাচ্চা স্বীকৃতি দেবে, তো ওনাকে বাধ্য হয়ে আমাদেরকে মেনে নিতে হবে, তো বাচ্চাটা নষ্ট করে ফেলো।
সেটা কে বলে?
আমার ভাসুর, আমার শ্বশুরকে শিখাই দেয়। তো আমার শ্বশুর মানে আগের দিন যায়, কোনো সময় সিলেটে গেলে মানে 5-6 দিন, 10 দিন, 15 দিন এরকম থাকে, সে আগের দিন যায় পরের দিনই চলে আসে। পরের দিনে বিকাল টাইমে আসরের নামাজ পড়ে আমি পরে উঠি, তখন আমার বাবু ডেলিভারির তারিখ পড়ে গেছে, এপ্রিলের 10 তারিখে হবে, আর ওনারা 3 তারিখে আসে সিলেট থেকে, উনি আর আমার ছোট দেবর। ছোটটা একটু মেন্টাল টাইপের, তোকে যে যেটা বুঝায় ওইটাই বুঝি, ওরা 500 টাকা হাতে দিয়ে বলবেন, যাওয়ার একটা লাথি দেয় তাই করবে, তোকে যা শিখাইছে তো ওইরকম শিখাইছে আসছে, মানে ওদের প্ল্যান করা ওইটা আর কি, মানে পরে বুঝতে পারছি, তখন তার কিছু বুঝে নাই, আমার ভিতরে তো এত কিছু ছিল না। তখন বাবু 10 তারিখে হবে, তো আমি শুক্রবার দিন ডাক্তার দেখাই আসি, আসার পরে ওরা শনিবার দিন বিকালবেলা আসে, তো যে ডাক্তার দেখায় উনি বলছে না বাচ্চা পজিশন ভালো আছে, নর্মাল ডেলিভারি হবে, টেনশন করে না, ওকে বলছে, আমাকে বলছে, তাহলে বাসায় চলে আসি। তো শনিবার দিন এরকম আসরের নামাজ পড়ে আমি আসছি ঘরে, দেখি তখন আসছে আমার শ্বশুর। তো আসার পরে আমার যতটুকু করার, সালাম টালাম করছি, এটা করছি, কিন্তু ওনার মানে দেখি যে সালাম করতেছে, উনি মুখটা কেমন জানি রাখছে, করে রাখছে। তো আমাকে বলছে তুমি আমাকে সালাম করো না, আমাকে আব্বা কেন এই কথা বললেন কেন, তো বলে আপনি কিছু করে না, উনি খাটের নিচে পাটা এইভাবে ঢুকাই ফেলছে, আমি পাটা টেনে নিয়ে আসছি, আইনা সালাম করছি, পরে রান্না বান্না করে খাইতে দিচ্ছি। সকালবেলা কোনো কথাবার্তা নেই, সকালবেলা উঠেই আমার ছোট দেওয়ারটা আমার হাজবেন্ডকে বকা দিচ্ছে, মানে ঝগড়া করার ফন্দি খুঁজতে আছে আর কি, আমি কি বলবে, আমি তখন রুটি বানাইতেছি, তো বকা বকি করছে, তো আমার হাজবেন্ড যাইয়া বলতেছে যে কি হয়েছে তোমার বকা দেশ কেন, তাই বলছে তো দুই ভাই তার কথা হবে, তো যেহেতু আমার শ্বশুর মধ্যস্থ ছিল, আমার তো এখানে যাওয়ার তখন উনি তো ফিরাই দিতে পারে, তখন থেকে দুই ভাই তার কথা হবে, আমার শ্বশুর আমার হাজবেন্ডকে বকা দিচ্ছে, তুমি এরকম বিয়ে করছো দেখে আজকে আমি বাড়িতে যেতে পারি না। তখন আশেপাশের লোক যেমন বলছে তোমরা খালি ওকে দোষারোপ করো, ওকে কোনো বাজে রাস্তার মেয়েকে বিয়ে করছে না কি, তো তোমরা এমন ভাবে ওরা বকাবকি করো সবসময়, এটা কেমন ধরনের কথা। তো আশেপাশের লোকজন এইভাবে বলছে, বলার পর ও দেখে তরকাতরি করতেছে, এরপর যায় আমি গেছি রুটি বানানো রেখে, আমি গেছি যে আমার হাজবেন্ডকে টান দিয়ে ঘর থেকে বের করে দিছি, দেওয়ার পরে যে ও আগে বেরোয় আসছে, আর আমার তখন বেনি করা ছিল এটুক, আর আমার দেওয়াটা কি করলো, বেনি ধরে আমাকে বিছনায় ফেলে মারা শুরু করলো, যেন আমাকে দুইটা পেটের মধ্যে কিল দিল। তখন আমার 4 তারিখ ডেলিভারি তারিখে, মানে 6 দিন আগে আমার পেটে যখন কিল দিল দুইটা, তখন আমি চিৎকার দিয়ে উঠছি, ধর ও দৌড়াইয়া গেছে, দৌড়ে যাইতে আমার শ্বশুর একটা কাঠের টুকরা ছিল লম্বা, ওইটাতে আমার হাজবেন্ডের মাথায় বাড়ি দেয়, তো বাড়ি দেওয়ার পর ও একটু মানে মাথা ঘুরতে, মানে তখন আমি নিচে, আমার উপর আমার দেওয়ার আমাকে কিল দিতেছে, তার উপরে আমার দেওয়ার উপর আমার হাজবেন্ডকে ধাক্কা দিয়ে আমার শ্বশুর ফালাইছে, আবার আমার শ্বশুর ও আমার হাজবেন্ডকে মারতেছে, আমার দেওয়ার আমারে মারতেছে, মানে আমি নিচে আমার উপরে 3টা মানুষ,
ভয়ানক বাজে অবস্থা।
তখন আমি মানে আমার মানে দম আটকে যাচ্ছে ওইরকম অবস্থা, মানে তখন আমি নড়াচড়া করতে পারি, যেহেতু আমি ওইরকম একটা অবস্থাতে, হাজবেন্ড অনেক ইয়া করলো যে বাপ কিভাবে গায়ে হাত তুলবে, তখন আমার চিৎকার শুনে সবাই কেতেছে, ইয়া করতেছে পাশের উপর, ভাবিও কেতেছে, এরা আমি তোর বাপরে ধাক্কা দেয় সরা, তখন বাধ্য হয়ে আমার শ্বশুর একটা আসান মারছে, যেহেতু উপযুক্ত একটা ছেলে, বাপকে বয়স্ক, উনি তখন 80-এর মতো বয়স, ওনার ওনাকে ধাক্কা দেবার তো উনি ইয়ে হবে, ও আস্তে করে ধাক্কা দেয় সরাই, ও ধাক্কা দেয় সরাই, তো ওইটা ওর অপরাধ হয়ে গেছে, উনি বটি দিয়ে ওকে একটা কূপ মারছে, মানে ওরা সব রেডি করে রাখতো মারামারি করার জন্য।
আমরা সব আপনার শ্বশুর বাড়িতে হচ্ছে?
হ্যাঁ, আমার শ্বশুর যেখানে চাকরি করে সেখানে, বাড়িতে তো আমরা এখন পর্যন্ত
কোয়ার্টারে,
হ্যাঁ কোয়ার্টারে, কোয়ার্টার না, তখন আমার বলতে উনি চাকরি ছেড়ে দিচ্ছে, অন্য বাসাতে ভাড়া থাকে তখন।
আচ্ছা আচ্ছা,
তারপরে এরকম হইলো, তারপরে ওকে যখন বটি দেখো, তো ওর রক্ত দেখে আমার মানে ও গেছে যে মানে দরজার সামনে মারামারি হচ্ছে, আমাকে বলতেছে তুমি খাটের উপর ওইটা দাঁড়াই থাকো, তুমি ভিতরে আইছো না, তোমার সব প্রবলেম হবে, আর আমি রুম থেকে বের হয়ে আসতে পারতেছি না, আমি খাটের উপর, আমার শ্বশুর রাগে খাটের উপর ওইটা আমার গলা চেপে ধরে মানে শুধু লাথি দিছে পেটের মধ্যে, পেটের মধ্যে চার পাঁচটা লাথি দিছে, মানে আমি মনে করতেছি মানে তখন মরে যাব এরকম। হয়তো আল্লাহ হয়তো চাইছিল আমি বেঁচে থাকি। তারপরে লাথি দেওয়ার পরে আমার বাচ্চাটা এই সাইড থেকে এই পাশ হয়ে গেল, বাচ্চার পজিশন নষ্ট, পাঁচটা লাথি দাঁড়ানো অবস্থায়। পরে যখন আমার লাস্টে যখন দম যখন আটকে যাচ্ছে, তখন আমি ওনাকে লাস্টে একটা খামচি দিই। খামচি দেওয়ার পরে উনি আমাকে ছাড়ে, কিন্তু ততক্ষণ আমি সেন্সলেস হয়ে গেছি। পরে যাই তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ওরা মানে ব্যাগটা গুছিয়ে রাখে, আমাকে এইভাবে মাই দেয়, ওরা ডাইরেক্ট মোটরসাইকেল উঠে সিলেট চলে যায়। আমাকে তখন হসপিটালে নিয়ে যাওয়া হয়। যে ডাক্তারের কাছে আমি ট্রিটমেন্ট করতাম শুক্রবারে দেখে দিল, ওই ডাক্তার ধরতেছে না, কারণ আমি কিছু করতাম না। বাচ্চার পজিশন নষ্ট হয়ে গেছে, পুরো পেট খালি হয়ে গেছে, আমি উঠে বসতে পারতেছি না, কিছু করতে পারতেছি না, এত খারাপ অবস্থা, সিজার করাও। তখন আমি বলতেছি যে আমার বাচ্চা নেই, আমি সিজার করে কি করবো, কার জন্য বেঁচে থাকবো, সে তো বাচ্চাই নেই, আমি কি করবো বেঁচে থেকে। তারপরে আমি সিজার আর করলাম না। তখন আমরা বাড়িতে খবর যাই, তারপরে আমার চাচা যেখানে থাকে থানাতে, ওই থানা থেকে উনি তিনবার আসে আমার কাছে মোটরসাইকেল দিয়ে, আসে বলে তুই মামলা করছি, জেলের বাদ কেমন খাবে তুই দেখবি, তুই মামলা করছি, জিডি করতা না, বাকিটা আমি দেখে
নিই।
আর ও শুধু আমার হাজবেন্ড শুধু একবার আমাকে হাতে দিয়ে রাখলে বলছে দেখো আমার বাবুরা উনি তার নিজে ইচ্ছা করে আমার বড় ভাই যা শিখাইছেন তাই করছে, অর্থাৎ সব সাধারণ নাটক, তুমি মামলা করে না, ওনার ওনার ফল উনি পাবে, আল্লাহ তো ওনাকে এরকমটা শাস্তি দিবেন। ও খুব কান্নাকাটি করলো, ওর এই কথা শুনে আমি আর কিছু করি না, আমি ওর সাথে থাকবো, আমি মামলা করে আমি কই যাবো, জলে থেকে তো কুমিরের সাথে বাস করে বাঁচা যায় না, ওরা তখন আমার কাছে কুমিরই মনে হয়েছে আমাকে। তো আমি এরপর মামলা করি নাই, সেই বাচ্চা আমার এক মাস পরে হইল, সিজার করি নাই। ওইভাবে আমি নড়াচড়া করতে মানে কেউ উঠাইয়া দেয় বসাইয়া দেয়, বা শুইতে গেলে কেউ শুয়াইয়া দিতে হয়, ওইরকম ভাবে 25 মে আমার ওই ছেলেটা হইল। ছেলেটা মারা গেল পরে।
হয়ে কি মারা গেল নাকি পেটের ভিতরে মারা ছিল?
পেটের ভিতরে মারা গেছে, বাচ্চা নড়াচড়া কিছু ছিল না, আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছিল। তখন এতটাই খারাপ পজিশন ছিল আমার, মানে আবার আমি কি করবো, মানে তখন মনে যে মানুষ মানে ভাবতো আমার জীবনে খারাপ কিছু হবে, কিন্তু ততটা খারাপ কিছু হবে তখন তখনও বুঝি নাই। বাচ্চাটা হইল আর 4-5 দিন আগে আমার শ্বশুর, মানে তখনও হয়নি আমার ছেলে, আমার শ্বশুর বাড়ির থেকে আবার আসে, আসার পরে সবাই ধরেও ডাকে যে আপনি এরকম একটা কাজ কিভাবে করলেন, কিছু বলেন, চুপচাপ ছিল। তারপর আমার ছেলেটা যেদিন হয় আমি ব্যথায় চিৎকার আসরে নামাজ পড়ছি, এরকম টাইমে আসলে আমার পরে মানে বাইরে থেকে মানে হাঁটতেছি, হাঁটা অবস্থায় আমি তখন পরে যাই বাইরে, মানে তখন যে ঘরে আসবো ওই শক্তিটা আমার ছিল না। আসার পরে রাত 9:45 আমার ছেলেটা হয়, ওকে মাটি দেওয়া হয়, মারাই যায়। তারপরে পেটেই মারা হয়েছিল, তখন মানে খুব কষ্ট হয়েছিল আমার তখন, কিন্তু আমার তখন ওই কষ্ট থেকে বেশি কষ্টটা ছিল তখন, আমি যখন ব্যথা এই রুমে চিৎকার করবো ওই রুমে, আমার শ্বশুর খাওয়ার জন্য এতটা পাগল ছিল, আশেপাশে যত লোক ছিল মানে সবাই আমাকে ওই এলাকার সবাই আমাকে ভালোবাসতো, মানে আমার ব্যথা এত কষ্ট দেখে মানে কেউ আর ঘরে থাকে নাই।
আপনাকে ডাক্তারের কাছে নেয়নি?
না, ডাক্তারের কাছে নিতে চাইছিল, তবে সবাই ভাবছে যে ডাক্তার মানে ধরে না, এখানে যে প্রাইভেট ক্লিনিক সরকারি হসপিটাল আছে উনি ডাক্তার ধরে না, বলে যে সিজার করা লাগবে, আমি ধরে কি, আমি কি বিপদে পড়বো, ধরে আমি কি মামলা খাবো, আমরা সিলেট নিয়ে যান সিজার করার নিয়ে। আর উনি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, মানে আমার ব্যথার থেকে সেই কষ্টটা বেশি ছিল, তুমি এত বড় একটা জঘন্য কাজ করলো, তারপর তোমার একটু মানে অনুতপ্ত না যে তুমি মেয়েটার নিজেরও তো মেয়ে আছে উনার, কিন্তু উনি একটু অনুতপ্ত মানে নেই যে আমি যে ব্যথা এরম চিৎকার উনি খাওয়ার জন্য এতটা পাগল হয়েছে। তারপর এইভাবে আমার ছেলেটা হলো। তারপরে মাটি দিবে তো ওনাকে ডাকতেছে সবাই যে চাচা আসেন মাটি দিবেন, না নাতিকে আমার কোনো নাতিটা দিনে আমি মাটি মাটি দিব না, আর আমার হাজবেন্ড কান্না করতেছে, আর আমি হওয়ার পরই সেন্সলেস হয়ে পড়ে গেছি, আমি আমার ছেলেটাকে দেখতে পাইনি, যখন উঠছি তখন এক নজর একজনে দেখাইছে, দেখানোর পরে আমি আবার সেন্সলেস হয়ে যাই। তারপরে আমার হাজবেন্ড খুব কান্না করতেছে সবাই নিয়ে, তারপরে 10:30 দিকে মাটি মুটি দিল। তারপরে সেখানে আরো 2 মাস ছিলাম, আমাদেরকে আলাদা করে দিল 3 দিনের দিন, আমার বাচ্চা হওয়ার ওই ছেলে হওয়ার 3 দিন পরে আমাকে আলাদা করে দেওয়া হলো, তোমরা তোমরা মতো চলো। তা 2-3 মাস পরে আমার একটা ব্যথা উঠলো, ডাইনসাইড অ্যাপেন্ডিসাইটের ব্যথা, তখন ও বলল যে আব্বা হ্যাপির তো অনেক অসুখ, তো কিছু টাকা টোকা দাও, আমার কাছে কিছু আছে তুমি কিছু দাও, তাহলে হ্যাপির অপারেশন হয়ে যাবে, অ্যাপেন্ডিসাইটের ব্যথা 24 ঘন্টাতে অপারেশন না করলে মারা যাবে। তবে তো সে ওর বাপের বাড়ি থেকে টাকা আনো, তার মধ্যে অনেক আমাকে আমার শ্বশুর আমার বলতো আমার বাবার বাড়ি থেকে টাকা আনতে পারো, আমাকে কেন আমার বাবার বাড়ি থেকে টাকা আনবো, আমার বাপের বাড়ির সাথে আমার সম্পর্ক আছে, আমার বাবার বাড়ি থেকে টাকা আনে তো আপনার ছেলেকে আমি এখানে নিয়ে আমার বাবা মা দেখতো, আমি আপনাদের এখানে একবারে চলে আসছি সবকিছু ত্যাগ করে, আপনার কোন ইয়াতে আমাকে বাবার বাড়ি থেকে টাকা আনতে বলেন, আমি কেন আমার বাবার বাড়ি থেকে টাকা আনবো, সেসব বলতো। তারপর আমার অ্যাপেন্ডিসাইটের ব্যথা, একটা টাকাও দেয়নি, আমি ব্যথা রাত থেকে চিৎকার করতেছি 12:00 বাজে পরের দিন। তারপরে ওখানে মসজিদ ছিল, মসজিদের হুজুর ছিলেন, হুজুর জিজ্ঞেস করলো রামিম কি হয়েছে, তো বলে হুজুর আমার ওয়াইফের খুব ব্যথা, ওই অ্যাপেন্ডিসের ব্যথা, আমার অপারেশন করা লাগবে, ডাক্তার বলছে সিলেট নিয়ে, আমার কাছে টাকা নেই, কিভাবে নিয়ে যাবো। তো হুজুর বললো আসো আমার সাথে। তো হুজুরা মসজিদ থেকে 5,000 টাকা দেয়, আর ওর কাছে ছিল 2,000-3,000 মতো, ওইটা দিয়ে আমাকে সিলেট উসমানিতে নিয়ে আসে অ্যাপেন্ডিসের অপারেশন করে। ওনারা কেউ সাথেও আসে নাই, কিন্তু আমার শাশুড়ি পর্যন্ত সাথে আসে নাই, ওনাদের ইচ্ছা আমি মরেই যাই, মরে গেলে ওরা বাঁচে। তো আসে নাই, আমার হাজবেন্ড একাই নিয়ে আসলো, ওর ফ্রেন্ডরা ছিল, ওরা সবাই মিলে অ্যাপেন্ডিসের অপারেশনটা করলাম। করে 3 দিনের দিন বাসায় নিয়ে গেল, বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে 10-15 দিন পরে আমি আবার ঢাকা চলে আসি। আমাকে কেউ দেখাশোনা করে না, কিছু করে না, কি করবো আমি এখানে থাকে। শীতের দিন ছিল, তখন ঘাও শুকায় নাই তেমন একটা, ওই অবস্থায় 10 দিন পরে আবার ঢাকা চলে আসি। এসে আবার চাকরি নেই। তো এভাবে 2 বছর আড়াই বছর পার হলো। 2 বছর আড়াই বছর আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না, তার মধ্যে ওই যে ওই ইঞ্জুরিটা থেকে বাচ্চা কাচ্চা হয়, তখন ডাক্তার বলে যে আপনি আগে যে একটা ইয়া খাইছেন ওইটার জন্য ওই সমস্যাটা হচ্ছে, হয়তো আপনার বাচ্চা হইতে পারে না হইতে পারে, ওই রকম একটা ইয়া। তো ও খুব মানসিক ভাবে খুব ভেঙে পড়ে। আমার একটা কষ্ট যে সবকিছু ছেড়ে আসলাম, বাচ্চা কাছে হবে না, কারণ ও দেখতো সবসময় খুব মুখ গুমরা করে থাকতো, ঘরে আসলে ও মাঝে মাঝে বলতো আমার কিছু ভালো লাগে না মানুষের ঘরে বাচ্চা কাছে আছে, আমাদের ঘরে এইভাবে নেই। তখন খুব কষ্ট লাগতো এইসব শুনলে। তখন একদিন আমি বলি দেখো, আমার খুব কষ্ট হয়েছিল সেই জিনিসটা ইয়া করতে, তারপরে আমি বলছি দেখো তোমার তো বাচ্চা শখ, মানে বিয়ে তো মানুষ অনেকে করে, তুমি একটা বিয়ে করো, আমি তুমি একটা বিয়ে করো, একটা বাচ্চা কাছে হোক, তোমার বাচ্চা কাছে শখ, আমারও বাচ্চা কাছে একটা বিয়ে করো তুমি। তখন সে না করে যে আমি বিয়ে করবো না, তুমি এত কিছু করছো আমার জন্য, এত কিছু ছেড়ে চলে আসছো, আমি বিয়ে করবো না, একটা বাচ্চা থেকে পালক নিয়ে আসি, ও এটা বললো। তো এরকম কথা হলো, তখন ওর আর আমার শ্বশুর আবার ফোন দেওয়ার মধ্যে বলে যে ওর বাচ্চা কাছে হয় না, ওকে ছেড়ে দে তুই, তোর কি ভবিষ্যৎ নাই, বাচ্চা কাছে ছাড়া তুই কি সারা দিবেন, এইভাবে থাকবি, তোকে আমরা আবার বিয়ে করবো। স্বামী বলছে তুই বাড়ি চলে, ওকে ডিভোর্স দিয়া। তার 2-3 মাস পরে ও একদিন বলতেছে আমাকে, বড় ভাই দেখো এইভাবে আমার বাড়ি যেতে কয়, আমাকে চলে যাও, কি বলবো আর, আমাকে ঠিক আছে চলে যাও, আমি তো না করতে যাবো না। পরে এইভাবে হইল, তখন 2.5 বছর পরে আমার ওই এখন যে ছেলে ওই ছেলে পেটে আসে। তখন 5 মাসের সময় আমার শ্বশুর ভাইতে ফোন দেয়, দিয়ে বলে যে আমার হাজবেন্ড বলে যে সুলতানের বাচ্চা হবে। তখন আমার শ্বশুর বলে যে ওখান থেকে কি করবো, এখানে নিয়ে আসো। তখন আমার হাজবেন্ড বলে হ্যাঁ এখানে নিয়ে আসো, তোমরা আবার লাইট থেকে মাইরা ফেলাও, এখানে থাকলে আমার বউকে আমি যতটুকু পারবো এতটুকু পার, যত বাকিটা আল্লাহর হাতে, আমি ওকে নিয়ে আসবো না, ও সব সব এই কথাটা বলে দেয়। তো এখানে এখন আমি বাচ্চা পেটে নিয়ে ডিউটি করি, 9 মাস পর্যন্ত ডিউটি করি, 6 তলায় ওটা ডিউটি করি, কাজকাম করি, সব কাজ আমার আমাকে করতে হয়েছে। ও কোনো কাজ করতো না, কিছুই করতো না, ওখানে চাকরি করতো, ঘরে আসতো, শুয়ে থাকতো, টিভি দেখতো, ওইটুকু আর কাজ ছিল। যখন আমি 9 মাসের সময় ছুটিতে আসি, তো একদিন আমি পরে যাই এরকম মাথা ঘুরাই ঘুরে মাঝাতে আর পায়ে ব্যথা পাই, তখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তো ডাক্তার বলে যে বাচ্চা ভালো আছে কিন্তু মা অসুস্থ হয়ে পড়ছে, এই সাইডে ব্যথা পাইছে, আপনার সিজার করাই ফেলেন, যেহেতু 9 মাস কতদিন হয়েছে তো আপনার সিজার করাইতে পারেন। তো প্রস্তুতি নিয়ে সিজার করানো, কিন্তু তখন ইয়া হয় যে সিজার করাবে পাশে থাকবে কে, তো 3-4 দিনের জন্য তো একটা লোক দরকার, তখন থাকবে কে। তো যে মেয়েটাকে আমি চাকরি দিই, ওর নাম স্মৃতি, তো বলে সুলতানাপা টেনশন করো না আমি থাকবো। তো আমি তো ওকে বোনের মতোই দেখতাম, ও আমাকে বড় বোনের মতোই দেখতো, তো আমি বলছি ঠিক আছে। কিন্তু আমি যখন মানে একটা বুঝতে পারতাম না, ওর ভিতরে এমন কিছু ছিল, আমার স্বামীর প্রতি একটু আসক্ত ছিল, সেটা আমার হাজবেন্ডও তখন জানতো না। তো তার মধ্যে একটা ঘটনা ঘটছিল, ওর আবার একটা ছেলের সাথে এফিয়ার ছিল। তো ওই ছেলেটা একদিন আমাদের বাসায় আসতো, তো ওই ছেলেটা এই জিনিসটা পছন্দ করতো না, ও ভাবতো যে ওর সাথে মনে হয় কোনো রিলেশন আছে। তো একদিন রাস্তাতে স্মৃতিকে পাই, ওই ছেলেটা একটা থাপ্পড় দেয় ওকে যে তুই কই গেছিলি, তো বলে আমি সুলতানা পর্বে শিখে দিলাম, করতে আমার সাথে ধরে এফিয়ার আছে, চকরাচকরি করতে ও আবার ওকে আমাদের বাসায় নিয়ে আসে। তো ওই ছেলেটা বাসায় এসে মানে আমি তখন বাসায় তো ছুটি দিই, তখন আমার সামনে এসে আমার হাজবেন্ডের নামে এসব বলতেছে, সাহেব আমি তো ওয়াইফ, আমি তো আমার হাজবেন্ডের দুষ্টা মেনে নিব না, আমি তখন জানতাম না যে ওদের মধ্যে এমন কিছু আছে, আর আমি খুব বিশ্বাস করতাম। তারপরে ওই যখন ওই ছেলেটাকে বাসায় নিয়ে আসলো, ছেলেটা এসে বলতেছে যে আপনার স্বামী ওর সাথে কথা বলে 64টা এসএমএস আছে ওর মোবাইলে, এমন এমন এসএমএস দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। তো আমার সামনে আমার স্বামীকে আরেকজন অপমান করবো, ওটা তো আমি মেনে নিতে পারি না। আমি বলছি আমার স্বামী যদি কিছু করে থাকে সেটা আমি আমার স্বামীর সাথে বুঝবো, আপনি আমার বাসায় এসে আমার স্বামীকে অপমান করবেন এটা কেমন কথা, আপনার বাসা থেকে বের হয়ে যান। তখন ও বলে জানেন আমি কি, আমি ডিফেন্সের লোক, আপনি যে লোকই হন আপনার জায়গাতে আপনি ঠিক আছেন, এটা আমার ঘর, এখানে আমি রুম ভাড়া দিয়ে থাকি, সেখানে আমারই বিয়া বেশি, আপনি আমার রুম থেকে বাইর হন। ও চলে গেছে, তখন আমি ওর সাথে মানে ঝগড়া করি সব, তুমি কেন ওর সাথে এসএমএস এ কথা বলবা কি জন্য, ওই সামনে আমাদের দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়। তারপরে 7 দিন পরে আমার সিজার হয় শুক্রবারে, সিজার করে সকালবেলা 12টা বাজে, সিজার করে দুপুর 12টায়। পরে অবজারভেশন রুমে যখন আমাকে দেওয়ার পরে রাত্রেবেলা আমি উঠি, মানে ওকে আনে কিন্তু আমাকে দেখাশোনা করার জন্য। তো কেবিনটা ভালো একটু বড় ছিল, 2টা বেড ছিল, একটা বেডে আমি আমার ছেলেকে নিয়ে শুয়ে আছি, আর আমার মাথার পাশে চেয়ারে আমার হাজবেন্ড বসা ছিল। রাতে যখন 12টা 1টা বাজে তখন আমার খুব পানি পিপাসা পায়, আমি পানির জন্য ইয়া করছি। তখন প্রথম দিন ছিল তো আমি নিজে উঠে বসতে পারি না, আমি মানে চিল্লাইতেছি ওদেরকে ডাকতেছি আর কেউ শুনে না, আস্তে আস্তে উঠে বসছি। বসে দেখি দেওয়ার দুইজন আমার দেখাশোনা বা দেওয়ার দুইজন এক খাটে শুয়ে আছে। মানে সেই জিনিসটা দেখার পরে যে আমি তখন কি করব, মানে তখন মানে ওই যে ওই ছেলে যে যাবই লাগেছে, তখন তো মনে হচ্ছে আসলে ওইগুলাই মানে সত্যি। চুপ করেছিলাম, কি বলবো তো সেখানে কিছুটা বলে চুপ করেছিলাম। পরে মনে ডাকাডাকি করার পরে ওরা উঠলো, আমার হাজবেন্ড উঠলো। উঠলো পরে আমি কইলাম তোমরা কি এখানে ড্রামা করার জন্য আসতো না আমাকে কেয়ার করার জন্য আসতো? ও কয় শীতের দিন কি করবো এখানে শীতে দুঃখ। আমি কই তুমি তো এই পাশে ঘুমাইতে পারো, চেয়ারে ঘুমাইতে পারো, আর তোমার ওয়াইফ অসুস্থ, তোমার ঘুম আসে কিভাবে চোখে? একটা রাত ঘুমাই না ঘুমাইলে কি হয়? আমি তো কত রাত তোমার জন্য জায়গায় বসেছিলাম, তোমার জন্য কত কষ্ট, আজকে একটা রাত তুমি থাকতে পারো না, কি আমার মুহে পড়ছো? মানে এইটুকু আমি বলছি শুধু। বলার পরে ও চুপ করেছিল। পরে আমি পানিটা নিয়ে খাইলাম। ও মেয়েটা যখন বাসায় আসতো রান্না টান্না করতে, ও আমাকে ওইখানে একা রেখে ও চলে আসতো বাসায় ওর মেয়েটার সাথে। তখন কিছু কিছু জিনিস দেখলাম, দেখার পরে বুঝতে পারলাম যে ও অন্য কোনো দিকে চলে যাচ্ছে। তারপর আস্তে আস্তে বুঝতে পারার পরে 4 দিনের দিন সিজার করে বাসায় আসলাম। আসার পরে একদিন ও করলো কি, 4 দিন দিনে বাসায় আসলাম, আমাকে বাসায় দিয়ে একটু বাইরে গেল ওষুধ আনার জন্য। ওষুধ আনতে বাসায় গেল, তখন আমার ছেলের অনেক কিছু কিনা হয়েছিল কিন্তু মশারিটা কেনা হয়নি, ছোট একটা মশারি। তো স্মৃতি বলতেছে যে সুলতান আপা টাকা দাও আমি মশারি কিনে নিয়ে আসি। ও আমাদের বাসাটা ছিল 11 নম্বর তারা মসজিদের এখানে, এখান থেকে বাজারে গেল মশারিটা আনতে। আমি ওকে 200 টাকা দিলাম, মশারি আনতে গেল। ওর মধ্যে আমার হাজবেন্ড ফোন দিছে, দেয়া মানে আমাকে আমি কি করছি সেটা জিজ্ঞাসা করল স্মৃতি কই। তাই আমি বললাম ও একটু নিচে গেছে, কি জানো আমাকে মশারি আনতে। আমার কাছে তোর কত বড় সাহস, তুই ওকে পারিস মশারি আনতে, ওই 11 নম্বরের পোলাপান কি খারাপ, ওকে টিস করবে না? তখন আমি বলছি ওকে আজকে নিচে পারে তো তোমার এত ইয়াতে বাড়ছে। তা আমি যখন 8-9 মাসের পেট নিতাম, মাছ বাজারে মাছ কিনতে যাইতাম তরকারি, তখন তো ছেলেরা আমাকে টিটকারি মারতো অনেক লোকজন মতো, আপনাকে কেউ নেই এই অবস্থায় আপনি বাজার করতেন, তখন কি তোমার একটু আজকে তোমার ইমোশনে এত লাগলো এটা কেন? তখন খুব রাগারাগি করে আমার সাথে রাগে ফোনটা রেখে দেয়। পরে বাসায় আসে, আসে পরে ওকে বাসায় রেখে দিয়ে আসে স্মৃতিকে, বাসায় রেখে দিয়ে আসে। ওইরকম কিছুদিন গেল, 1 মাস গেল, 1 মাস 15 দিন আমার ছেলের বয়স তখন। আমাকে প্রচুর কাজ করতে হইতো, কোনো কাজ করতো না, অফিস থেকে 5টায় ছুটি দিত ওকে স্যারেরা, 2 ঘন্টা ওভারটাইমে দিয়ে দিত। সবাই ভাবতো সুলতানার কেউ নেই বাসায়, কে কি করবে, তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাও, সুলতানাকে একটু হেল্প করবা। আর আমি সারাদিন না খাই থাকতাম, সিজার করছি ওষুধ কি খাবো, সারাদিন না খাই এত কাজ করতে হইতো। আমার বাসায় 2টা ছেলে থাকতো, মিনিমাম 4 জনের রান্না বান্না করতে হইতো, ঘর মুছতে হইতো, ছেলের দেখাশোনা, ছেলের কাপড় চোপড় ধুইতে হইতো, এত কাজ করতে যে আমার মানে শীতের দিন ছিল, সিজারে ঘাটাও শুকায়নি, আমাকে ওষুধও খাওয়ায়নি। মাত্র আমি 7 দিন ওষুধ খাইছি, ওষুধও খাওয়ায়নি, মানে 3 মাস তো ওষুধই খাইতে হয় কন্টিনিউ, ভাত খাওয়া বন্ধ, ওষুধ খাওয়া বন্ধ। তারপর এরকম করতে করতে ওকে আমি বললাম একদিন যে তুমি যে এইভাবে এরকম করতো আমি তো অসুস্থ হয়ে যাচ্ছি, দেখো আবার এই ঘাস ইনফেকশন হয়ে গেছে, আমার ওই গাতে পানি পড়তেছে। সেটা বলার পরে ও বলে আমি কি করবো, আমি তুমি তো একটু বাসায় এসে ওকে একটু ধরতে পারলো তো আমি একটু খাইতে পারি, আমি সারাদিন না খাইতে থাকে কিভাবে কি করবো?
সরি আমি ইন্টারাপ্ট করছি, আসলে খুব মনোযোগ দিয়ে শুনছি তো আপনার গল্পটা, এবং আমি জীবনে আসলে এত মানুষের গল্প শুনেছি, সো আমি গেস করতে পারি আসলে গল্পটা কোথায় গিয়ে দাঁড়াবে, যেটা অনেকেই হয়তো আমাদের রেডিও লিসনাররা পারেন না, ইভেন আমিও অনেক সময় পারি না, কারণ আমার হয়তো অনেকভাবে শোনাও থাকে না। কিন্তু আজকের এই গল্পটা আমার কেন জানি মনে হচ্ছে আমরা সবাই অনুমান করতে পারছি, আসলে কি অনুমান সত্য হবে? ছোট্ট একটা বিরতির পরই ফিরে আসবো। মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্পের যিনি গেস্ট আছে তাকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমার ইউটিউব চ্যানেলে www.youtube.com/rjkebriafm rjkebriafm চ্যানেলটিতে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ছোট্ট একটা বিরতি।
শুনছেন আরজে কেব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। লাভ, হেট, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4.
শুনছেন আর জি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
স্বাগত আর একবার প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। আমি কথা না বাড়িয়ে আমার গেস্টের কাছে আবারও ফিরছি। জি বলুন সুলতানা, তারপর কি হলো?
তারপর আমার ছেলের এক মাস 15 দিন ও এরকমই কোন বাসায় আসে না, 5টা ছুটি হয়, ওকে ছুটি নিয়ে চলে আসে, অফিস থেকে বের হয়ে বাইরে দাঁড়িয়ে থাকে যে ওই মেয়েটা কখন ছুটি হবে, ওকে নিয়ে বাসায় যাবে। তো আমি যখন ওই অফিসে চাকরি করতাম সবাই তো আমাকে এসে এটা বলতো, তো আমি তো ওর সাথে ঝগড়া করে পারতাম না, তখন কথা বলে ও উল্টা পাল্টা বলতো। সকালে ভোরবেলা ওর অফিসে 8:30 উঠেই চলে যেত, কোথায় যাও তুমি, আমি সিএনজি শিখতেছি, আমাকে এইসব বলতো, মানে একটা পর একটা মিথ্যা কথা বলতো। এরকম অনেকদিন চলে, তখন আমার ছেলের বয়স 1 মাস 15 দিন, তখন একদিন ওকে আমি শোয়া রাখছি, শোয়া রাখে আমি রান্না করতে গেছি, আমি একটু পর পর আসতাম, 2-3 মিনিট পর পর আইসা দেখতে দেখা যেতাম ও কি করে। যখন রান্নাঘর থেকে আসছি, আইসা দেখে আমার ছেলে বিছানায় নেই, কি ব্যাপার, দরজা বন্ধ সব বন্ধ, ও বিছানায় নেই কেন, ও দেখি পড়ে গেছে, খাট থেকে নড়াচড়া করে নিচে পড়ে গেছে, পরে যেয়ে মাথায় ব্যথা পাইছে। তখন আমি ওকে সাথে সাথে ফোন দিছি, জুনায়েদ তো খাট থেকে পড়ে গেছে, আমার ছেলের নাম জুনায়েদ, তো আমি জুনায়েদ তো খাট থেকে পড়ে গেছে, মাথায় ব্যথা পাইছে, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। তখন 6:00 ওকে আমি ফোন দিছি, ও কয় তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও, ওকে আমি আসতে পারবো না। আমাকে তুমি কেমন ভাব, ছেলে পড়ার পরে তুমি তো অফিস থেকে বেরোছি, তুমি কি করতে, আমি সিএনজি শিখতে আইছি, আমাকে তোমার ছেলে বউ বড় না, সিএনজি বড়, আমার সিএনজি চালানো বড়। পরে আমি আর কিছু বলি না, আমি আর ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, আমি কিভাবে একা একা ডাক্তারের কাছে নিয়ে যাবো, আমার তো তোমার 1 মাস 15 দিন, আমি তো ঘর থেকে বেরোতে পারি, পেটে ব্যথা পাই, তারপর ওই যে ইনফেকশন হয়েছে, পানি পরে এটা ঘাড় মতো হয়ে গেছে, প্রচুর ব্যথা, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যানি, ছেলেকে নিয়ে যানি। তখন রাত্রে যখন আসছে 12:00, 12:30 বাসায় আসছে, আসতে পারে মানে তর্কাতর্কি হচ্ছে, তার মধ্যে কয়েকদিন তর্কাতর্কি হইলে আমাকে তোর ভালো না লাগলে ওই যে বিষ আছে না, বিষ খেয়ে মরে যা, তুই মরলে আমিও বাঁচি, তোর জন্য আমার আমার লাইফটা হেল হয়ে গেছে,
এগুলো বলে।
হ্যাঁ আমাকে এগুলো, আমার জন্য ওর লাইফটা হেল হয়ে গেছে, আমাকে আমার জন্য তুমি কি ছাড়ছ, তোমার জন্য আমি যত কিছু স্যাক্রিফাইস করছি, তুমি আমার জন্য কি ছাড়ছ, আমার ফ্যামিলি, আমার সবকিছু, আমার পুরো জীবনটাই তো আমি নষ্ট করেছি তোমার পিছনে, আমার ছেলেটা হাতে মারা গেল তখনও তুমি চুপ করেছিলাম, তুমি একবার আমাকে কিছু বলছো, শুধু হাতে ধরে বলছো যে দেখ তোর বাপ বুড়া বয়সে জেল খাটিস না, এটুকু বলছো, আমি এটুকু চুপ ছিলাম, কিন্তু আজকে এতদিন পরে আইসা তুমি আমাকে বলো আমি সুইসাইড করে মনে যাইতে। তারপরে এই যে 15 দিনের দিন আমি তখন সেন্সলেস হয়ে পড়ে যাই হঠাৎ করে, পরে কি হয় আমি জানি না, পরে দেখে আমি আইসিউতে, সে বলিতে একটা হসপিটালে, ওইভাবে শুনতে পেলাম আমি পানির সাথে বিষ মিশালে ছিল, সেই বিষ খেয়েছি।
আচ্ছা আচ্ছা,
সেই বিষ খাওয়ার পরে এমন অবস্থা হয়েছে আবার, আমি ডাইরেক্ট কোমাতে চলে গেছি, আমার পজিশন এতটাই খারাপ ছিল, ডাক্তাররা কেউ ভাবে না যে আমি বাঁচবো, ঢাকা মেডিকেলে নিয়েছিল, ওরা একবার বিষ ওয়াশ করে দিছে, দেওয়ার পরে মানে তখন আমার কিছু হয়নি, পুরো মরার মতো, তারপরে ওরা বেবি কেয়ারে আমাকে ইয়া করছে, আইসিউতে আনছে, ডাক্তাররা প্রতিদিন একবার করে আমাকে আইসিউ থেকে বের করে দেয়, এত কন্ডিশন খারাপ আমরা রাখতে পারবো না, 1%, 2%, কোনো সময় একদম ভেন্টিলেটর মেশিন একদম সাদা হয়ে যায়, আমরা কিভাবে এই রোগে রাখবো, নিয়ে যান মাটি দিয়ে যান। ও খুব তখন কান্নাকাটি করছে, ডাক্তাররা বলছে আমাকে যে রোগ, আমি যখন কুমার থেকে ফিরে আসছি তখন বলছে আমার স্বামীটা খুব ভালো, তখন আমি মানে কিছু বলি না ওনাদের সামনে, আমি বলছি যে বাদর পড়ে সে জানে বাদরের মর্ম, বুঝে সে, আমি শুধু এইটুকুই বলছি। ও আবার ওই আইসিউতে থাকা অবস্থায় অনেক টাকা লাগে সুস্থ হইতে, ও ঘরের সব জিনিস বিক্রি করে দেয় আমাকে সুস্থ করার জন্য। আমার ছেলের বয়স তখন 1 মাস 15 দিন, ও 3 দিন ডাকে ওর কাছে, মানে ঠান্ডা দুধে ইয়াতে ওর নিউমোনিয়ার মতো হয়ে যায়, নিউমোনিয়ার ডায়রিয়া হয়ে যায়। তারপরে আমরা যে মানে আপার বাসায় থাকতাম, মানে ফ্ল্যাট নিয়ে থাকতাম, তো যে পাশের রুমে যে থাকতো উনি বলতেছে দেখ রামিম, তুই যদি ছেলেটাকে রাখোস তাহলে বাচ্চাটা মরে যাবে, তুই আমার কাছে দে বাচ্চাটা, সুলতানা সুস্থ হয়ে আস, আমি বাচ্চাটা দিয়ে দিব, সেটা বলে তো প্রথমে দিতে চায় না, তারপরে হয়তো ওই মেয়ে ওকে কিছু ফুসলাইছে, কিছু বুদ্ধি দিছে, বাচ্চাটা ওকে দিয়ে দেয়, ওই মহিলাকে দিয়ে দেয়, মহিলা থেকে 30,000 টাকা আনে, আর আমার ঘরে ফ্রিজ ছিল, সোফা ছিল, এগুলো সব বিক্রি করে।
এই 30,000 টাকা কি বাচ্চা মানে বন্ধক দিয়ে দেওয়া নাকি বাচ্চাকে ওনাকে দিয়ে দেওয়া?
ওই 30,000 টাকা মহিলার থেকে এমনি আনছে, আর বাচ্চা 30,000 টাকা আনে 3 দিনের দিন, আর বাচ্চা দিছে 4 দিন পরে।
আচ্ছা,
তো দেশে মানে ওই রকম করে চুক্তি করে দেয় না যে আমি বাচ্চার বিনিময়ে আপনার থেকে টাকা নিচ্ছি, ওই রকম কিছু না, তো ওই রকম করে 30,000 টাকা আনে, আর ঘরে কিছু জিনিস বিক্রি করে 65,000 টাকা নিয়ে আইসিউ ইয়াতে জমা দেয়। জমা দেওয়ার পরে আমি 12 দিন কুমাইছিলাম, 12 দিন পরে যখন কুমা থেকে ফিরে আসি, তখন আমার অফিস থেকে অনেক টাকা পয়সা দেয় যে হেল্প করে, যে হয়তো মেয়েটা যদি আজকে মারা যায় ছেলেটা বিয়ে করবে, আর ওর তো ইয়াগুলো জানতো সবাই, তো ও তো বিয়ে করবে স্মৃতিকে, বাচ্চাটা একদম নষ্ট হয়ে যাবে, বাচ্চাটা কি হবে, ও তো বাচ্চাটাকে নিবে না। তো সেই একবার অফিস থেকে অনেক টাকা পয়সা, আমার 2 বান্ধবী ছিল, ওরা চাকরি টাকরি ছেড়ে আমার আমার জন্য থাকে হসপিটালে, আর ওর 2-3 দিন পরে উদা হয়ে যায় নাই, এরকম করতে করতে আমি আইসিউ থেকে আসলাম 29 তারিখে, জানুয়ারি 9 তারিখে আসি আইসিউতে, নেই 29 তারিখে আইসিউ থেকে আসি, ফিরে আসার পরে যখন রুমে আসি, এসে দেখে আমার ঘরে কোনো জিনিস নেই, আমার ছেলেও নেই, তখন আমি আইসিউতে থাকা অবস্থা জানতাম না আমার ছেলে ওই মহিলার কাছে দিয়ে দিছে, তো আমি ঘরে এসে তখন আমার রুমে আমার ছেলে দেখি নাই, তখন আমি আমার ছেলে কই, তখন কয় ও বলে আমার আছে। তো ডাক্তার তখন বললে দে ও তো একবার কুমার থেকে আসতে, ওকে আর কোন মানে টেনশন বা অন্য কিছু দেওয়া ধরো, আবার যদি কুমার চলে তাহলে খুব প্রবলেম হবে, ওকে বাঁচানোটাই টাফ হয়ে যাবে। তো সেই কথা বলেন আনে আমাকে বাসায়, তো আমি বলি জুনায়েদ কই, তখন আমার মুখ দিয়ে কথা বের হইতো না, তো মানে খুব জোর করে কথা বলতে, এখন আমার কথা বলতে খুব কষ্ট হয়। তো আমি বললাম আমার ছেলে কোথায়, ও বলে আসে। তো আমি বলি এনে দাও আমার ছেলেকে, কই আসে দেখতে পারবো। তো আমার এক পর্যায়ে আমার সাথে উত্তেজিত হয়ে যায়, আজকে যদি তোমাকে আমি বাঁচাই দিই তাহলে ছেলে আমি বাঁচাইতে পারতাম না, ছেলেকে অন্য কাছে আমি তোমাকে বাঁচাইছি। আমার এটা কইল, পর আমি কইলাম আমি তো বলি নাই যে আমার ছেলেকে বিয়া করে তুমি আমাকে বাঁচাও, আমার এমন বাঁচার দরকার ছিল না, আমার ছেলে আইন না দেয় নাহলে আমার কাছে থাকার দরকার নেই। সেটা বললে অনেক তর্কাতর্কি করার পরে ও বলে ছেলে পাবো না, যে তুমি ছেলে পাও তাহলে আমাকে পাবো না, আমাকে পেলে ছেলে পাবো না।
আচ্ছা,
আমাকে এই কথা বললো। তখন আমি বলি তোকে আমার দরকার নেই, আমার ছেলে আইন না দেয়। ও বলে ছেলে আমি যাকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ ছেলে দিবে না, আমাকে দেখতে দেয় না ছেলেকে। তখন আমি এক পর্যায়ে রাগ হয়ে ওই বটি নিয়েছিলাম, আমার ছেলেও পাবো না, আমার লাইফও নষ্ট, তো আমার জীবনে কিছুই থাকবে না, তো তুই থাকবি কেন, তোকে আমি মেরে আমি জেলের ভাত খাবো, আমার এটা ভালো, আমার জেল আমার জন্য এখন ভালো, এটা তো আমার কাছে এখন জেলের থেকে খারাপ হয়ে গেছে।
তার মানে আলটিমেটলি সে আপনার ছেলেকে 30,000 টাকার বিনিময়ে দিয়ে দিয়েছে, এটাই তো কাহিনী।
ও বলে বিক্রি করছে, ও বলে বিক্রি করে নাই, আর সাথে যারা লোক ছিল ওরা বলে বিক্রি করে নাই, কিন্তু তারা পরে এমন একটা সিচুয়েশন তৈরি করে যার কাছে বাচ্চাটা দিচ্ছে তারা ওই একটা স্টাম্প তৈরি করে, তারা খুব প্রভাবশালী ছিল, একটা স্টাম্প তৈরি করে ওইটাতে লেখে 2,00,000 টাকার বিনিময়ে সে বাচ্চাটা বিক্রি করে দিচ্ছে।
এটা কি সাইন করে?
হ্যাঁ, ওকে যখন 30,000 টাকা দেয় তখন ওইটাতে সাইন করে।
আলটিমেটলি বিষয়টা সে জানতো, অফকোর্স জানতো, যেহেতু আপনাকে সে ধরনের কথা বলছে তার মানে নিশ্চয়ই সে জানতো বিষয়টা।
কিন্তু যখন স্টাম্প সই করে তখন আরো দুইজন লোক ছিল মদেরকে নিয়ে, স্টাম্প সই করে তখন ওরা দেখছে যে ওইখানে 30,000 টাকায় লেখা ছিল যে সুলতান অসুস্থ হইলে আমি পরে 30,000 টাকা দিয়ে দিব, মানে ওই রকমই লেখা ছিল। কিন্তু যখন সে আসে,
তাহলে আপনাকে এই ধরনের কথা কেন বলতে যাবে যে সে ছেলে পাইলে তুমি আমাকে পাবো না, আমি পাইলে তুমি পাবো না, তার মানে সে নিশ্চয়ই ইনফর্ম ছিল যদি কথাগুলো বলে থাকে
না। পরে যখন ও ছেলেকে দেখতে যায়, যখন পরে যখন আমি আইসিউতে থাকা অবস্থায় ছেলেকে দুইবার দেখতে যায়, তখন ওরা ওকে দেখতে দেন, ওকে বলে তুমি ছেলে বিক্রি করে দিছো, মানে ওকে ওই ধরনের ইয়া করে আর কি। সেদিন রাতে আমি ফোন দিই ওই যে লোকের কাছে, আমার বাচ্চা ছিল ওর কাছে আমি ফোন দিই, আমি বললাম যে ভাইয়া জুনায়েদ নাকি আপনার কাছে আছে, কয় আমাকে আমার ছেলেটা আমাকে দিয়ে দেন। তখন সে বলে কিসের ছেলে, ছেলে তো আমাদের, তোমার ছেলে স্বামী 2,00,000 টাকার বিনিময়ে ছেলে আমাকে দিয়ে দিছে। তো আমি কই অত টাকা আছে 30,000, তো 2,00,000 কিভাবে হলো, আমি 30,000 টাকা আপনাকে দিয়ে দিবো, আপনি আমার ছেলেকে দিয়ে দেন আমাকে। আমি সেই বললাম যেভাবে পারি আমি 30,000 টাকা আপনাকে দিয়ে দিবো, কোনো ছেলে আমি দিব না, তুমি তো মরে গেছিলে, তুমি তো কবরেই চলে গেছিলে, তো বাচ্চা চাও কেন। তখন আমি বললাম যে আমি যদি কবরেই চলে যাইতাম তো কবর থেকে উঠে এসে তুমি বাচ্চা যাই কেন, যেহেতু আমি বেঁচে আছি আমার বাচ্চা আমাকে ফিরাইয়া দেন, তখন ওরই দিবে না বাচ্চা। তারপর আমি পরের দিন আমি যাই ওদের বাসায়, যে পর আমাকে ধাক্কা দেয় বাসা থেকে বের করে দেয়, আমাকে বাচ্চাটা দেখতে দেয় না। পরে আমি এলাকার কয়েকজন লোকজন নিয়ে, ওরা আমার কন্ডিশন এত খারাপ ছিল, তারপর আমাকে নিয়ে যাই বাসায়, বলে মেয়েটা এখন যদি কোনো শট খায় মেয়েটা সত্যি মারা যাবে, আমার মুখ দিয়ে কথা বেরোইতো না, কিছু বেরোইতো না। পরে খুব কান্নাকাটি করলাম, পরে ওদের বাসায় নিয়ে যায়, উনি বাচ্চাটাকে ওই মহিলা বাচ্চাটাকে কুলে রাখে, আমি বললাম আমার বাচ্চাটা একটু কুলে দেন, আমার কুলে বাচ্চাটাকে দিল না, আমার সন্তান আমার কুলে দেন, এত খারাপ। পরে আমাকে বলে তুই তো মরে গেছিস, তো বাচ্চা দিয়ে কি করবি, তো ও তো বাচ্চা বিক্রি করে দিয়েছে। তখন আমি বলছি বাচ্চাকে ও জন্ম দিছে, বাচ্চা যদি পেটে রাখে আমি পেটে রাখছি, বাচ্চা যদি কষ্ট করে ইয়া করে চাকরি করে আমি আমি ইয়া করছি, টাকা জমে আমি সিজার করাই, সব আমার টাকা, ও বাচ্চা বিক্রি করার রায় পায় কোথা থেকে, বাচ্চার একমাত্র অধিকার এখন শুধুমাত্র আমার। তখন বলে বাচ্চা মানে দিবেই না বাচ্চা আমাকে, কারো মাধ্যমে বাচ্চা আনতে পারতেছি না, ওনাদের সাথে আমি পারতেছি না কোনোভাবে, মানে এতটাই ইয়া, ওনারা আমার ট্রেয়ার দেয় আমাকে মেরে ফেলবে এটা সেটা অনেক কিছু বলে। তখন আমাকে বলে যে এক পর্যায়ে আমাকে বলে তোর কি আছে, তুই কিভাবে বাচ্চা নিবি। তাই আমি বলছি দেখেন আমাকে খারাপ হইতে বাধ্য করে না, আমি যদি নড়চড় দেয় ভালোর জন্য দুই চারজন মানুষের আমার পিছনে দাঁড়াবে, তখন আপনার প্রবলেম হবে, আপনি হজ করে আসছেন ভালো একজন মানুষ, আপনি কেন এমন করতেছেন আমার বাচ্চাটা নিয়ে, 30,000 টাকার বিনিময়ে মেয়েছে 20,000 দিয়ে একটা বাচ্চা পায় না, আমার তো জীবনে কিছু নেই, আমার বাচ্চা যদি আপনি নিয়ে যান আমি কিনে বাঁচবো। এবার পায়ে ধরে খুব কান্নাকাটি হচ্ছে দিবেই না বাচ্চাটা। তারপরে এক পর্যায়ে এইসব কথা আমাদের ওই যে 12 নম্বরের এমপি আছেন না উইলাস মোল্লা, ওনার কাছে যায় জিনিসটা, তো উনি পরে ওখানে আওয়ামী লীগের
কাছে কিভাবে যায়,
ওই যে আওয়ামী লীগের ওয়ার্ড কমিশনার,
আপনি নিজে যান ওনার কাছে?
না ওনার কাছে আমি যাই না, ওয়ার্ড কমিশনার ওনাদের কাছে যাই। পরে ওনারা বলে তুমি তো অসুস্থ কথা বলতে পারতেছো না, তো তুমি কিছু একটা লেখা দাও আমরা ওনার কাছে নিয়ে যাই। পরে ওনার কাছে নিয়ে গেল, তো উনি বললো কাল সকাল 10টার ভিতরে আমি মেয়েটার কোলে মেয়েটার বাচ্চাটা দেখতে চাই, যে একটা মেয়ে সবকিছু ত্যাগ করে আজকে স্বামীর জন্য সে কেন বাচ্চা ছাড়া হবে, তার তো কোনো দোষ নেই। তখন 10টার ভিতরে আমি মেয়ের কোলে মেয়ের বাচ্চা দেখতে চাই, টাকা আমি দিব দরকার হইলে, তোমার বাচ্চা
এটাকে আপনার সামনাসামনি সে কথা বলেছেন, আপনি শুনেছেন?
আমি শুনেছি, আমার হাজবেন্ড গেছিল, আমার বান্ধবীরা গেছিল, তো উনি এই কথা বলছে।
আচ্ছা,
তারপর ওইখান থেকে আমার বাচ্চাটাকে নিয়ে আসা হয়। পরের দিন 10টা বাজে ওখানে বিচার বসে, ওখানে দবলক একটা স্কুল আছে, সরকারি স্কুল, সোনার বাংলা মনে সঠিক নাম মনে নেই, ওখানে বিচার বসে। তো ওই মহিলা বাচ্চাটাকে নিয়ে বাসায় বসে আছে, বাচ্চাটা নিয়ে আসতেছে না, তো আসবে না, আসবে না বাচ্চা নিয়ে। আমি তো খুব কান্নাকাটি করতেছি, ওদের পক্ষের লোক আইসে বলতেছে তুমি তো এখনো ইয়াং, তোমার তো এখনো বাচ্চা হবে, এই বাচ্চাটা দিয়ে দিলে কি হবে, তুমি তো একটা বাচ্চা নিতে পারবা। তখন আমি বলি আপনি জানেন তো আপনার কাছে 3টা বাচ্চা, আপনি একটা বাচ্চা ওনাকে দিয়ে দেন, আপনি জানেন তো মায়া হয়, আমার বাচ্চা নেই কেন, জুয়া খেলার মতো খেলা শুরু করছেন আপনারা, আমার কেউ নেই, তাই জন্য এরকম করে এখানে অনেক কথা। উনি 2টা বাজে বাচ্চাটাকে নিয়ে আসে। এখন আমি বাচ্চাটাকে নিয়ে বাসায় আসি, আসার পরে আমাকে বলে আমি তোকে কথা দিয়েছিলাম 72 ঘন্টার ভিতরে তোর বাচ্চা তোর কোলে ফিরাই দিব, কিন্তু তুই আমাকে পাবি না। তখন আমি আমি আগে বলছি ঠিক আছে তোমাকে আমার দরকার নেই, তুমি যেসব ঘটনা করছো একটা মেয়ের জন্য আমার সাথে, তোমার চলে যেতে হলে তুমি চলে যাও। তো এক পর্যায়ে বাসা থেকে চলে যায়, চলে যায়, 3 দিন পরে বাসায় আসে। আসে তো আমার আমার অফিসের স্যারদেরকে নিয়ে বাসায় আসে, আমি ওকে বাসায় ঢুকতে দিব না, কেজি গেট বন্ধ করে দিছি।
ইন দ্য মিনটাইম এই যে এত বছর চলে গেল আপনার জীবনে, বাড়ির সঙ্গে যোগাযোগ হতো, বাড়িতে গেছেন, মার সঙ্গে সামনাসামনি দাঁড়িয়েছেন, দেখা করেছেন?
8 বছর এখন পর্যন্ত আমার মায়ের সাথে একবার আমার দেখা হলো, আমাকে একবার আমার মায়ের সাথে দেখা করতে দেয় না, কারোর সাথে কথা বলতে দেয় না।
আমি পুরো স্টোরিটাই শুনি আপনার কাছ থেকে। এরপরে কি হলো? কেচি গেটের
পরে আমি কেচি গেটটা বন্ধ করে দিলাম, পরে স্যাররা এসে একবার আমাকে বললো যে সুলতারা গেটটা খুলো, আমরা আসছি কথা বলবো। ও স্যারদেরকে বুঝায় যে স্যার ও আইসিউ তে থাকা অবস্থা অনেক টাকা ঋণ হয়েছে, এখন এত টাকা আমি ঋণ কিভাবে দেবো, চাকরি করে তো আমার একার পক্ষে ঋণ দেওয়া সম্ভব না। ওকে বলেন আমার বড় ভাই বলছে ও যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে আমি বড় ভাইয়ের কাছ থেকে ওর ডিভোর্সের কাগজ দেখায় বলবো, ওর সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে, ওইখান থেকে আমি কিছু হেল্প পাবো, টাকা পয়সা না ঋণ টিন দিয়ে আমি আবার ওকে বিয়ে করে ওর সাথে আবার সংসার করবো। ওইটা আমার স্যারদেরকে বুঝায়, তাই বলতে আমি ডিভোর্সের কাগজ সই দিব না। তো কোনোভাবে রাজি করাইতে পারলো না আমাকে, স্যাররা চলে গেল। ও 2 দিন পরে আবার আসে, 2 দিন তার বাসায় আসে না, 2 দিন পরে আবার আসে, আইসা একদিন সন্ধ্যার সময় এসে বলে গেটটা খুলো। তো আমি গেট খুললাম, আচ্ছা খুব ভালো বিহেভ করলো আমার সাথে, যে আমি যা করছি ভুল করছি, আমাকে তুমি মাফ করে দাও, মানুষ মাত্রত্বে ভুল করে এটা সেটা, আমাকে তোমার বলে তুমি ভুল ভুল বলো, তো এগুলো ভুল না।
ওকে প্রিয় শ্রোতা, আমরা গল্পের একেবারে শেষ ভাগে চলে এসেছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। কোথাকার জল কোথায় গিয়ে করিয়েছে এতক্ষণে এই 3 ঘন্টায় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক কিছু শেখার আছে আজকের এই গল্প থেকে। আমরা বরং বিরতি নিয়ে ফিরে এসে তারপরে এই বিষয়টা নিয়ে কথা বলি, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, প্লিজ সাথেই থাকবেন। স্বাগত আরো একবার, শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, ঘটনা বাড়িয়ে সুলতানার কাছে আবার ফিরছি। সুলতানা কি হলো তারপর?
তারপর আমাকে সন্ধ্যার সময় এসে বললো ওদের জুনায়েদকে একটু দাও, আমি ঘুরে আসি জুনায়েদকে নিয়ে বাইরে থেকে। তো ওর ছেলের বয়স 3.5 মাস। তো বললো যে আমি তো বললাম যে বাপ ছেলেকে নিয়ে ঘুরতেছে স্বাভাবিক, তো আমি দিলাম 6টা বাজে তখন নিয়ে বের হইল। 8টা বাজলো 9টা বাজলো ওর কোনো খবর নেই, ফোন দিয়ে ফোন ধরতেছে না, 10টা বাজে ফোন ধরছে, দেখা দেখ তুই যদি ডিভোর্স ব্যবসায় না করতে তোর ছেলে পাবি না। মিরপুরের কালচের পরে কালাপানি জায়গা আছে সাগুপ্তাতে, ওইখানে আমাকে বলে কালাপানি দেবো, স্মৃতিদের বাসা ওইখানে, আমাকে ওইখানে যাইতে বললো। তো আমি বাধ্য হয়ে গেলাম আমার ছেলের জন্য ওইখানে গেলাম, গেলাম তো আমাকে ওইখানে একটা অ্যাডভোকেট এখানে নিয়ে গেল, রাত তখন 12টা, এখানে নিয়ে গেল, আমাকে বলে ডিভোর্স পেপারে সই করতে। তো আমি তো সই করবো না, অ্যাডভোকেট বলতেছে কি ব্যাপার কি হয়েছে, মানে অ্যাডভোকেট বলছে মিউচুয়াল ডিভোর্স, তারপরে ছেলেকে জিম্মি করে আমার থেকে সই দিবে। অ্যাডভোকেট বলে তাহলে কাজী অফিস থেকে আগে তালাক না মানতে হবে, তারপর আমি ইয়া করবো। তো রাত 1টা বাজে আমাকে কাজী অফিসে দিয়ে গেল, কাজী তো কিছুতেই ডিভোর্স দিবে না, একটা মেয়ে হিন্দু থেকে মুসলমান এখন কিভাবে তুমি তালাক দিবা, আর এইটুকু একটা বাচ্চা, এত সুন্দর একটা বাচ্চার মুখের দিকে তাকাই তো তোমরা সংসারটা করো। আবার এখন ও বুঝাইছে উকিলে কি কি জানি কাজীকে সবকে বুঝাইছে, আমাকে কোনো কথা বলার স্কোপই দেয় নাই, সেখানে বুঝাইয়া ছেলে ওর কুলি, আমি তালাক আমার সই করবো, ছেলে আমার কাছে দিয়ে দিবে। তারপরে সই করলাম ওইখানে, সই করার পরে আসলাম অ্যাডভোকেটের কাছে, এখানে সই নিল, স্মৃতির ভাই তখন বাইরে দাঁড়ানো পিছনে পিছনে ঘুরতেছে, ওইখান থেকে বের হইল 2টা বাজে, বের হয়ে আমার কোলে জুনায়েদকে দিল, জুনায়েদকে রে বাসায় যাও আমি আসতেছি, সেই যাবাকে রিস্কাতে উঠিয়ে দিল, আর ওর কোনো খবর নেই,
মানে ডিভোর্স এভাবে জোর করে আপনার কাছ থেকে সাইন নিয়ে নিল।
হ্যাঁ, আমার বাচ্চাকে জিম্মি করে ডিভোর্সের কাগজে সই নিল। বাসায় চলে আসলাম, আসার পরে 3টা 4টা বাজলো, আরে ফোন দি ফোন ধরে না, পরে ফোন বন্ধ। 5 দিন পরে ও ফোন করলো, তুমি আসবা না, তুই যাতে আমার ডিভোর্স হয়েছে আমি আসবো কেন, তোমাকে তো ডিভোর্স একটা কফি আমাকে দাও। তো তিন চার দিন পরে কপি পাবি, আমাকে কোনো ডিভোর্সের কপিও দেয় নাই, কিছুদিন আমি কিছুই পাইনি, এখন পর্যন্ত আমি কিছু পাইনি। সেখানে বাসা ভাড়া হয়ে গেছে দুই মাসের বাসা ভাড়া, তো বাড়ি আলাই এসে বাসা ভাড়া তখন চাপ দেয়, ঘরে আরো দিয়ে কটা জিনিস ছিল আমি ওগুলো বিক্রি করে বাসা ভাড়া দিই। তখন আমাকে ওই বাসা বাড়িওয়ালা জিজ্ঞেস করে আপনি কি করবেন এখন, তখন আমি বলে কি করবো দেখি কি করি। তখন তো আমার চারিদিকে মানে আমি কই যাবো, না বাবার বাড়িতে যেতে না শ্বশুর বাড়িতে যাইতে পারতেছি, ওইখানেও বলে দিচ্ছে আমার সাথে ডিভোর্স হয়ে গেছে, কোথায় যাবো। বাড়িওয়ালা এসে আমাকে নানান বাজে প্রস্তাব দেয়, যখন এক একটা মেয়ে বসে তো অনেক ধরনের বাজে কথা বলে। তাহলে বলার পরে আমি কি করবো, ওই গাপ্পর ভাইকে ফোন দিলাম যে দুলা ভাই আমি এখন কি করবো। তখন উনি আবার এসব শুনে ওনার ভাইকে পাঠায়, ওনাকে ওনার সাথে আমি ওই বাড়িতে ওনাদের বাড়িতে যাই। আবার যাওয়ার পরে ওইখানে আমি চার পাঁচ দিন থাকি, ও আবার ওই ফাঁকে আমার শ্বশুরশাশুড়িকে ওদের বাড়িতে পাঠায় আমাকে আনার জন্য। তো আমি ওইখানে আবার গাপ্পর ভাইকে বলি, আবার ওনার বাবা ছিলেন তখন জীবিত, তখন বলছি তাহলে ও এরকম কইরা আমি সুইসাইড করলাম, ইয়া করলাম, তারপরে এইভাবে ছেলেটা অন্য কাছে দিয়ে দিল, তারপর আমাকে ডিভোর্সও দিল, এখন আবার এখন কেন ওদেরকে পাঠায় আমাকে নেওয়ার জন্য। তখন ওদের কাছে ভালো সাজে আমি রাগের মাথায় এইসব করছি এটা সেটা এরকম করা, গোয়ালকে বাড়িতে পাঠান আমি আসতেছি। তো দুই দিন পরও বাড়িতে যায় আমার শ্বশুরের, এখানে যায় বিচার টিচার বসে, আমার দুলা ভাইরা আসে সবাই আসে, আসার পরে বিচার হয়। ও এটা রাগ করে করছে, অনেকে হুজুররা বলে যেটা রাগ করে ডিভোর্স, তোমার বউ তো কোনো কাগজ ওইটা ডিভোর্স না, তোমরা থাকতে পারো আচ্ছা তোমরা এখন স্বামী স্ত্রী। তো মাত্র একদিন থাকে ওদের সামনে দোষ দেখায় যে কোন অপরাধে তুই সুলতানা আমার গাপ্পর ভাই জিজ্ঞেস করতো কোন অপরাধে তুই আমার একটা মেয়ের সাথে এরকম করছ। ওর জীবনে সেলের প্রয়োজন ছিল বেশি, ও বটি নিয়ে আনে আমার কোপানোর জন্য। তখন আমি বলছি বটিকে আমি সাত করে দিছিলাম, তারপরে সেভাবে ইয়া করলো। একদিন ছিল সেই কারে, একদিন থাকার পরে পরে চলে আসে আবার ঢাকা, চলে আসে আমাকে বলে আমি কয়েকদিন পরে তোমাকে নিয়ে যাবো। সেই পাঁচ ছয় মাস ওইখানে আমি থাকলাম, আমাকে কোনো নেওয়ার কোনো ইয়াই নাই। পরে একদিন ফোন দিলাম, ওই স্মৃতি ফোন ধরছে রাত্রে বারোটা বাজে, একটা পুরুষ লোকের ঘুরে একটা মহিলা রাত বারোটা বাজে থাকে, হাজবেন্ড ওয়াইফ ছাড়া তো অবশ্যই কেউ থাকার কথা না, এইরূপ তো আমার বোঝার মতো ইয়া ছিল। তো আমি তখন আবার ঢাকা চলে আসি একাই, আমার শ্বশুরশাশুড়ি আসতে দিবে না, আমি ওখান থেকে একাই চলে আসি ঢাকা। তো এখানে আসার পরে ও আমার সাথে লোকচুরি এরকম। তো একদিন আমি বললাম সত্যটা কি আমাকে জানাও, আমার তো সত্যটা জানার দরকার, তুমি যদি বিয়ে করে থাকো তাহলে আমাকে আমার মতো সেটেল করে দাও, এভাবে আমাকে না চাইতে চকি জন্য বাদরের মতো। তো একদিন বলে যে কালকে বোটানিক্যাল গার্ডেনে এসো, সব সত্যের মুখোমুখি হবে। আমিও গেলাম, ওই মেয়ে গেল, ও গেল। যাওয়ার পরে এখানে কথা হইল, দুইজনে স্বীকার করলাম আমরা এপ্রিল মাসে বিয়ে করছি, আমি ফেব্রুয়ারিতে আইসিতে ছিলাম, আশা সব আমি বাড়ি চলে গেছি, ওই ফাঁকে ওরা বিয়ে করে নেই। আমি বলি তাহলে ভালো বিয়ে করছো ভালো, আমাকে আমার মতো ইয়া করে দাও, তাহলে ডিভোর্সের কাজটা আমার দিয়ে দাও, আমি আমার মতো চলে যাও, তো তোমার জীবন আমার আর কোনো প্রয়োজন নাই। তখন ওরটা বলে কি যে আমি আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না, জুনায়েদকে ছাড়া আমি থাকতে পারবো না। আমাকে এখন তুমি জুনায়েদ কো নিতে চাও, তখন স্মৃতি এসে আমাকে বলে সুলতান আপা জুনায়েদকে আমাদেরকে দিয়ে দাও। আমি বললাম তুই তো সবই নিয়ে গেলি, আমার স্বামী সংসার তো নষ্ট করে দিলি, স্বামীও নিয়ে গেলি, ইয়েও নিয়ে গেলি, তা আমি কি নিয়ে বাঁচবো, এখন আমার ছেলেও নিয়ে যাবি, ঠিক আছে আমার বংশই দিয়ে নিতে হবে, তখন আর রাজি হয় না। বলতো আমার ছেলে যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি তোদেরকে যে এখান পর্যন্ত যাইতে আমার যাবো আমার ছেলের জন্য। পরে ও আর ইয়া করলো না, আমি চলে আসলাম। আসার পরে আমাকে বোঝায় যে আমার কিছু করার ছিল না, আমাকে ট্রেফে ফেলায় বিয়ে করছে। তারপর আমার ছেলেটাকে আমি আরেকজনের কাছে রাখি, তখন ওর বয়স ছয় মাস, আরেকজনের কাছে রাখি, রেখে আবার চাকরি নিই। চাকরি করে এক পর্যায়ে ওই মহিলা ওই কি জানি খাওয়াই দেয়, একটা হয়তো বাসি কিছু খাওয়াই দেয়, তো আমার ছেলের মানে পাতলা বেখানা শুরু হয়ে যায়, ওর অবস্থা তো খারাপ হয়ে যায়। ও তখন আমায় হুমকি দেয় যদি আমার ছেলের কিছু হয় তাহলে তোর বাপ তোর মা মানে বাবা তো নেই তোর মা তোর ভাইদেরকে আমি জেল খাটাবো। তো আমি বলছি তোমার ছেলের সাথে আমার ইয়ার সাথে আমার মা ভাইয়ের কি সম্পর্ক, আজকে তো সাত আট বছর আমি আমার বাবার সাথে কোনো যোগাযোগ নেই, তুমি ওদেরকে জেল খাটাবো কেন। পরে এসব কথা হয় তখন আমাকে আবার চাকরিটা ছাইড়া দিতে হয় ছেলের জন্য। তখন আমি তুমি খরচ দাও, আমি খরচ দিব, সে খরচ তো দেয় না, উল্টা একটা টাকাও দেয় না, আসেও না যায়ও না, এভাবে এরকম আজকে তিনটা বছর ধরে এভাবেই চালাইতেছে আমাকে।
এখন আপনার হাজবেন্ড আছে কার সাথে, স্মৃতির সঙ্গে?
আমি জানি না কোথায় আছে, আমাকে বলে ভাই আমি চাকরি করে আমি ঘর থেকে বেরোতে পারি না, সবাই আমাকে বলে কি গো রামিন বাড়িতে আসতে, মানে বয়স্ক লোকরা বলে রামিন বাড়িতে আসতে। আমি বলি না, মানে দুই বছর হয়ে যায় তখন ও বাড়িতে যায় না।
আমি জানি আপনার এখন গল্পটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেখানে সামাজিক অবস্থা কি হতে পারে, একটা মেয়ের দিকে আঙ্গুল তোলা আমাদের সমাজে অনেক সহজ, একটা মেয়ের নামে কুৎসা রটানো অনেক সহজ, এবং সেই জায়গাগুলো থেকে আপনি অনেক জটিল অবস্থার মধ্যে আছেন সেটা বোঝা যায়। আমি শর্টকাট কিছু কোশ্চেন করি আপনাকে, আপনি আপনি আমাকে উত্তর দেন। প্রথম কথা হচ্ছে যে আপনি এখন একা একাই থাকেন, আপনার পরিবারে যাওয়া হয়নি বিয়ের পরে একবারও, আপনার মার মুখ দেখা হয়নি, আপনার ভাইয়ের মুখ দেখা হয়নি,
আট বছর আমাকে একবারও যেতে দেয়নি। আমি আমার বাবার বাড়ির কথাটা আমার নিজের কষ্টটা বাদে দিলাম, কিন্তু ধরেন আমার ছেলেটা কত বছর, দুই বছর দেড় বছর বয়স, আমার ছেলেটাকে এই বছর চার দিন না খাইয়ে রাখছে, ও এমনই খারাপ ভাব,
না খাইয়ে রাখছে মানে
একটা টাকা দেয় না কিছু দেয় না, আমাকে কারো কাছে কিছু বলতে হতে না।
এবং কত বছর যাবত আপনার ছেলেকে সে দেখতে আসে না? যারা গল্পটা শুরু থেকে শুনেছেন তারা স্বেচ্ছায় এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন আমি এটা বিশ্বাস করি, কারণ আজকের গল্পের যেই চম্বুকতা মানুষকে ধরে রাখার, আমি শুধু এতটুকুই বলবো কারো জীবনে যেন এমন না হয়। তবে এটা ঠিক, উনি মারাত্মক একটা কথা বলেছেন যে মানুষ একটা ধর্ম থেকে অন্য একটা ধর্মে শিফট হয় এবং সে স্বেচ্ছায় যখন এটা হয় তখন সে ওই ধর্মের জন্য তাকে অনেক বড় বড় স্যাক্রিফাইস করতে হবে সেটা জেনেই হয়। তো সেই জায়গাটা থেকে হয়তো ওনার একটা সান্ত্বনা আছে ওনার মনের মধ্যে, নিজে নিজেই হয়তো সেই সান্ত্বনাটা দেন, কিন্তু মা তো সে সন্তানের জন্য যে কষ্ট সেখানে সে কাঁদবে সেটাই স্বাভাবিক। আমি একটু জানতে চাই সেটা হচ্ছে কত বছর যাবত আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার উনি আসেন না, দেখা করেন না, এরকম কতদিন যাবত হচ্ছে?
আসে দেখা করে বলতে উত্তরাতে থাকে তো আমাকে মাঝে মাঝে বলবে তুমি এখানে আসো ইস্টার্ন হাউস দশ জুনায়েদকে নিয়ে, ওই আসি দেখে চলে যায়, হয়তো ছেলেকে একটা দুটা কিছু কিনে দিবে।
আচ্ছা, এক দুই নম্বর হচ্ছে ও আপনাকে ভরণ পোষণ দেয়
না? ওর মন চাইলে দুই এক মাস পরে, আমি আজকে ঢাকা আসছি চার মাস হয় সেপ্টেম্বরে আসছি, চার মাসে আমাকে মাত্র ১৩০০ টাকা দিছে।
চার মাসে ১৩০০ টাকা? আচ্ছা, তো আপনার বাকি টাকা কোথা থেকে আসে?
বাকি টাকা হয়েছে আমি বাড়িতে আমার চাচাতো বোনরা আছে ওদের সাথে একটু একটু শেয়ার করি, মাকে কিছু জানাই না, তারপরে কিছুটা জানে মা, মাঝে মাঝে লুকিয়ে চড়ে মাও কিছু টাকা দেয়। আমার কথা হলো তুই আমাকে নিয়ে থাকবি না, এখন তুই আমাকে একটা সেটেল করে দে, এভাবে আমাকে ঝুলিয়ে রাখার কি দরকার? আমি তো আমার কষ্ট মেনে নিয়েছি, আমার মনে হয় আমি তিন বছর আমি প্রতিটা রাতে আমি তিন ঘন্টা ঘুমাই, তিন বেলা খাইছি, আজ মানে কোনো দিন আমার এমন কোনো দিন নেই, আমার এই পুরো সপ্তাহে মনে হয় না আমি এক সপ্তাহ ঠিকমতো ভাত খাই।
ভেরি স্ট্রেঞ্জ, একটা কথা বলি, উনি যে কথাটা বললেন একটু আগে, উনি এসেছিলেন সপ্তাহখানেক আগে, তখন আমি বলেছিলাম যে আপনার ছেলেটাকে আপনি রেখে আসেন কোথাও কারো কাছে, এবং নইলে আপনি গল্পটা বলতে পারবেন না, কারণ ছোট বাচ্চা তো ও হয়তো বুঝবে না, ডিস্টার্ব করবে মাঝে, বারবার ডিস্টার্ব হবে, আপনি বলতে পারবেন না। উনি ওনার ছেলেটাকে আজকে রেখে আসছে, ওনার ছেলে সহ একটা ছবি আমরা ফেসবুকে দিয়েছি সেটা আপনারা হয়তো দেখছেন, এবং এই যে খাবারের কথাটা বললো এটা তো উনি ওনাকে দেখেই বোঝা যাচ্ছিল উনি ক্ষুধার্ত, এটা তেমন কিছু না। তবে ইন্টারেস্টিং বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, ওনাকে আমি বলেছিলাম যে আপনারা যেহেতু আপনি থাকেন যেন কোথায়, গাজীপুরে,
গাজীপুর চৌরাস্তা,
গাজীপুর চৌরাস্তা, ওনার আসতে ওনার আসার কথা ছিল একটা সময়, আমি ওনাকে টাইম দিয়েছিলাম দুপুরের দিকে আসার জন্য, উনি লেট করে ফেলেছিল দুই ঘন্টা, এবং যে কারণে পরবর্তীতে ওনার সঙ্গে আমার কথা বলতে পারিনি, শিডিউল এদিক ওদিক হওয়ার কারণে। ওনাকে আমি বলেছিলাম যে আপনার ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি, এটা অফিস থেকে দিব, নিয়ে যান। আপনি নেননি কেন টাকাটা? আপনার এত নিডি অবস্থা, আপনি টাকাটা নেন নাই, কেন নেন নাই?
এমনি নেন, সেদিনকে টাকাটা আমি আরেকজনের কাছে ধার করে নিয়ে আসছিলাম, বাড়িওয়ালার মেয়ের থেকে নিয়ে আসছিলাম, পরে যখন যাই তো আমি তো ওই ছোট করে একটা জায়নামাজ বানাই, সেগুলো মাঝে মাঝে দুই একটা মানুষ নিয়ে
জায়নামাজ বিক্রি করেন আপনি?
জায়নামাজ বলে বানাই সপ্তাহ দশ দিন আগে ছেলেকে নিয়ে বানাইতে পারি না, সুতা দিয়ে।
কি দিয়ে বানান? সুতো দিয়ে বানান,
সুতা দিয়ে, আর ওই যে আপনার ময়দার বস্তা আছে না, সেই বস্তা কেটে দুই পাল্টা করে কার্পেটের মতো দুইটা করে বানাইলে, কার্পেটের মতো একটা করে বানাইলে জায়নামাজ হয়। তো তারা শৌখিন জিনিস, অনেকে শখ করে ওইটা নিয়ে যায়, তো ওইটা দিয়ে তার সংসার চলে না। আর কারো কাছে চাকরির জন্য গেলে, এমনও লোক আছে চাকরির জন্য গেলে বলে আমাকে বিয়ে করো, কোনো কোনো লোক আছে চাকরির জন্য গেলে বলে বিদেশ চলে যাও, বাইরে চলে যেতে বলে, তারপরে আমি ছেলেটাকে রেখে বাইরে যাবো কি জন্য?
ওকে প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আজকের যিনি গেস্ট হ্যাপি, নাম হচ্ছে তার হ্যাপি, কিন্তু বাস্তব জীবনটা আসলে কি সে হ্যাপি? এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন রেখে সুলতানার জীবন গল্প আমরা শেষ করতে চাই। সুলতানা তার সন্তানকে নিয়ে, কত বছর বয়স বলছিলেন আপনার সন্তান?
৩ বছর ১ মাসের
সন্তান, তাকে নিয়ে রীতিমতো একটা মহাসাগর পাড়ি দিচ্ছে, এবং সেই সাগরে আসলে সে কত দূর যেতে পারবে সৃষ্টিকর্তাই ভালো জানেন। একটা কথা বলি, সে যেহেতু আমাদের ধর্মকে শক্তি মনে করে সামনের দিকে এগিয়ে গেছে, সৃষ্টিকর্তা নিশ্চয়ই তার সহায় হবেন, আমরা সবাই তার জন্য অন্তর থেকে দোয়া করি। আর আমরা চাই না আপনার হাজবেন্ডকে নিয়ে আমরা কোন ধরনের কোনো কথা এখানে বলিনি, যতটুকু বলেছেন আপনিই বলেছেন, সে ভালো করেছে না মন্দ করেছে সেটা আপনি যেটা বলেছেন স্টোরি সেটা শুনে যদি কেউ বিশ্বাস করে তাহলে তাদের জায়গা থেকে সেরকম, কেউ যদি বিশ্বাস না করে তাহলে সেরকম। আপনার হাজবেন্ডের যদি এখানে কিছু বলার থাকে সেটা হয়তো আপনাকে নিয়ে অনেক কমপ্লেন করার ছিল, কিন্তু আপনি তো তাকে এখনো হাজবেন্ড মানেন, রাইট? রাইট, এখনো হাজবেন্ড মানেন। আপনার জীবনের উপর দিয়ে যতটা ঝড় গেছে সবকিছু মিলিয়েই সে এখনো আপনার জীবনে বিদ্যমান, তো সেই মানুষটা যদি জীবনে ভুল বুঝে আপনার কাছে চল আসতে পারে বা সবকিছু যদি ঠিকঠাক আগের মতো হয়ে যায়, এই মানুষটাকে নিয়ে হয়তো আপনার সংসার করবেন, যেটা সৃষ্টিকর্তা আপনার কপালে লিখে থাকে। সুতরাং তাকে নিয়ে আমাদের কোনো মন্তব্য নাই, এবং সে যাই হোক না কেন, যেটাই হোক না কেন, সেটা যেন আপনাদের জীবন, আপনার জীবনের জন্য এবং ওর জীবনের জন্য ভালো হয় এটাই আমরা বলব। যেটা হচ্ছে যে এখন আপনার কিছু না কিছু হলেও আর্থিক সাহায্য প্রয়োজন, কিভাবে আপনার সামনের দিনগুলো চলবে আপনার সন্তানটাকে মানুষ করার জন্য, কারণ যেহেতু আপনি আপনার আয় রোজগারের কোনো পথ নাই, খালি আপনি যেটা বললেন যে একটা কোন রকম আপনি জায়নামাজ বানান, সেটা দিয়ে আপনি বিক্রি করে আপনি সংসার চালান। আচ্ছা, কেউ যদি আপনাকে কোনো অর্থ সাহায্য দিতে চায়, সেক্ষেত্রে সে আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করতে পারে? এখানে আমি আপনাকে একটা কথা বলে রাখি প্রিয় শ্রোতা, সেটা হচ্ছে ইনি এই ভদ্রমহিলা একা থাকেন এবং এই নাম্বারটি যদি উনি কোনো নাম্বার দেন আপনাদেরকে রেডিওতে, লক্ষ লক্ষ মানুষ এই প্রোগ্রামটা শুনছেন, একটা হচ্ছে যে ওনার সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন ওনাকে হেল্প করবার জন্য। সেটা এই হেল্পিং ব্যাপারটা সম্পূর্ণই এটা ওনার ব্যক্তিগত এবং যারা ওনাকে হেল্প করতে চান তাদের ব্যক্তিগত বিষয়। এর মাঝখানে আসলে ঢাকা এফএম কোনোভাবে অ্যাকাউন্টেবিলিটি নেই, ঢাকা এফএম এর কোনো ধরনের কোনো দায়বদ্ধতাও নেই এবং আমরা বিষয়গুলো ডিলও করি না। তো সেই জায়গাটা থেকে উনি যদি মনে করেন যে না, ওনার সাহায্য জন্য উনি আসলে একটা পার্টিকুলারলি ওনার সাথে কন্ট্যাক্ট করার জন্য বা ওনাকে হেল্প করার জন্য উনি কোনো নাম্বার আপনাকে দিবেন বা কোনো একটা ব্যবস্থা করবেন, সেটা একান্তই ওনার ব্যক্তিগত। আপনি কি কোনো নাম্বার বা কোনো কিছু কি আসলে আমাদের রেডিও লিসনারদের জন্য বলতে চান যেখানে আপনার সঙ্গে তারা কিছুটা হলেও হেল্প করতে পারে?
আমার একটা বিকাশ নাম্বার আছে পার্সোনাল।
আচ্ছা,
সেটা যদি ওনারা কিছু একটা করতে চান আমার জন্য।
আচ্ছা, এখানে আমিও আপনাকে একটা কথা বলে দিই, রেডিওতে একটা নাম্বার অন এয়ার হওয়া মানে হচ্ছে এই নাম্বারটাতে প্রচুর ফোন আসবে, এমন ভাবে ফোন আসবে যে দিনের পর দিন ২৪ ঘন্টা, এবং সেটা খুবই স্বাভাবিক কারণ লক্ষ লক্ষ মানুষ এখানে শুনছেন এবং সেটা কিন্তু আপনাকে মেনে নিতেই হবে। মানে এটা আপনি জেনে শুনেই আপনি কিন্তু নাম্বারটা দিতে পারেন যদি আপনি দিতে চান। সো এটাও আমি আপনাকে জিজ্ঞেস করেই নিচ্ছি। আর আপনাদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ থাকবে প্রিয় শ্রোতা, সেটা হচ্ছে যারা ওনার কথা এতক্ষণ ধরে শুনলেন, ওনার পার্সোনাল নাম্বার উনি হয়তো দিবেন এখানে, আপনারা যদি হেল্প করতে চান তা আবার বিনীতভাবে রিকোয়েস্ট, তাহলে এমনভাবে করুন যাতে করে উনি বিরক্ত না হন। এবং আমি জানি এদের মধ্যে হয়তো আপনারা যারা শুনছেন তাদের মধ্যে হয়তো কোনো ভালো মানুষও আছেন মন্দ মানুষও আছেন, তো সবকিছু মিলিয়েই এই মানুষটাকে আমাদের ডিস্টার্ব করাটা উচিত হবে না। যদি মনে করেন যে না ওকে হেল্প করবেন তাহলে আপনি হেল্প করেন। আর এই নাম্বারের একটা বিশেষ সমস্যা আছে, আপনি যেহেতু বললেন পার্সোনাল নাম্বার, এটা কি বিকাশ নাম্বার, সেটা হচ্ছে এটা একটা লিমিট পর্যন্ত যায় এবং খুবই খুবই স্বল্প সংখ্যক লিমিট আমি যতদূর জানি, এটা আমার জানা থেকে যদি ভুল থাকে, এবং তারপর এটা যেতে চায় না। সো এই বিষয়টাও আপনাদের একটু মাথায় রেখে ওনার সঙ্গে কমিউনিকেট করে বিষয়টা ব্যবস্থা করতে হবে। জি, আপনি চাইলে আপনার নাম্বারটা বলতে পারেন।
01756850891
একটু ধীরে ধীরে বলেন।
01756850891
আচ্ছা ঠিক আছে, এই নাম্বারটি বিকাশ করা আছে, আপনারা চাইলে ওনার সঙ্গে ওনাকে যদি আপনারা কোনো হেল্প করতে চান, এবং এটা করা উচিত, মানবিকভাবে খুবই উচিত। কিছু বলার আছে আপনার লিসনারদেরকে? আমি না আপনার গল্পটা শুনে আসলে খেয়ে হারিয়ে ফেলেছি, আমার আর কিছু বলার নেই, নাথিং টু সে।
আমি বলতে চাই যারাই শুনছেন তারাই আমার দিকে তাকিয়ে, অন্তত আমার সন্তানের দিকে তাকিয়ে, আমি চাই আমি এখনো তাকে স্বামী মানি, আমার জীবনে তো আমার প্রয়োজন নেই কিন্তু আমার সন্তানের জীবনে ওকে খুব প্রয়োজন। আমার ছেলেটা এখনো রাত ২টা ৩টা বাজে কেঁদে কেঁদে উঠে, আম্মু আমার আব্বু কোথায়? আপনারা যদি ওকে ওকে যদি চিনেন বা কারোর মাধ্যমে ইয়া হয় আমার উপকার হয়, আপনারা ওকে বুঝাইয়া আমার কাছে ফিরে নিয়ে আসুন, যেভাবে হোক অসুস্থ হয়ে যায় বাপের জন্য কানতে কানতে। আমি জানি না আবার কি হবে, অনেকে বলে আমাকে এটা সেটা করতে, আমার পাশে কেউ নেই, আমি কোথায় যাবো?
আপনার মা বা আপনার ফ্যামিলি কি আপনার অবস্থাটা জানে এখন লাস্ট যে অবস্থা?
হয়তো জানে কিন্তু তারা বলে যে ও সবকিছু ছেড়ে যেখানে গেছে ওই বাড়িতে তোর স্বীকৃতি নেই, হয়তো আমার বাসুরা যদি আমাকে মেনে নিত ওদের বাড়িতে আমাকে নিয়ে যাইতো হয়তো আজও এতটা খারাপ হইতো না, এতটা খারাপ পজিশনে যাইতো না, হয়তো আমি আমার শ্বশুর বাড়িতে একটা সাপোর্ট পাইতাম। আমি তো কোথাও থেকে সাপোর্ট পাচ্ছি না, ওনারা উল্টা বলে আমাকে বিয়ে করা তোরা কাফের হয়ে গেছে, এইসব কথা বলে আমাকে দূরে রাখলো, আমি ওইখান থেকে কোনো কিছু পাচ্ছি না।
কিন্তু আপনার ফ্যামিলির কথা বলছি, মানে আপনার মা বা আপনার চাচারা যারা আছেন তারা কি আপনার বিষয়ে কোনো হেল্প টেল্প করার ব্যাপারে?
না, ওনারা কোনো হেল্প করে, ওনারা কথাই বলেন আমার সাথে, আমি ফোন দিলে কেটে দেয়, তাছাড়া আমি ফোন দিই না ওনাদের কাছে, ওনাদের কাছে ফোন দিলে ওনারা আমার মায়ের সাথে ঝগড়াঝাটি শুরু করে দেয়, তোমার মেয়ে কেন আমাদেরকে ফোন দিবে, এটা ভালো বুঝে চলে গেছে আমাদের বংশের মুখে চুনকালি দিয়ে, তো কেন আমাদের ফোন দিবে, ওটাও বুঝো।
নাথিং টু সে প্রিয় শ্রোতা, আমি আসলে কি বলবো বুঝে উঠতে পারছি না, আমার জায়গা থেকে শুধু এতটুকুই বলার আছে, আমি দোয়া করি আপনার জন্য আপনার সন্তানের জন্য এতটুকুই বলবো, আর বাকিটুকু সেটা হচ্ছে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, এবং ও যেহেতু ইসলাম ধর্ম কবুল করে নিজেকে সুন্দর একটা জায়গায় প্রতিস্থাপন করার চেষ্টা করেছে, সুতরাং এটা নিশ্চয়ই আমাদের একটা দায়িত্ব আমাদের এই জায়গাটা থেকে যে ওকে কিছুটা হলেও হেল্প করে ওর
স্বাভাবিক জীবন যাতে ও করতে পারে সেই ব্যবস্থাটা করা। সো ভালো থাকুন আপনারা সবাই। আমার কাজ ছিল আপনাদের সামনে এই গল্পটা প্রচার করা, এবং প্রচার করার ইন এসেন্স যে অনেক দিক থেকেই আজকের এই গল্পটার মেসেজ পাওয়ার। একটা হচ্ছে যেটা, আচ্ছা আপনাকে আমি শেষ একটা প্রশ্ন করতে চাই, এই প্রশ্নটা করে আমি খুব 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 কমফোর্টেবলি প্রশ্নটা করছি তা না, বাট করাটা উচিত এই কারণে যে আমি আপনার ওই জায়গাটা একটু জানতে চাইব যে আপনি যে এত ভয়ানক রকমের একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, সবকিছু মিলে পারিবারিক আর্থিক সবকিছু মিলায়, তো আপনার আপনার মনে হয় না যে আপনি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন?
আমার ইসলাম ধর্ম গ্রহণ করাটা ভুল না, কিন্তু ওকে বিয়ে করাটা ভুল। আজকে আমি যদি অন্য কাউকে বিয়ে করতাম হয়তো আমার এতটা খারাপ পজিশন থাকতো, হয়তো কিছু কষ্ট থাকতো মানুষের সংসার জীবনে, কিন্তু আমার এই তিন বছরের বাচ্চাটাকে আজকে তিন দিন চার দিন না খেয়ে থাকতে হইত না, সেই কষ্টটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না।
এই কষ্টের কথাগুলো বলতে গেলে রাতের পর রাত বের হয়ে যাবে, আমাদের অনুষ্ঠান শেষ হবে না। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। ভালো থাকুন প্রিয় শ্রোতা, সবাই ভালো থাকুক, সবার জন্য আমাদের সৃষ্টিকর্তা মঙ্গল করুক, তওয়াক্কাল তো আল্লাহ। অনেক অনেক কষ্ট নিয়ে আজকের এই অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে, তবে আমি প্রচন্ড আশাবাদী মানুষ, আমি বিশ্বাস করি একটা সময় নিশ্চয়ই সুলতানা অনেক ভালো থাকবে। শুভরাত্রি।
শুনছেন আর জি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
লাভ হেট challenge motivation lies truth impossible virtue morality something beyond entertainment welcome to my stage of reality Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4.
Exclusively on FusionBD.com.